This track was downloaded from fusionbd.com.
যে মানুষটিকে নিয়ে আজকের আমাদের সবার দৃষ্টি নিবন্ধিত হয়ে আছে, সে মানুষটি এর মধ্যে তার হট সিট অলঙ্কৃত করেছে। এবং প্রথমে জেনে নি যে কেমন অনুভূতি হচ্ছে এই লাভগুরুর এই প্ল্যাটফর্মে এসে, এবং লাভগুরুর এই প্ল্যাটফর্মটিকে ঘিরে তার ভাবনাটাই বাকি। চলে যাচ্ছে আজকের অতিথি বন্ধুর কাছে, প্রথমে তার নাম জানব এবং সেই সাথে জেনে নেব তার অনুভূতিটি।
গুরু ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্ল্যাটফর্মে যারা কাজ করছে সামনে পিছনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুরু। আর গুরু আমার নাম হচ্ছে গুরু মিনুরা, আর গুরু আমি অনেক অনেক এক্সাইটেড আপনার প্রোগ্রামটা, আসলে আমরা আমাদের ফ্যামিলি সকল মেম্বাররাই আমরা শুনি, মানে আমাদের সবাই অনেক ফ্যান আপনার, আর হচ্ছে কি গুরু খুব এক্সাইটেড, আর অনেকদিনই স্বপ্ন ছিল, আর সবচেয়ে বড় কথা এতদিন সবাইকে শুনে আসছি বাট আজকে আমাকে সবাই শুনবে ব্যাপারটা খুবই ভালো লাগছে, অ্যান্ড আই এম ফিলিং সো প্রাউড ফর দ্যাট। তারপর এই যে গুরু আর হচ্ছে গিয়ে যে হ্যাঁ অনেক একটু তো নার্ভাস লাগছে বাট খুবই ভালো লাগছে যে আপনার সামনে বসে আছি, আপনাকে দেখছি, আপনাকে এতদিন শুনতাম, এখন সরাসরি দেখতে পেয়ে গুরু অনেক আমি অনেক অনেক লাকি ফিল করছি নিজেকে এই সৌভাগ্যটা হওয়ার জন্য।
আর আমি অনিচ্ছাকৃত এই কষ্ট দেওয়ার জন্য সত্যি দুঃখ প্রকাশ করছি যে মনের মধ্যে গুরু সম্বন্ধে হয়তো একটা সলিড পিকচার তৈরি ছিল, পিকচারের সাথে কোনোভাবে মিলেনি,
বলতে চাচ্ছি সেই ব্যাপারটা নিয়ে গুরু।
আচ্ছা ওই ব্যাপারটাতে আমরা পরে আসি, হয়তো কিছু পেজ চলে আসবে, তার চাইতে বরং আমি চলে যাচ্ছি মিনুরা, নামটা আমি ঠিক বলছি কি মিনুরা? মিনুরার যে মানুষটি সামনে বসে আছে যার সম্বন্ধে আমি বর্ণনা দিতে পছন্দ করি, কারণ বন্ধুরা যখন এই অনুষ্ঠানটি শোনেন এবং যখন অতিথির কথাগুলো শোনেন বন্ধুরা তার একটা পিকচার নিজের মনের মধ্যে তৈরি করে নেন, তাদের ওই পিকচারটা তৈরি করতে যেন সহজ হয় সুবিধা হয় সেই কারণে আমি বলে দিই সেটি, যার জন্য অবশ্যই আমার প্রয়োজন পড়বে আমার সহযোগী যোদ্ধা মেঘলাকে। মেঘলা আমরা যে সালোয়ার কামিজটা পরা দেখছি সেটা হচ্ছে যে পিঙ্ক, তো তাই না?
ঠিক ম্যাজেন্টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন।
আচ্ছা আচ্ছা, ম্যাজেন্টা ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন, এবং এটা অবশ্যই অনেক অনেক সুন্দর, এবং এই কম্বিনেশনগুলো আমার মনে হয় নিজেদেরও কিছু আউটপুট থাকে তাই তো মিনুরা? যে এই সালোয়ার কামিজটা এরকম হবে, সালোয়ারটা এমন হবে, কামিজটা এমন হবে। আরেকটু ব্যতিক্রম যে জিনিস, যে গেট আপটা এখন প্রায়শই আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে মাথায় ওড়না দেয়া, এবং ওড়নাটাকেও এত চমৎকার ভাবে দেয়া যে ওড়না দেয়াটাও যে চমৎকার একটা বিন্যাস বা স্মার্টনেস বা ফ্যাশনের একটা চমৎকার পার্ট হতে পারে যেটা দেখলে বোঝা যায়। মিনুরাকে যে অবস্থায় আমি এখন দেখছি সেই অবস্থাতে এখন কিন্তু প্রায়শই তোমরা খেয়াল করলে দেখবে যে রাস্তাঘাটে অনেক জায়গায় চোখে পড়ে যে এখন মেয়েরা ওড়না দিচ্ছেন বা স্কার্ফ ব্যবহার করছেন, এবং এত চমৎকার ভাবে সেটা বিন্যস্ত থাকে দেখলে অবশ্যই ভালো লাগে।
অনেক অনেক ধন্যবাদ।
এই ছিল আজকের মিনুরা যে আমার সামনে বসে আছে, এবং মিনুরার এই নেকাব যেটাকে আমরা উর্দুতে নেকাব বলতে পারি, হিজাব থেকে নেকাবটা আমি নিয়ে আসছি এই কারণে যে আমি একটা জায়গাতে একটা ইনফরমেশন দেখেছিলাম যেখানে নেকাব দিয়ে বলা ছিল যে এটা এরকম ছিল নেকাবের ব্যাপারটা, হিজাব আমি বুঝতেছি যেটাকে হিজাব বলা হয়, বাট নেকাবটা এমন ছিল যে একটি মেয়ে নেকাব পরিহিত অবস্থায় একটি গলির পাশ দিয়ে প্রায়শই যাইত, একটা গলির পাশ ধরে হেঁটে যেত একটি মেয়ে নেকাব পরা অবস্থায়। নেকাব পরলে তো সেই মেয়েটির মুখচ্ছবি পুরোটা দেখা যায় না, আর এই দৃশ্যটা সবচেয়ে মনোযোগ দিয়ে যে মানুষটি দেখত সেটা হচ্ছে একজন পাগল প্রায় ভালোবাসার একজন প্রেমিক, যে পাগলের মতো সেই মানুষটির চলে যাওয়া দেখত, চলে যাওয়া দেখত, এবং প্রায়শই সে মেয়েটিকে বলত যে কখন তুমি নেকাবটা খুলবে এবং তোমার মুখচ্ছবি দেখে আমি উদ্ভাসিত হব। এরকম প্রতিদিনই মেয়েটা যায়, আর মেয়েটার সামনে ছেলেটি পরম আগ্রহ নিয়ে একই কথা বলে। কয়েকদিন পরে মেয়েটি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে তখন কিন্তু মেয়েটা খেয়াল করেছে যে ছেলেটি কি আশপাশে দেখা যাচ্ছে না, তখন ছেলেটি যে দোকানের সামনে দাঁড়িয়ে থেকে মেয়েটিকে খেয়াল করত সেই দোকানদারকে যখন মেয়েটি জিজ্ঞেস করে যে ওই ছেলেটি কোথায়, তখন সেই ছেলেটি বলে যে ওই দোকানদার বলে যে সর্বশেষ মনে হয় তোমাকে বলেছিল যে তুমি তোমার মেকআপটা সরাও যাতে করে তোমার মুখ দেখে আমি উদ্ভাসিত হই, যদি তুমি তোমার মেকআপ না সরাও আমি কসম করে বলছি যে আমি এই জীবন শেষ করে দেব। তখন ওই দোকানি কথা প্রসঙ্গে বলল যে এইভাবে তোমাকে গতদিন বলেছিল এবং দেখো দিস ইজ রিয়েল আনফর্চুনেট, এই ছেলেটি পৃথিবীতে এখন নাই। মেয়েটি ছুটতে ছুটতে তার সেই মাজারের দিকে, সেই কবরস্থানের দিকে ছুটতে থাকে মেয়েটি রুদ্ধশ্বাসে। মেয়েটির হয়তো কখনো বুঝতে দেয়নি ছেলেটিকে, কিন্তু এরই এই কয়েকদিনের মধ্যে মেয়েটির ওই ছেলেটির প্রশ্নে সমান পরিমাণে দুর্বলতা বা টান বা ভালোবাসা বা পাগল প্রায় এই অবস্থাটা তৈরি হয়ে গেছিল, কিন্তু মেয়েটি কখনো ছেলেটিকে জানায়নি। তারপর সেই কবরের পাশে গিয়ে মেয়েটি আছড়ে পড়ে বলে যে তুমি আমার একজন গুমনাম, বা যেটাকে বলা হয় যে যার নাম জানা যায় না, তুমি আমার এমনই একজন গুমনাম আশিক। হে আশিক, তুমি দেখো তোমার সামনে যে আমি নেকাব খুলেছি, আমার তুমি মুখ দেখো, আমার দিদার করো, এবং তুমি বারবার চেয়েছো উচ্ছ্বসিত হতে, তুমি উচ্ছ্বসিত হও, তোমার উচ্ছল মুখটা আমি দেখতে চাই। তোমাকে কখনো জানানো হয়নি, বুঝতে দিইনি আমি যে পরিমাণ পাগল প্রায় ভালোবাসা আমার প্রশ্নে তোমার আছে, ঠিক একই ভালোবাসা বারংবার আমাকে ছুঁয়ে গেছে। তুমি উঠো, কবর থেকে উঠে আসো, এই দেখো আমি আমার নিকাব সরিয়েছি, উচ্ছ্বসিত হও, তোমার উদ্ভাসিত মুখ আমি দেখতে চাই। ঠিক এই মুহূর্তেই কবর থেকে যেন নিজের অজান্তেই কবর থেকে যেন আওয়াজ আসল যে হে আমার প্রিয়তমা, যেদিন তুমি তোমার নেকাব সরিয়েছ তোমাকে দেখানোর জন্য খোদার কি ক্যারিশমা, ঠিক সেই সময় আমি নেকাবের তলে ছায়া ঢাকা পড়ে গেছি। এইরকম একটি সিকোয়েন্স, যদি আমি সরি যে আমি আসলে একটা দুঃখজনক বা একটা কষ্টে ভরা মুহূর্তের মধ্যে সবাইকে নিয়ে চলে গেছি, হঠাৎ এই হিজাব বা নেকাব এই পরিস্থিতি দেখে কথাগুলো মনে পড়ল। তো এর প্রসঙ্গে আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি মিনুরা যে আমরা আসলে ভালোবাসা নিয়ে, যে ভালোবাসার কোনো বাউন্ডারি নাই, সীমা পরিসীমা নাই, সেসব নিয়ে কথা বলতে এসেছি, এবং ভালোবাসার বিভিন্ন রূপ রং এবং বৈচিত্র্য আছে, এবং এক একজন অতিথি এখানে আসন অলঙ্কৃত করেন, তার এক একটা রূপ আমাদের সামনে উন্মোচিত হয়। আজ শুনব আপনার কথা, এবং আপনার কথা শুনবো আমরা, তার আগে একটু জেনে নিব যে আপনি এখন কি করছেন।
গুরু, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি ফোর্থ ইয়ারে পড়ছি।
মেডিকেল স্টুডেন্ট ফোর্থ ইয়ার,
কোন
মেডিকেল?
গুরু, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ।
শাহাবুদ্দিন মেডিকেল কলেজ,
জি গুরু,
এক দেশের একটা প্রথিতযশা মেডিকেল কলেজ বলতে পারি আমরা, সেইখানে আপনি ফোর্থ ইয়ার?
জি গুরু।
তো সব বাদ দিয়ে কেন আপনার চিন্তা হলো যে ডাক্তারির এই মহান পেশায় নিজেকে সম্পৃক্ত করার?
গুরু, অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব মজার হলো, সত্যি যে আমি মিলি অ্যাপ্রন পড়ার জন্য মেডিকেলে ঢুকে, আমার এই অ্যাপ্রনের প্রতি আলাদা একটা অ্যাফেকশন ছিল ছোটবেলা থেকে, মনে হতো যে এটা একটু ডিফারেন্ট, মানে হ্যাঁ সবার কাছ থেকে আমাকে আলাদাভাবে দেখাচ্ছে, এটা খুব মানে ভাল লাগতো ছোটবেলা থেকে, ইচ্ছা মেডিকেলে পড়ার ফ্যামিলি থেকেও। তারপরও যদিও কিছু কিছু বাধা বিপত্তি ছিল, তারপরে নিজের ইচ্ছায় ঢুকা মানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুরু যে মানে আমার মনে মেডিকেল একটা প্রফেশন যার মাধ্যমে হচ্ছে কি যে আমি একজনে মানে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো, তার সবচেয়ে মানে তার কঠিন মুহূর্তে আমি তাকে হেল্প করতে পারবো, তার পাশে দাঁড়াতে পারবো, এই মুহূর্তে দাঁড়াতে পারবো, মানে এই ফিলিংস থেকে আসলে ব্যাপারটা জন্মানো। আর আমি কি বল, ভালোবাসি এই প্রফেশন।
সেটাই মিনু, আপনি যে কঠিনতম মুহূর্তের কথা বললেন, যে একটা মানুষের জীবনে আসলে সবচেয়ে কঠিনতম মুহূর্তেই কিন্তু ডাক্তারের কাছে আমরা শরণাপন্ন হই, এবং তখন আমাদের ভেতরের যে অবস্থাটা তৈরি হয়, যে আমাদের সমস্ত চিন্তা চেতনা মানসিকতা আত্মবিশ্বাস সব ওই মানুষটিকে ঘিরে তখন তৈরি হয়। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাই যে ডাক্তাররা তাদের জায়গা থেকে এই মহান পেশায় তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে রোগীকে কিভাবে সারিয়ে তোলা যায়। কিছু কিছু ব্যতিক্রম যে হয় না তা না, ব্যতিক্রমও হয়। আমরা চাইব যে আপনার এই কোমলমতি মানসিকতা, আপনার এই যে সুপ্ত আকাঙ্ক্ষা, এবং মেডিকেলের যেসব ভাই বোনেরা এখন আমার এই অনুষ্ঠানটি শুনছেন, আমি জানি 100-তে 100 জনের এই মনের অবস্থা এইরকম যে আমি মহান পেশায় এসেছি, যে কিভাবে মানুষের কাছে এসে দাঁড়ানো যায়, মানুষের প্রয়োজনে নিজেকে ব্যবহার করা যায়, সেই জন্য আমি এই পেশাটাকে বেছে নিয়েছি। কিন্তু পরবর্তীতে পেশাকালীন জীবন অবস্থায় হয়তো কিছু পরিবর্তন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রয়োজন চেঞ্জ হয়ে যায়। আমরা আশা করব এই পরিবর্তনটা আপনাদের জীবনে কখনোই আসবে না। হ্যাঁ, অবশ্যই অনেক দোয়া করি যাতে করে আপনারা যারা এই মহান পেশা থেকে আপনারা রিপ্রেজেন্ট করেন, তাদের কাছে আমরা অনেক অসহায় অবস্থায় যাই, এই অসহায় অবস্থায় আপনাদের কাছ থেকে যেন আমরা সেই ভালোবাসা এবং সেই সেই সেবাটা আমরা পাই, যেটা আমরা আশা করি আপনাদের কাছে। চলে যাচ্ছে আপনার পারিবারিক জীবন সম্বন্ধে একটু জেনে নি।
জি গুরু, আমার পরিবারে আমার বাবা মা, আমরা 3 বোন 2 ভাই, এই তো গুরু আমার পরিবার।
আচ্ছা, 3 বোন 2 ভাইয়ের পরিবার, বাবা মা সাথে আছেন। এবার শুরু করি আপনার, আমরা সবাই শুনতে চেষ্টা করব আপনার জীবনের কথা একদম শুরু থেকে।
জি গুরু, আমার জন্ম হয় নোয়াখালীতে, আমার বয়স যখন 1 বছর 3 মাস, তখন হচ্ছে গিয়ে আমার আব্বা আগে থেকে সৌদিতে ছিলেন, বাট হচ্ছে গিয়ে গুরু মানে আমার আব্বা আমার কিন্তু লাভ ম্যারেজ, সো আমার আব্বা আমাকে ছাড়া হচ্ছিল না, মানে কোনো কিছুতে উনি ওইভাবে ডেভেলপ করতে পারছে না, তারপর হচ্ছে গিয়ে উনি বিজনেসে বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিচ্ছে, আমাকে ছাড়া হচ্ছে না। তখন আব্বু সিদ্ধান্ত নিল যে আমাদেরকে নিয়ে যাবে বিদেশে, সৌদিতে নিয়ে যাবে। সো আমার বয়স তখন মাত্র 1 বছর 3 মাস, তখন আমরা হচ্ছে গিয়ে সৌদিতে যাই গুরু। সেখানে আমার বেড়ে ওঠা, সৌদি আরবকে আমার সেকেন্ড হোম বললে চলে। আমার জীবনের যে ইম্পর্টেন্ট বা যে মানে বাল্যকাল শিশুকাল যাই বলেন, সবকিছু আমার ওখানে কেটেছে গুরু।
সৌদি আরবে কোথায় থাকতেন আপনারা?
গুরু একদম হ্যারামের সাথে গুরু, মুক্কাতে। জাস্ট মাঝখানে ছিল একটা রাস্তা, রাস্তাটা জাস্ট পার করলে হচ্ছে ওই পারে হচ্ছে হ্যারামটা। তো দেখা যেত গুরু, হ্যাঁ আমার মানে ওখানে থাকা অবস্থায় খুব মানে সবসময় আমার আম্মু তো সবসময় যাইতো, আমরা খুব যাওয়া হইতো। আর গুরু এতে এইভাবে বেড়ে ওঠা ছোটবেলায়, আমি আমি আমরা সবাই অনেকে হয়তো এটা ভাবে যে মানে মেয়ে জিনিসটা, হ্যাঁ আমি ছেলে মেয়ের মধ্যে বিভেদ করে যে না ছেলে একটু বেশি প্রাধান্য দেওয়া বা সবকিছুতে ছেলে একটু বেশি পাবে, আমার ফ্যামিলিতে কখনো জিনিসটা ছিল না গুরু। আমরা সবাই সমানভাবে বেড়ে উঠেছি, আমি সবচেয়ে বড় মেয়ে, সো আমার বাবা আমার অনেক আদরের মেয়ে, অনেক এভাবে বেড়ে উঠা। বাট গুরু আমি ছোটবেলায় থেকে একটু খুব জেদি, একটু অন্যরকম ছিলাম, খুব জেদি, যে কোনো কিছু তিনি অনেক জেদি, জিদ করতাম বাবা আমার সাথে। আর হচ্ছে গুরু যে নর্মালি দেখা যায় কি যে একটা মেয়ে হয়তো বা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তার বেড়ে ওঠা হয় পুতুল খেলা নিয়ে, কিন্তু গুরু মজার কথা হলো সত্য যে মানে আমি কখনো পুতুল নিয়ে খেলি নাই, বা আমার বাসে পুতুল ছিল কি না সেটা আমার মনে পড়ে না। আমার ইমিডিয়েটলি ছিল আমার ভাই, তার সাথে আমার বেড়ে ওঠা, রেসলিং খেলা, আমার মনে আছে আমরা রেসলিং খেলতাম ঘরের মধ্যে, প্লে স্টেশন খেলা, গাড়ি, এভাবে করে আসলে আমাদের বেড়ে ওঠা পুরো ছেলে স্বরূপ ভাবে। আমি কখনো নিজেকে ওইভাবে মেয়ে হিসেবে ফিল করি না যে আমি একটা মেয়ে।
মিনুরার সবচেয়ে পছন্দের রেসলার কে?
জন সিনা।
সিনা। আর পছন্দের কার রেসিং কোনটা? আপনি কি ফর্মুলা 1 দেখেন?
না, অ্যাকচুয়ালি আমার প্লে স্টেশনে তখন যা ছিল আর কি, যে বন্দুক দিয়ে পাখি মারা, লাইক হচ্ছে মানে গাড়ি রেস, হুন্ডা রেস, এগুলো আর কি, ভাইয়ের সাথে খুব মারামারি, এগুলো ভাবে আসলে এভাবে বেড়ে ওঠা। তারপর তো এভাবে বেড়ে উঠতে থাকলাম অ্যাজ ইউজুয়াল। তারপরে হচ্ছে কি গুরু, আর যে কোনো ব্যাপার নিয়ে খুবই জেদ করতাম, খুবই দেখা যেত কি আমি ক্লাসে ভর্তি হওয়ার পর যখন আমি কলেজ স্কুলে যাওয়া শুরু করি, স্কুলে যাওয়া শুরু করে দেখতাম মানে গুরু আমার কখনো হার সহ্য হইত না, আমি কোনো কিছুতে হারবো কেন, কেন আমার মধ্যে হার জিনিসটা কেন, মানে এটা আমার জন্য না। দেখা যেত কি গুরু জাস্ট আমি জাস্ট মানে পরীক্ষার মধ্যে কোনো একটা সাবজেক্টে আমার একটা ফ্রেন্ড আমার থেকে বেশি নাম্বার পেয়ে গেছে, আমার ভিতরে খুব জেদ কাজ করতাম, আমি খাতা ছিঁড়ে ফেলে দিতাম, আমার থেকে বেশি পেলো কেন, কেন পাবে,
মানে আপনার থিওরি এরকম যে
হ্যাঁ হারবো কেন আমি, কেন না আমার থিওরি আমার কোনো হার না, আমি প্রত্যেকটা কিছুতে আমাকে জিততেই হবে, কেন না কেন, মানে টেনিসে কাজ করতে যাই না কেন। আমার ফ্রেন্ড ছিল একটা, যার নাম বলে না, এখন আমার খুব ভালো ফ্রেন্ডও, ওর নাম হচ্ছে মুন, জয়েন্ট মুন্নি, কিন্তু ছোটকালে আমরা একজন এনিমি ছিলাম, দেখা যায় খুবই এনিমি, মানে একদম দেখতে পারি না, সহ্য করতে পারি না দুজনকে দুজন, এখন এত ভালো বন্ধুত্ব মানে একজন ছাড়া বাঁচি না, একদিন না দেখলেও হয় না, এরকম একটা কন্ডিশন আমাদের। তো দেখা যেত কি গুরু যে হ্যাঁ ও একটা নাম্বার বেশি পেতো, আমি বলতাম হ্যাঁ ও তো ফার্স্ট হয়ে গেছে, আমার খুব খারাপ লাগতো, কেন ফার্স্ট হবে, আমি কি খাতা ছিঁড়ে ফেলে দিতাম, না কি ফার্স্ট হবে কেন, বা যে কোনো কিছু খেলা আমরা খেলতেছি, আমরা খুব মজা করে আমরা হাডুডু খেলতাম, তারপরে হচ্ছে কি গুরু আপনার গানের কলি খেলতাম, যে কোনো খেলায় হারলে আমার ভালো লাগতো না, আমি পুরা চেয়ার টেয়ার উল্টা পাল্টা করে কেন হারবো। ইভেন মজার কথা গুরু যে আমি খুব মানে ক্রেজি ছিলাম, যে আমি কোনো কিছু কাউকে এক্সপোজ করতে পারতাম না, যে এই ব্যাপারটা খারাপ লাগতেছে বা ভালো লাগতেছে, আমি রাগ এক্সপোজ করতে পারতাম না, আমি নিজের উপরে নিজে, আমি মনে খুব মানে কিছুদিন হবে যে কিছুদিন ধরে হ্যাঁ আমি সবকিছু শেয়ার করতেছি, আমি তখন কিছু শেয়ার করতাম না, দেখা যেত কি আমার জেদ আমার ভিতরে আছে, আমার দেখা যেত কি আমি দেখা যায় কি খুব একটা জিনিস আমি হারলাম, খুব মেজাজ খারাপ হলো, চেয়ারটার উল্টায় ফালাইলাম, দেখা যেত কি যে আমি একটা প্লাস্টিকের প্যান প্যানকে ব্রেক করছি, ব্রেক করে নিজে হাতে নিজে স্ক্রেচ করতেছি, কেন কেন মানে আমি হলাম না কেন, এরকম একটা কন্ডিশন কাজ করতো আর কি।
একটা ঘটনা শুনি তো এই ধরনের ছোটবেলার কোন গল্প,
হ্যাঁ হ্যাঁ গুরু, যেমন হচ্ছে গুরু একবার আমাদের মানে গানের কলি খেলা হচ্ছিল, আমরা তো দুইটা গ্রুপ হয়ে, আর গুরু সবচেয়ে মতো যে আমাদের সব ওখানে সবচেয়ে মানে এক মানে সবাই এক, বাংলাদেশের দিকে দেখলাম কি গুরু যে মানে গ্রুপিং একটা জিনিস আছে, যে হ্যাঁ দুজন গ্রুপ, তিনজন গ্রুপ, চাদর গ্রুপ, তা না গুরু আমরা 30টা মেয়ে আমরা ফ্রেন্ড, আমরা যে কোনো একটা কথা বলতেছি যে আমরা টিচারের ইয়াতে টেবিলের সামনে গিয়ে আমরা একজন জাস্ট বক্তৃতার মতো, হ্যাঁ আমার কিছু শেয়ার করার ইচ্ছে করতেছে, আমি বক্তৃতার মতো সবাইকে বলতেছি, সবাই শুনবে, মানে কোন আলাদা না, কোন লুকোচুরি বা মানে এসব কিছু না, কারো বদনাম করা এসব কিছু আমাদের মধ্যে ছিল না। এসব জিনিসগুলো কি এটা আমরা বুঝতাম না। আমরা চার দেওয়ালে আসলে সব একইভাবে এইভাবে বেড়ে উঠছি যে বাইরের পরিবেশ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না, আমাদের নিয়ে আমাদের জগৎটা ছিল। তারপরে গুরু যে হ্যাঁ এখন গানের কলি খেলা হচ্ছে, দুইটা গ্রুপ ডিভাইড হয়েছে, এখন আমরা হেরে গেছি, আমার খুব ম্যাচ খারাপ হয়েছে, না কেন হারবো আমি। সাডেনলি দেখেন আমি ছাড়ছি তো পেন পেন বেক করে কলম ভেঙে আমি প্লাস্টিক হাতে স্কেচ করা শুরু করতেছি, মানে আমার ভালো লাগছে না কেন ফিল করছি। তারপরে হচ্ছে কি যে এরকম ব্যাপারগুলো হইতো। তারপরে যেমন এখন মজার কাহিনী হচ্ছিল যে হাডুডুতে আমরা খেলতেছিলাম, হাডুডু যে কাবাডি, একটা ফ্রেন্ড মানে ওরা জিতে যাচ্ছে যেতে অবস্থা, এখন ওকে আমি দাগের এপারে আনতে পারতেছি না, দেখা যাচ্ছে আমি আমি ওর জামাই ছিঁড়ে ফেলে দিছি। এরকম একটা জিনিস খুব হিংসা কাজ করতো, কেন করবে, কেন ওরা জিতবে, আমাদের জিতবে।
আচ্ছা মনিরা, আমাদের দেশে কি ম্যাগনেটিক ট্রেন কি এখনো লঞ্চ হয়েছে? হয়নি মনে হয়, তাই না? আমাদের দেশে যে ট্রেনটি আপাতত আছে সেটি হয়তো আমরা ইলেকট্রিক ট্রেন বলতে পারি, ম্যাগনেটিক ট্রেন কিন্তু এখন পর্যন্ত দেশে আসেনি। তবে ম্যাগনেটিক ট্রেন একটা সুবিধা হচ্ছে যে আমি একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন হয়তো খুব অল্প সময়ে যেতে পারবো, কিন্তু নর্মাল যে ট্রেনগুলো আমাদের এখানে প্রচলিত আছে সেগুলো হয়তো একটু সময় বেশি লাগবে, বাট ভালো দিক হচ্ছে আশপাশ দেখতে দেখতে যেতে পারবে। কিন্তু ম্যাগনেটিক ট্রেনে আশপাশ দেখার সুযোগই থাকে না, তাই না? শাঁ করে বাড়া যায়। তো আপনার কথাগুলো শোনার সময় আমরা চাচ্ছি যে মনের মধ্যে বা মাথার মধ্যে কিছুক্ষণ যেন থাকি, কিন্তু এত স্পিডে যাচ্ছেন যে ওইটা রাখার সুযোগ পাচ্ছি না। সো প্লিজ একটু ধীরে বলেন, একটু আস্তে বলেন। আজকের পুরো প্ল্যাটফর্মই আপনার, শুধু আপনার জন্যই আমরা এবং বাইরে যারা শুনছেন সবাই আপনার জন্য। সো বি রিল্যাক্স এবং আস্তে ধীরে বলেন।
জি গুরু, তো এইভাবে বেড়ে ওঠা গুরু। আর হচ্ছে কি গুরু, আমার কাছে মনে হতো কি যে 180 পেলে এটা খুব খারাপ নাম্বার, আমাকে 95 পাইতে হবে, 98 পাইতে হবে, 50-এর মধ্যে 45 হলো এটা খুবই খারাপ নাম্বার, না আমাকে 48 পাইতে হবে। তাকে তো গুরু আমি বাসায় খাতাই দেখাইতাম না, আমার তো খুব কম নাম্বার, খুব পুয়োর নাম্বার। আমি কি করতাম, নিজে সাইন করে নিজে খাতা জমা দিয়ে দিতাম, আব্বা আমার জিজ্ঞেস করলেন না খাতাই দেয় না। আমার কাছে মনে হতো যে না খুব কম নাম্বার, মানে এখন বুঝছি যে না আসলে এটি আব্বা খুব ভালো নাম্বার, তখন বুঝতাম না গুরু, মানে সবকিছু তো আমার সবকিছুতে আমি এগিয়ে থাকতে হবে, আমি
পারফেকশনিস্ট,
হ্যাঁ সব
একদম পারফেক্ট হতে হবে,
হ্যাঁ এরকম ছিল। খুব জেদি, মানে এইসব ব্যাপারে খুব জেদ করতাম আমি যে না কেন আমি আগায় থাকবো সবাই। আর সবচেয়ে বড় কথা গুরু, যে আমার ছোট বলতে খুব ফেমাস হওয়ার ইচ্ছা যে সবাই আমাকে চিনবে, আমি কি আমি কে। আমার কাছে মনে হয় যেন মানুষ মারা গেলে তার কিন্তু ওই কয়েকদিন কান্নাকাটি তারপরে শেষ, তার তার কথা খুব কষ্ট করে হয়তো বা স্মরণ করা হয় বা, বাট আমার মনে হতো কি গুরু যে আমি মরার পর আমাকে, হ্যাঁ যে এই নামে কি একদিন ছিল, আমার ভিতরে জিনিসটা কাজ করতো যে আমি অনেক ফেমাস হবো, অনেক বড় হবো, আমাকে বড় হইতেই হবে, আমাকে সবাই একদিন না একদিন স্মরণ করবে যে হ্যাঁ এই নামে কেউ একদিন ছিল। এই জিনিসগুলো খুব কাজ করতো সবকিছুতে, পারফেকশন সবকিছুতে অনেক মানে বেশি সবাইকে চিনবে এই টাইপের জিনিসটা নিশ্চয়।
এই ছিল আপনার সৌদি আরবে শৈশব এবং কৈশোর। তারপর থেকে সৌদি আরব থেকে কোন বয়সে আপনি বাংলাদেশে আসলেন?
জি গুরু, আমি তো গুরু সৌদিতে হচ্ছে কি যে মক্কায় ছিলাম হচ্ছে ক্লাস 8 পর্যন্ত, তারপরে জেদ্দায় আসি, কারণ হচ্ছে মক্কাতে হচ্ছে গুরু ওখানে এমবেসি নাই যে আমি ম্যাট্রিক পরীক্ষা দিব, তারপরে হচ্ছে গুরু এই জন্য হচ্ছে আমার জেদ্দায় ট্রান্সফার হওয়া, তারপর 19 ওখানে কমপ্লিট, তারপর ম্যাট্রিক দিলাম। তারপরে গুরু যে মানে হচ্ছে কি যে আব্বু কথা ছিল যে হ্যাঁ মেডিকেলে পড়াবে, তো আগে থেকে যদি আমি ইন্টার যদি ওখানে ছিল, তারপর আব্বুর কথা ছিল যে আমরা যদি আগে বাগে যাই তাহলে আমরা একটু সেটেল ডাউন হতে পারবো, ওরা সবকিছু বুঝবে, হ্যাঁ ওরা তো বাংলাদেশ সম্বন্ধে তেমন কিছু বুঝে না।
একটা জিনিস জানার লোভ সামলাতে পারছি না মিনুরা, সেটা হচ্ছে যে ক্লাস 8-9-10 এগুলো হচ্ছে বয়স অন্ধিকার, এই সময় কিন্তু বিভিন্ন রকমের চিন্তা চেতনা মনের মধ্যে খেলা করে যায়, কিন্তু আপনি যে জায়গাতে ছিলেন সেটা হচ্ছে মিডল ইস্টের এমন একটি রেস্ট্রিক্টেড কান্ট্রি, সেইখানে এই জিনিসগুলো আপনার মনে কাজ করতো কিনা, আর করলে কিভাবে কাজ করতো?
ছিল কিন্তু গুরু, কিন্তু আমার তো ছেলেদের মেয়েদের আলাদা আলাদা ক্লাস ছিল, টিচাররা কমন ছিল, মানে একটা কমন গেট ছিল যেখানে টিচাররা আসা যাওয়া করতো, কিন্তু বিল্ডিং আলাদা। তো হ্যাঁ স্বাভাবিক, তখন বয়সটা এরকম ছিল, কথা বললে ভালো লাগতো ছেলেদের সাথে, হ্যাঁ ফ্রেন্ড আলাদা একটা ব্যাপার, ছেলে ফ্রেন্ড অন্যরকম একটা অনুভূতি, ছোটকাল থেকে তো আলাদাভাবে বড় হয়েছি, মেয়েদের ছেলেদের সাথে তেমন মেশা হয় নাই। তখন আস্তে আস্তে অবশ্য ফোনে বিভিন্ন মানে দরকারে প্রয়োজনে নোটসের প্রয়োজনে মানে কথা হতো, বাট গুরু হ্যাঁ মিডল ইস্ট কান্ট্রি অনেক কনজারভেটিভ, ওখানে গুরু আপনার ভাই বোন একসাথে হাঁটলো কিন্তু অনেক মাইন্ড করে, দেখা যায় কি ওই জিনিসটা ওদেরকে সাফাই দেওয়া লাগে, প্রুফ করা লাগে হ্যাঁ আমার ভাই বা আমার বোন, সেই জিনিসটা খুব এই ব্যাপারটা খুবই রেস্ট্রিক্টেড ছিল। তারপর আমরা এনাফ মজা করছি, আমরা ফ্রেন্ডসরা অনেক মজা করতাম, আমরা বাইরে ঘুরতে যাইতাম, আমরা সবকিছু করছি, মানে মানে ওই সময় যত কিছু দরকার ছিল আসলে সবই করতাম, আমরা পার্টি করতাম, করতাম ফ্রেন্ডস না, অনেক মজা করতাম গুরু।
আপনার বাইরে বেড়াতে যেতেন এবং আপনার সমুদ্রে তীরবর্তী জায়গাগুলো তো অনেক,
অনেকবার জেদ্দায় গুরু, সেটা সমুদ্রে অনেকবার যাওয়া হয়েছে গুরু। ওখানে অন্যরকম গুরু, পুরাই অন্যরকম, ওখানে গেলে মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, ওখানে উঠে চড়া, তারপর হচ্ছে ঘোড়ার গাড়ি ঘোড়াতে, ব্যাপারগুলো খুব মানে এনজয়েবল ছিল। আর হচ্ছে সৌদি আরবে তো বাজি ফুটানো নিষেধ ছিল, ওটা তো ওখানে ওরা এটা অ্যালাউ করে না, বাট একমাত্র ওই স্থান ছিল যেখানে প্রচুর বাজি ফুটানো হতো। মানে অন্যরকম একটা ফিলিংস ওখানে, মানে অনেক ভালো লাগে আর কি।
এবং আপনি বলছিলেন যে আপনারা পার্টি তো,
হ্যাঁ আমরা পার্টিগুলো ছিল আসলে বাইরে, তো ওভাবে ওপেনলি মেয়েদের চলাচল নাই, নর্মালি সবাই মানে বোরকা পরে চলাচল করতে হয়। তো দেখতাম আমরা ফ্রেন্ডস মানে মানে ফ্রেন্ডদের সাথে পার্টি করতাম, যে আমরা আজকে ফ্রেন্ডাম হচ্ছে, ব্যাপারটা খুব মজা ছিল যে ম্যাট্রিকের পরে আমরা তো বন্ধ পাইছি দুই তিন মাস, তখন আমরা কি করি আজকে ওই ফ্রেন্ডের বাসে পার্টি, কালকে ওর বাসে পার্টি, সব ফ্রেন্ডের বাসে যাবো।
কতজন মিলে একসাথে গেদারিং
করতাম, একদম 15-20 জন গুরু। এখনো ভিডিও আছে গুরু, এত মজা করতাম গুরু, বাংলাদেশের মেয়ে ফিলিংস এখনো কখনো পাইনি গুরু, অন্যরকম একটা ফিলিংস ছিল গুরু।
সবগুলো বান্ধবী একসাথে,
হ্যাঁ সবগুলো বান্ধবী, নাচতেছি গাইতেছি, নিশ্চয়ই কমপ্লেন আসতেছে, হ্যাঁ তো লাফালাফি কিসের শুকুর কিসের, স্বাভাবিক গুরু। সৌদি আরবে এগুলো খুব রেস্ট্রিক্টেড, যে হ্যাঁ গান বাজবে, বাইরে সাউন্ড যাওয়া যাবে না, নিজে থেকে কমপ্লেন সৌদি আরবে মালিকরা, হ্যাঁ কপি করতেছে এত হয়েছে কিসের এত, রাত দুইটা তিনটা গুরু চারটা যাচ্ছে যাচ্ছে, আমরা নাচতেছি, কোনো এনার্জি লস নাই, কিছু নাই, নাচতেছি,
এনার্জি তো লস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বয়সটা এরকম প্রাণচঞ্চল অবস্থা।
আমি ছিলাম অন্যরকম গুরু, যেটা হচ্ছে গেছে যে কোনো প্রোগ্রাম হোক আমাকে নাচতে নিবে ওরা, আমার ফ্রেন্ড আমি স্টার্ট করতে হবে, আমি না স্টার্ট করলে কেউ স্টার্ট করে না, মানে আমি হচ্ছে ওদের সোর্স, আমি ফার্স্টে জাস্ট একবার জাস্ট মুভ দিব দেন সবাই শুরু, বাট এর আগে ওরা কেউ সাহস পায় না, পিকনিক বলেন যে কোনো কিছু বলেন ওরা আমাকে, কারণ আমি আমি খুব ভালো নাচ কপি করতে পারতাম, নাচ দেখে নাচ কপি করে আমি ওদেরকে প্রেজেন্ট করতাম, ওরা ব্যাপারটা খুব এনজয় করতো আমাকে এবং খুব ইনফ্লুয়েন্স করতো আমাকে।
কার ইনফ্লুয়েন্স আপনাকে বেশি করতো, কোন বলিউডের নিঃসন্দেহ বা আমাদের বাংলাদেশের কোন?
বলিউডের আমার শাহরুখ খান আমার অনেক প্রিয়।
আচ্ছা আচ্ছা,
শাহরুখ খানের প্রত্যেকটা দেখা যায় তখন যা বেরোতো মুভি তারই গান আমি খুব নাচ কপি করতাম, ফ্রেন্ডের কাছে রিপ্রেজেন্ট করতাম ওরা ওরা আমাকে।
কোন মুভির কথা বললেন?
না গুরু, যেমন হচ্ছে কি আমি মাহিবে ওই নাচটা শিখছি ওখান থেকে, অনেক অনেক শাহরুখ খানের প্রত্যেক মুভি দেখা আমার।
চলেন যদি ব্যাপারটা তাই হয়ে থাকে, চলেন আপনাকে সাথে নিয়ে ঘুরে আসি সেই সুদূর জেদ্দাতে, এবং যেখানে আপনি মজা করতেন, যেখানে আপনি অনেক
অনেক স্মৃতি জানানো।
সবচেয়ে বড় ব্যাপার কি, যে একটা মানুষের জীবনে যদি সবচেয়ে ডায়মন্ড কোন মেমোরিজ থেকে থাকে, সেটি হচ্ছে তার শৈশব এবং কৈশোরের মুহূর্ত। আমরা চাইলে কিন্তু হাত বাড়ালে, দেশের মধ্যেই আমাদের জন্ম, দেশের মধ্যে বেড়ে ওঠা, আমরা চাইলে হয়তো সে জায়গায় ঘুরে আসতে পারি, কিন্তু আপনার জন্য যেহেতু অনেক প্রবলেম, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সেই সুদূর জেদ্দাতে যেতে হবে, তাই আপনার এই ছোট্ট পরিসরে আপনাকে ফিরিয়ে দিচ্ছি আপনার শৈশব এবং কৈশোর। এবং আমরা অ্যারাবিক মিউজিক এই কারণে আপনার জন্য চুজ করেছি যে এক মুহূর্তে নিয়ে যাচ্ছে আপনার ওই পৃথিবীতে, আর দ্য পার্টি ইজ অলরেডি বিন অন মিনরা, তো আপনি শাহরুখের যে কোনো ছবি থেকে কপি করে মনে মনে নাচতে পারেন। আমরা চলে যাচ্ছি আপনার পার্টিতে। মেঘলা আমাদেরকে এই ধরনের একটা ডিজে পার্টির ব্যবস্থা করে দেওয়া, ডিজে পার্টি যেখানে উপস্থিত আছে আমার বন্ধু মিনুরা এবং তার সাথে তার 15-20 জন বান্ধবী, এবং আমরা এই তাদের শৈশব এবং কৈশোরের এই চুম্বকীয় মুহূর্তটার
অনেক অনেক ধন্যবাদ, আসলে চলে গেছিলাম।
এটাই হচ্ছে কিন্তু মানে কি বলে হিন্দিতে খাসিয়াত,
লাভগুরু
খাসিয়াত, যে আমরা চাইলে যে কোনো পৃথিবীতে চলে যেতে পারি, এবং মজার ব্যাপার যে আমরা আসলে পুরো মাত্রায় ডুব দিব আজ আপনার পৃথিবীতে। এবং আপনাকে আজকে নিয়ে আসার আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে মিনুরা যেভাবে একটা মানুষ বড় হয়, বড় হওয়ার পর বয়স অন্ধিকাল, তারপরে তার পথ চলা, সেই জীবনগুলো কিভাবে হয়, কেন এক অনুভূতি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটেড হয়, আপনাকে দিয়ে আমরা নিজেদের জীবনে দেখে নিব, এবং আমাদের অনেক টিন এজার যারা আমাদের লিসেনার আছে তাদের কাছে আমরা এই মেসেজটি পৌঁছানোর চেষ্টা করব, প্লিজ তারপর বলুন।
জি গুরু, হ্যাঁ এভাবে তো বেড়ে উঠা, তারপরে কি বলবো গুরু, তারপরে তো আমার দেশে আসা হলো 2006-এ, তারপরে ইন্টারে ভর্তি, কিন্তু গুরু মন তো আর ভালো লাগে না, একটা সার্কেল ছেড়ে আসছে ওখানে গুরু, অন্যরকম একটা কি বলবো গুরু, মানে গুরু কোনো কিছুতে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছিলাম না, ভালো লাগতেছিল না, পুরো ফ্রেন্ড সার্কেল ছিল।
বান্ধবীদের মধ্যে সবচেয়ে কাকে বেশি মিস করেন যাদেরকে রেখে এসেছেন ওখানে?
এখন তো সবাই দেশে আছে,
ওরা অনেকেই চলে এসেছে।
হ্যাঁ, এখন শুরু ওখানে তো ইন্টার পড়া ছিল, তেমন লেখাপড়ার সুযোগ সুবিধা থাকে না, কিন্তু আমি চাইলে আরো দুটা বছর থাকতে পারতাম। এই জন্য খুব খারাপ লাগা ছিল যে ওই দুটা বছর থাকা হলো না আর কি। এরপরে তো আমাদের এখন ভালোই গেট টুগেদার হয়, কয়েকদিন পর পরেই হয় আমরা দেখা করি।
আচ্ছা, ফাইনালি আপনি দেশে ফিরে এসেছেন, যেখানে আপনার নারী পোতা আছে সেই দেশে আপনি ফিরে এসেছেন। তারপর থেকে আপনি বলছিলেন যে একটু প্রবলেম হচ্ছে
অ্যাডজাস্টমেন্টে, খুব প্রবলেম, ভালো লাগে না, কোনো কিছুতে ভালো লাগতেছিল না, খুব মিস করতেছিলাম গুরু। মানে কমপ্লিটলি একটা অন্য জগৎ গুরু, মানে আমি মানে চার দেওয়াল ভিতরে ছিলাম ছোটকাল থেকে, সেখান থেকে মানে এত বড় একটা মানে পরিসর, মানে এত বিস্তৃত একটা জায়গায় আমি চলে আসছি গুরু, একদম ভালো লাগতেছিল না। সবসময় ওদেরকে অনেক মিস করতাম, আর গুরু মানে কোনো কিছুতে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছিলাম না, আর হচ্ছে কি গুরু মানে ক্লাসও তেমন করতাম না। আমার মনে হয় গুরু ইন্টার লাইফে মাত্র দুই বছর আমি ছয় মাস ক্লাস করছি কিনা সন্দেহ হয়, ক্লাস করতাম না, ভালো লাগতো না, ফ্রেন্ড নাই, কিছু নাই, মানে আর সবার সাথে অ্যাডজাস্টমেন্টে খুব প্রবলেম হতো, মানে মেন্টালিটি অনেক ডিফারেন্ট মনে হতো, মনে হতো যে মানে ক্লাসে সবার অনেক কমপ্লিকেশন, মানে ওখানে মিশতে হলে নিজেকে অনেক চেঞ্জ করে মিশতে হবে, একজনের মেন্টালিটি একই টাইপের, আমরা তো মানে সবাই একই মেন্টালিটি ছিলাম, তো ওখানে এই জন্য এখানে এসে খুব প্রবলেমে পড়ি। তারপরে ঘুরে তো এভাবে চলে, ওদেরকে ফোন করতাম, ফোন করে কান্নাকাটি করতাম, ভালো লাগতো না। আর সবচেয়ে বড় কথা গুরু, কারিকুলামটাই অন্যরকম ছিল, যে আমাদের ওখানে দেখা যেত যে আমরা ম্যাট্রিক ইন্টার এত বড় বড় ক্লাস, এত বড় বড় ক্লাসে কিন্তু মুখে পড়া ধরার প্রয়োজন হয় না, দেখা যেত আমাদের প্রতিনিয়ত পড়া ধরছে মুখে, প্রতিনিয়ত আমাদের ক্লাস টেস্ট, আজকে যেটা পড়া হচ্ছে কালকে ক্লাস টেস্ট, মানে খুবই কেয়ারিং। ইভেন যাদেরকে দেখা যায় না, যাদের মধ্যে খুব ভালো রেজাল্ট করার মানে সুযোগ আছে, তার জন্য আলাদা এক্সট্রা কেয়ার, এক্সট্রা কোচিং, অন্যরকম একটা ফিনিশ। আমাদের সব টিচার আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের নাম জানে, আর এখানে গুরু আমরা দুই বছর ক্লাস করছি কি আমার নামে জানে না, মানে এই জিনিসটা খুব মানে কেমন, লেকচার দিয়ে চলে যাচ্ছে, কোনো কে পড়লো কে পড়লো না, কারো মাথা ব্যথা নাই, কে কি করতেছে, মানে আমি পুরো আমার আম্মা বলতো যে কি গিয়েছে তোর লেখাপড়া নাই, লেখাপড়া করছ না কেন, আমার পড়া দেয় না, কি লেখাপড়া করবো, পড়া দেয় না, তো আমার লেকচার দিয়ে ম্যাডাম চলে যাবে, তো পড়া দেয় না, মানে আমার টেনশন এরকম যে গুরু, পড়া দিলে আমি পড়তাম গুরু, কখনো নিজের থেকে পড়া, নিজের থেকে আগিয়ে রাখা, মানে সেই জিনিসটা আমি তো কাজ
গাইডেন্স গাইডেন্সটা আপনি অনেক বেশি মিস করতেন।
হ্যাঁ, খুব বেশি গুরু, খুব বেশি গুরু, মানে দেখা যেত আমি পরীক্ষা হঠাৎ করে পরীক্ষা ডেট দিয়ে দিচ্ছে, জানি না, অত দেখা যাবে কোনো ক্যালেন্ডার নাই যে না এই দিনে পরীক্ষা হবে, বা এই টাইপের কোনো ক্যালেন্ডার থাকলে হয়তো বা আমি নিজে ঘরে হয়তো বা কভার করতে পারতাম বা কিছু না, হঠাৎ করে ডেট গুলো পড়ে যাচ্ছে, আমি পরীক্ষা দিচ্ছি না, দিলেও ভালো রেজাল্ট।
পড়ালেখার বাইরে পৃথিবীগুলো কেমন ছিল দেশে আসার পর থেকে?
পড়ালেখার বাইরে ছিল গুরু, যে গুরু মানে একটা জিনিস খুব ভালো লাগলো যে গুরু ওখানে বেরোলে সবাই অ্যারাবিয়ান, আরবি কথাও আমার তেমন শেখা হয় না, কারণ হচ্ছে কি যে আমরা বাঙালিদের সাথে ছিলাম, ওই স্কুলও বাংলা ছিল, তো সেই অর্থ বাইরে সবাই অ্যারাবিয়ান, একটা মানে চাইলে যার কাছ থেকে যার কাছে হেল্প চেতে পারি না, বা আমি তো আমার মনে কথা এক্সপ্রেস করতে পারতেছি না, কিন্তু এখানে বের হলে দেখি সবাই বাঙালি, যার সাথে চাইতেছি আমি ইচ্ছে করলেই কথা বলতে পারতেছি, এই জিনিসটা খুব ভালো লাগে, লাগা শুরু করলো আমার যে ঠিক আছে যে হ্যাঁ এখানে অনেক লোডশেডিং, অনেক জ্যাম ওখানে এগুলো ছিল না, তারপরও গুরু নিজের দেশ তো আলাদা একটা ভালো লাগা শুরু করলো, আলাদা একটা ভালোবাসা কাজ করা শুরু করলো।
অনেক বড় একটি কথা কিন্তু এর মাঝে আপনি বলেছেন যে চাইলে নিজের ভাষায় কথা বলতে পারা, এরকম এই দেশটাই মনে হয় একমাত্র দেশ সমগ্র পৃথিবীতে যেখানে ভাষার জন্য বুকের তাজা রক্ত এই রাজপথে ঢেলে দিয়েছিল সালাম বরকত সহ অনেক 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 এই ধরনের তরতাজা যুবক, এবং তার বিনিময়ে পাওয়া আমাদের এই সত্যিকারের এই যে ভাষা, যে ভাষা দিবস আমরা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এইগুলো কিন্তু তাদের কারণেই পাওয়া। আমরা এটা প্রায়শই মুখে বলি হয়তো, কিন্তু আপনি নিজের জীবন দিয়ে দেখেছেন যে যখন আপনি দেশে ফিরলেন অনেক রকমের হয়তো অব্যবস্থাপনা আছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়ে যে জিনিসটি আপনাকে অনেক বেশি ভালো লাগে এনে দিয়েছে সেটি হচ্ছে মাতৃভাষায় কথা বলতে পারা।
তারপর গুরু আটটা জিনিস যেটা খুবই আমার ভালো লাগছে, খুবই আমার মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে গুরু যে আমরা ওখানে সবসময় একই ইউনিফর্মে দেখা যাচ্ছে যে কালো বোরকা পরে বাইরে হচ্ছি, মানে ওখানে অন্য কোনো ড্রেস পরে বাইরে যাওয়ার কোন জানে অ্যালাউড না, বোরকাই পরতে হবে ওখানে রাজার নির্দেশ। সো হচ্ছে গুরু যে এখানে আসার পর যে ভালো লাগলো বিভিন্ন অকেশন গুলা, যে বিভিন্ন অকেশন আমি বিভিন্ন কালারের ড্রেস পরতে পারতেছি, পহেলা বৈশাখ আমি সাদা লাল পরতেছি, শোক দিবস 21 ফেব্রুয়ারি আমি কালো ড্রেস পরতেছি, মানে এক এক এত ভেরিয়েশন, মানে এই জিনিসটা আমার এত, হ্যাঁ টিভিতে দেখতাম, টিভিতে দেখা হইতো অনেক, বাংলা চ্যানেল দেখতাম ওখানে, ওখানেও আমরা সৌদি তো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশকে আমরা বাঁচিয়ে রাখছি ওখানে, কিন্তু এটা সরাসরি দেখা, নিজের চোখে দেখা, ফিল করা, বিভিন্ন অকেশনে বাইরে যাওয়া, সবার এত মানুষ, এত কোলাহল, মানে জিনিসগুলো অনেক অন্যরকম গুরু, অনেক ছেয়ে গেছে গুরু। এই তো গুরু, হ্যাঁ তারপরে জিনিসগুলো খুব ভালো লাগা শুরু করলো গুরু। তারপর হচ্ছে কিন্তু অনেক খারাপ লাগার মাঝেও কি বলবো, গুরুদেব ভালো লাগা শুরু হলো, বিভিন্ন ভালো লাগা কাজ করা শুরু করলো। আর সবচেয়ে বড় কথা, আমার দেশ তো, আমার দেশ মাটি, আমার আলাদা একটা অ্যাফেকশন, আলাদা একটা টান, আলাদা একটা টান অনুভব করতে শুরু করলাম। আর হচ্ছে গিয়ে গুরু সৌদি আবকে তো মিস করতেছি, মিস করতাম। তারপর হচ্ছে গুরু যে হ্যাঁ, আমার ইন্টার পরীক্ষা আসলো খুব সামনে, দেখা গেল গুরু যে আমি আমি দেখা যাচ্ছে কোনো প্রিপারেশন নাই, কিচ্ছু নাই, লেখাপড়া তো করি না, পুরা ছেড়ে দিছি। মানে আমার কাছে মনে হতো আমি সৌদিতে গেলে আমি লেখাপড়া করবো, আমি এখানে লেখাপড়া করবো না। বই খুললে মনে হতো যে হ্যাঁ, আমার স্যারের স্যারের ম্যাডামের চেহারা চোখে ভাসত, উনিরা কত সুন্দর করে পড়াইতো, কত সুন্দর নিজের মেয়ের মতো যত্ন করে, এখানে ঘুরে জিনিসটা পাই নাই। হ্যাঁ, লেকচার দিয়ে চলে যাচ্ছে, কে পড়লো কে পড়লো না, কারো মাথা ব্যথা নাই, কেউ আমার নাম জানে না, আমার পড়া হয় না, কেউ এটা বলে না যে মিনুরা তোর কিন্তু পড়া হয় নাই, ম্যাডামটা সৌদি আরবে তুই করে বলতো, হ্যাঁ তোর কিন্তু আদৌ পড়া হয়নি। অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা টান ছিল, কিন্তু এখানে সেই জিনিসটা আমি পাইনি, অনেক মিস করতাম। আর ফ্রেন্ডদের সাথে তো কথা হইতই। তারপরে গুরু এত, ইন্টার পরীক্ষা কাছে আসছে, আমার তো কিছুই পড়ালেখা হয় নাই, জাস্ট ফাঁকিবাজি ফাঁকিবাজি করে বেড়াইছি, বাইরে ক্লাসের কথা বলে বেরোতাম ঘর থেকে, কিন্তু ক্লাসে যেতাম না, জাস্ট রাস্তায় ঘোরাফেরা করে আম্মু হ্যাঁ ক্লাস শেষ বা ক্লাস নাই আজকে, এভাবে করে করে দিন কাটত আমার। তারপর খুব কষ্ট, বাইরে গিয়ে রাস্তায় রাস্তায় হর্ন হয়ে ঘুরতাম, আর চোখ দিয়ে পানি যেত, কান্নাকাটি করতাম, যে মানে কি বলবো গুরু, মানে খুবই প্রবলেম, মানে অ্যাডজাস্টমেন্টে অনেক প্রবলেম হয়েছিল প্রথম প্রথম। তারপরে গুরু ইন্টার পরীক্ষা খুব নিকটতম, কোনো প্রিপারেশন নাই, কিচ্ছু নাই, এখন আর আছে আড়াই মাস গুরু। মানে আমি ক্লাস যে টার্মগুলো দিচ্ছি ওগুলো খুব ভালো রেজাল্ট করি নাই, আমার লাইফে আমি কখন যেখানে ফেল করি নাই গুরু, সেই জিনিসটা আমি এখানে এসে করছি গুরু, ফেল করতাম আমি, আমার নিজের কাছে নিজের বিশ্বাস হতো না যে আমি ফেল করছি, ব্যাপারটা নিয়ে খুব আপসেট থাকতাম যে ফেল, মানে জিনিসটা যেটা আমার ডিকশনারিতে ছিল না, সেই জিনিসটা এসে আমি এখানে পড়লাম আর কি গুরু। তারপর গুরু এত ইন্টার পরীক্ষা আড়াই মাস, এখন গুরু আমার তো জানেন যে আমার খুব জেদ, আমার জেদ, আমার খুব ইগোতে লাগলো, হ্যাঁ আমার তো মেডিকেল পড়তে হবে, আমি যদি ইন্টার পরীক্ষা ভালো মতো না দিই, আমার পয়েন্ট না উঠে, আমি তো মেডিকেলে ভর্তি হতে পারবো না। আর সবচেয়ে বড় গুরু যে একটা স্পিরিট, একটা জেদ কাজ করলো, সেটা হচ্ছে গিয়ে গুরু আমাদের পরিচিত এক লোক, সে বললো কি যে না, আসলে যারা সৌদি থেকে আসে দেশে তারা কিছুই করতে পারে না, এসব তো কি পড়ায় ওখানে কি করে, কিছু করতে পারলো না গুরু। আমার খুব গায়ে লাগছে সৌদি নিয়ে কথা গুরু, মানে আমি গুরু আমি প্রথম প্রথম মনে আছে যে প্রথম জন আসতাম যে কোনো কিছু যেন আমার সৌদি আরবে এটা হয়, আমার সৌদি আরবে সেটা হয়, আপনার মধ্যে কিন্তু সৌদি আরবকে কিনে নিছিস, মানে যে বাংলাদেশের ফ্রেন্ড থেকে সৌদি আরব কিনে নিছিস, সবকিছু আমার সৌদি আরব, আমার সৌদি আরব, কোনো আমি বুঝতে পারতাম না এক মুহূর্তের জন্যও না। অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা, অনেক কিছু, অনেক মানে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্তগুলো আমি ওখানে কাটিয়েছি গুলো, আমি কিভাবে বলতে পারি এত সহজে। আর যেখানে গুরু সৌদিকে নিয়ে কথা বলছে আমার খুব হিট করলো, না আমি এই লোককে দেখাবো, মেডিকেলে ঢুকে দেখাবো, এই লোক কি বলছে আমাকে, হ্যাঁ সৌদি আরবের ছেলেমেয়েরা কিছু করতে পারে না। আর সবচেয়ে বড় কথা গুরু যে আমাদের ওখান থেকে পাশ করে আসে এরকম অনেক ছেলেমেয়েরা আছে যারা খুব ভালো পজিশনে আছে, ভালো মেডিকেলে পড়ছে, সরকারি ঢাকা ভার্সিটিতে পড়তেছে, অনেক ভালো ভালো কন্ডিশনে আছে, সেখানে আমার খুব জেদ কাস্তো গুলো।
This track was downloaded from fusionbd.com.
মাত্র আড়াই মাসে গুরু আমি দুই বছরের সিলেবাস কমপ্লিট করছি, অনলি আড়াই মাসে, দুই বছরের, মানে গুরু এরকম জিত কাট করছে গুরু, সারাদিন রাত পড়া, কোন নাওয়া খাওয়া কিচ্ছু নাই, এক ঘন্টা মনে ঘুমাইতাম না সারা, মানে যে আমার করতে হবে, আমার সৌদিকে নিয়ে কথা বলছে, আমি দেখাবো, প্রুফ করবো, হ্যাঁ আমি করতে পারি, আমি পাশ করছি। এই তো গুরু এভাবে জেদ কাজ করলো। তারপরে তো দুই আড়াই মাস পড়া, তারপরে পরীক্ষা দিলাম গুরু হয়তো, তারপরে গুরু এত মেডিকেলের পয়েন্ট উঠলো, দেন আমার কাছে মানে শান্তি যে না আমি তার জবাব দিতে পারছি, সে একটা খুব বড় মানুষ ঠিক আছে, আমি তাকে মুখে বলতে পারিনি, কিন্তু আমার কাজ দিয়ে আমি তাকে জবাব দিয়ে দিছি।
তারপর ফাইনালি আপনি মেডিকেলের জন্য চেষ্টা করলেন এবং শাহাবুদ্দিন মেডিকেলে আপনি অ্যাডমিশন নিলেন।
হ্যাঁ গুরু, আসলে হচ্ছে কি গুরু যে সৌদিতে ছিলাম গুরু, আসলে কোথায় ভালো হবে কোথায় ভালো হবে না, কোন মেডিকেল পড়বো কোন মেডিকেল পড়বো না, এই ব্যাপারগুলো বলার মতো গাইডলাইন্স দেওয়ার মতো কেউ ছিল না। সৌগুরু একটু প্রবলেম ছিল, ইন্টারনেট ঘেটে টুটে গুরু বের করলাম, প্রাইভেট মেডিকেল সরকারি মেডিকেল সব বের করলাম, বের করে কোথায় ভর্তি হবো, কি কি ফর্ম কালেক্ট করতে হবে, নিজে নিজেই সবকিছু করতেছি। আমার আব্বা আম্মাও মেডিকেল পড়ে।
ছিল মিনুরার স্বল্প পরিসরে তার শিক্ষা জীবন। এবার আমরা চলে যাব মিনুরার একদম ব্যক্তিগত জীবনে, যেখানে শিক্ষা জীবনের বাইরেও প্যারালালি তো সেই জীবনটা আবার চলতে থাকে, যেখানে ব্যক্তি মিনুরার অবস্থান। তো শাহাবুদ্দিন মেডিকেল কলেজ পর্যন্ত আপনি চলে গেছেন, যেখানে আমি আপনার কথা প্রসঙ্গে কখনোই শুনিনি যে আপনার কোনো বন্ধু তৈরি হয়েছে কিনা, বা কোনো তেমন কোনো মানুষ এসেছে কিনা যাকে মন দেয়া যায়? শাহরুখ খানকে তো প্রথম মন দিয়েছেন,
চার বছর থেকে, তখন থেকে আমি শাহরুখের মুভি দেখি, প্রচুর মুভি দেখি, প্রচুর নেশা, যে কোনো মুভি আমি খুব নেশা, কোনো মুভি বাদ দিতাম না, কোন মুভি না, সিরিয়াল ধরে লিস্ট করে, হ্যাঁ এটা দেখছি, টিক মারতেছি, এটা দেখছি।
কিং খান, আপনি যদি বর্ডারের ওই পারে থাকেন, আমার মনে হয় আপনি এখন ইন্ডিয়াতেই আছেন, যেখানেই থাকেন শুনে রাখুন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এত বেশি ফ্যান এবং এত বেশি লাভিং পিপুল আপনাকে ঘিরে আছে। তো আমার এই বন্ধুটিও অনেক বেশি ফ্যান, বা বলতে পারা যায় যে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ক্র্যাশ উইথ কিং খান ফ্রম মিনুরা।
আমার ছবি, শাহরুখের অনেক ছবি নিয়ে ঘুমাইতাম গুরু, মানে ছবি নিয়ে ঘুমা সারাদিন ছবি। আমার বোন, আমার ছোট ছোট বোন, ওরা অনেক ম্যাচিউর ছিল, বলতো তোর কি পাগলামি, আমি এত বড় আমি অনেক ইম্যাচিউর মতো কাজ করতাম, মানে খুব ভালো লাগা, অন্যরকম গুরু, কি বলবো, শাহরুখ বলে কথা।
Somebody is waiting, শাহরুখ খান আপনাকে কিন্তু হাত ছাড়িয়ে দিয়ে ডাকতেছে, ডাকবে
গুরু। এই ছবি আমি থাউজেন্ড অফ টাইম দেখছি, আমার নিজে আমি কাউন্ট করতে পারবো না, প্রত্যেকটা ছবি কয়বার দেখছি।
তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে, তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে, তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। क्या करूँ हाय कुछ कुछ होता है,
क्या करूँ हाय कुछ कुछ होता है।
তুই এখানে?
হ্যাঁ এখানে।
Yes, friends, শুনছেন সবসময় রেডিও আমার 88.4 FM, টুটুল মেঘলা অ্যান্ড লাভ গুরু হেয়ার উইথ ইউ, অ্যান্ড উই আর প্রেজেন্টিং আমার ভালোবাসা। এক্স্যাক্টলি ঘড়িতে সময় ঠিক রাত 12:36 বেজে 2 সেকেন্ড। আর বন্ধু, জানিয়ে দিচ্ছি আমাদের কাছে কিভাবে এসএমএস পাঠাবেন, খুবই সহজ একটা নিয়ম, আর সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে, আপনার নাম ঠিকানা দিন স্পেস দিয়ে, যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর নেক্সট এপিসোডে আমাদের প্রোগ্রামে যারা পার্টিসিপেট করতে চান তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লাভ গুরু দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিন সে একই নম্বর 2323 তে।
আর প্রিয় বন্ধু দেশের বাইরে থেকে যদি শুনতে চান বা আমাদের ফ্রিকোয়েন্সির বাইরে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, কারণ www.radioamar.com লিখে কিন্তু আপনি ব্রাউজ করেই আপনি শুনতে পারবেন একদম 24 ঘন্টা, তবে আমার লিখতে দুটো এ। আর বন্ধু ওই যে ফেসবুকে আমার ভালোবাসা লাভ গুরুস আমার ভালোবাসা নামে একটা আইডি খোলাই আছে, সেখানকার প্রাচীরে মানে ওয়ারে আপনার মনের সব খোঁজ খবর জানাবেন। আর বন্ধু যারা ইউকে কোয়ালিফিকেশন অর্জন করতে চান বা স্কিল বেসড জব ওরিয়েন্টেড শিক্ষার সন্ধান করছেন তাদের জন্য এডএক্সেল এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে আয়োজন করেছে এডএক্সেলস বেটেক এডুকেশন ইউকে ফেয়ার 2011। আগামী 26 ও 27 নভেম্বর ব্রিটিশ কাউন্সিল চত্বরে দুদিন ব্যাপী এই এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হবে। ফেয়ারে অংশগ্রহণ করছে এডএক্সেলের অনুমোদিত 16টি প্রতিষ্ঠান এবং ইউকের ইউনিভার্সিটি। যারা বিজনেস, অ্যাকাউন্টিং, হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ল, আর্ট অ্যান্ড ডিজাইন, ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল, অ্যাপারেল, মার্চেন্ডাইজিং, অ্যারোস্পেসিং, ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আইটি ইত্যাদি বিষয়ে ইউকে কোয়ালিফিকেশন নিতে চান তারা এই ফেয়ারে অবশ্যই আমন্ত্রিত। এই ফেয়ারে ভিজিটরদের জন্য র্যাফেল ড্রতে প্রতিদিন থাকছে ল্যাপটপ জেতার দারুণ সব সুযোগ। ফেয়ার চলবে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। কোন সমস্যা নেই, সূর্য ডোবার আগেই আমরা পৌঁছে যাব।
ওকে, আর এর মাঝে অনেক বন্ধু আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, যেমন মোর্শেদ লিখেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আর যে টুটুল এবং মেঘলা থ্যাংকস ফর দ্য সং কুচ কুচ হোতা হে, ইউ আর ওয়েলকাম,
আমরা জানি কিছু কিছু হয়েছে।
রাশেদ আছেন বাড়িধারা থেকে আমাদের সাথে, জালাল আছেন খিলগাঁও থেকে, আব্দুল আলিম আছেন টঙ্গি বাজার থেকে, এবং
মুর্শিদ আছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলেছে, ও আচ্ছা এটা তো পড়েই দিয়েছে।
ওকে,
ডন আছে ধামরাই থেকে, বলো না লাভ এত কষ্ট হয় কেন জানি না, এটা গুরুই ভালো বলতে পারবে, এসব আমরা বুঝি না, কি বলো?
আমরা কিছুই বুঝি না, একটু একটু বুঝি আসলে।
আজকাল মেঘলা সব বুঝতে শিখেছে, একটু বড় হয়েছে তো,
আর তুমি এখনো শিশুই রয়ে গেছো,
মাত্র 4 দিন বয়স, 4 দিন না 3 দিন জানো,
কি বুঝবে, তাও তো যথেষ্ট,
22, 23, 24, 3 দিন,
রাইট, তাও তো যথেষ্টই বলছো। ওকে, রিজওয়ান আছে আমাদের সাথে, শাওন আছে, তারপরে আছেন উর্মি, জুনায়েদ আছেন গুলশান দুই থেকে, আমাদের খুবই কাছে থেকে আশেপাশ থেকে শুনছেন উনি।
তার মানে উনি কি রেডিওতে শুনছেন নাকি আমরা চিৎকার চেঁচামেচি করছি এটাই শুনছেন কোটা? মানে গুলশান খুব কাছ থেকে তুমি যেভাবে বললে। আর বন্ধুরা আমরা দেরি করছি না, চলো মেঘলা আমরা যাচ্ছি গুরুর কাছে এবং গল্পের মাঝখানে ছিলাম, এখন বাকি অংশে যাব।
আমিও আসলে সময় নিতে চাই না, চলে যাচ্ছি মিনুরার কাছে। মিনুরা, আমি এর মধ্যে জেনেছি যে আপনি মেডিকেলে অ্যাডমিশন, মেডিকেল কলেজে অ্যাডমিশন নিচ্ছিলেন এবং একদম আপনি ভর্তি হচ্ছেন সেই মুহূর্ত থেকে, বাকি ঘটনাগুলো আপনার কাছ থেকে একটু শুনে নি।
গুরু, যে খুব ভালো লাগছিল যে গুরু, ছোটবেলা থেকে দেখা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, ছোটবেলা থেকেই স্বপ্ন আমার মেডিকেলে পড়লে, মেডিকেলে পড়বো না হলে পড়বো না গুরু, সেখানেও আমার সেই জেদ, পড়লে মেডিকেলে পড়বো না হলে না। পুরগুড়ে তো গুরু অনেক, এর ভিতরে অনেক সমস্যা, অনেক কিছু অতিক্রম করে আমি মেডিকেলে অ্যাডমিশন হই। তারপরে গুরু তো ক্লাস চলতেছে, ভালো লাগতেছে, নতুন নতুন পরিবেশ, নতুন নতুন মুখ, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, মনে হচ্ছে আমি আমার স্বপ্নের খুব কাছে, চাইলে আমি হাত চোয়া দিল, মানে হাত বাড়িয়ে দিলে আমি ছুঁতে পারতেছি আমার স্বপ্নটাকে। গুরু তো এইভাবে চলছিল ক্লাস তো শুরু। তারপরে গুরু আপনি তো জানেন যে মেডিকেল একটা র্যাগিং বা হচ্ছে গিয়ে যে বার্ষিকটা উপরে একটা র্যাগিং এর প্রথা চালু আছে, যে র্যাগ দেওয়া হয়। গুরু আমরা খুব, মানে আমি আমার ফ্রেন্ড পাপড়ি, আমরা খুব ভয়ে ভয়ে ভাসে চলে আসতাম, লুকাই লুকাই, এই তো ধরে ফেলবে, র্যাগ দিবে ভাই আপুরা, এটা নিয়ে খুব ভয়, অনেক ভয় কাজ করতো গুরু। তারপরে গুরু যেহেতু আমরা বাসায় থাকি হোস্টেলে না, সে তো র্যাগ থেকে বেঁচে গেছি, সবার কাছ থেকে শুনতাম যে হ্যাঁ এভাবে র্যাগ দেওয়া হয় সেভাবে, মানে খুব, মানে একটা প্যাথেটিক, লজ্জাকর একটা কন্ডিশন।
ফার্স্ট ইয়ার র্যাগিং গুলো সাধারণত কেমন হয়?
জি গুরু, যেমন হচ্ছে গিয়ে এদের ছেলেদের একটা, মানে ছেলে ছোট, মানে আমাদের বয়সী ছেলে দেখা যাচ্ছে, আমার ফার্স্ট যে ব্যাচ ঢুকেছে ছেলে, সিনিয়র কোন আপুকে প্রপোজ করতে হবে, ফোন করে আই লাভ ইউ বলতে হবে, বা ফুল দিতে হবে, বা জামা খুলে নাচতে হবে রাস্তার উপরে ছেলেদেরকে, আর মেয়েদেরকে এরকমই দেখা যায় প্রপোজ করতে হবে, হ্যাঁ আই লাভ ইউ বলো, ভাইয়াকে পটাও, হ্যাঁ এরকম এরকম টাইপের গুরু, মানে হ্যাঁ নাচো বা গান গাও, হঠাৎ করে মানে ধাম করে হঠাৎ করে একদল এসে ধরে নিয়ে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা, খুব মানে খারাপ অবস্থা, মানে একটা ভয়, মানে ভয় যে এই তো ধরে ফেলবে এখনই, মনে হয় কি, মানে কি করে ফেলবে, এরকম একটা ভয়। তারপর গুরু, তারপর আমরা দুজন লুকাই লুকাই বাসায় চলে যেতাম, ছুটির পর বেশিক্ষণ থাকতাম না, ক্যান্টিনও বসতাম না, কারণ ক্যান্টিনে বসলে তো ধরবে গুরু। তারপরে তো মানে পড়ালেখার বিভিন্ন, মানে প্রথম যেহেতু ঢুকছি লেখাপড়া অনেক কিছু বুঝতেছি, মানে বুঝতে পারতেছিলাম না যে নতুন ভার্সন। তারপরে গুরু এতো, তারপরে আমরা মানে আমি হোস্টেলে উঠে যাই, একদিন আপুরা মানে আমাদেরকে বলল, এই তোদেরকে তো র্যাগ দেওয়া হয় নাই, তোরা আজকে সন্ধ্যা কিন্তু আমাদের রুমে আসবি। ভালো কথা, আমাদের পুরো ব্যাচে জম যত মেয়ে আমরা হোস্টেল থেকে গেলাম। আপনি হ্যাঁ এখন তোমাদেরকে র্যাক দেওয়া হবে। আপু র্যাক দিবেন? আপু র্যাক দিবেন? আচ্ছা ঠিক আছে, কি বলবেন, নাচতে গাইতে? আমি অনেক ভালো নাচ পারি, আমি নাচ দেখাই দিব। আসেন আমরা কথা বলি, ফ্রি হই, আমি নিজের থেকে নাচ আপনাদেরকে দেখাই দিব, র্যাগিং এর কোনো দরকার নেই। তারপর আমার সাথে কথা বলল, গল্প করল, চা দিল, বিস্কিট দিল, তারপর র্যাগিং সব বললো হ্যাঁ তোমাদের তোমাদের এখন র্যাক দিব। তো আমার সব ফ্রেন্ডসরা গান পারে, তাই ওরা গান গেল। আমি তো খুব ভালো গান গাইতে পারি না গুরু, আমার গলা ভালো না, তাই আমি নাচতে পারি, আমি নাচলাম। নাচার পর বললো কি যে না তোকে এর একটা দেওয়া হলো না, এটা কি র্যাগ হইল, তুই নিজে নিজে নাচলি, তোকে একটু অন্যভাবে র্যাগ দেওয়া যাক। আচ্ছা কি, তোকে দুই দিন টাইম দিছি, তুই আমাদের মেডিকেলের কলেজে কোন ছেলেকে পছন্দ করবি, কোন সিনিয়র ভাইয়া, বাকিটা আমরা দেখব। আচ্ছা ভালো কথা। তারপর আমি তো কাউকে চিনি না, কাকে ভালো লাগবে কি বলেন আপনি, আমি তো কাউকে চিনি না, হুট করে কাউকে ভালো লাগা যায়? বললো কি না তোর এটা র্যাগ, আমরা জানি না তুই কিভাবে করবি। তারপরে করে তো এখন একদিন যায়, কি রে কিছু হয়েছে? না আপু কাকে তো দেখি না, কি বলবো আমি, দুই দিনও গেছে না কোনো কিছু না, আপু না কাউকে ভালো লাগে নাই। বলে দাঁড়া দাঁড়া তো ব্যবস্থা করতেছি। তারপর গুলো আমাদের তো পিকনিক হবে, পিকনিক নিয়ে কথা হচ্ছিল আর কি, একটা আমাদের গ্যালারিতে পিকনিক নিয়ে কিভাবে অর্গানাইজ করবে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, সবকিছু নিয়ে টিচাররা মিটিং করতেছে। তো সেখানে দেখা যায় আমাদের যে তিন বেস সিনিয়র যে মানে যে ক্লাসটা ছিল যে গ্রুপটা, ওরা ছিল টু নোটেপেন, মানে হচ্ছে কি লেখাপড়া পাশাপাশি খুব মজা করা, ঘুরতে যাওয়া। দেখা যাচ্ছে যে অন্যান্য ক্লাসের দেখা যেত কি ছেলেরাও মানে মেয়েলি সুলভ, হ্যাঁ পড়ালেখা নিয়ে ব্যস্ত, পড়ালেখা ছাড়া বাঁচতেছে না, কোনো প্রোগ্রাম না কিছু না, কোনো অ্যাটেন্ড করে না, এই টাইপের। মানে ওরা ছিল একটু অন্যরকম, মানে সবকিছু লেখাপড়া করছে, বাইরে যাচ্ছে, ঘুরছে, আড্ডা মারছে, যে কোনো প্রোগ্রামে ওরা খুব আগে আসতো। এবং টিচাররা দেখা যেত ওদেরকে দায়িত্ব দিত যে হ্যাঁ হ্যাঁ ওদেরকে বিভিন্ন ভলেন্টিয়ার, বিভিন্ন ম্যানেজমেন্ট, হ্যাঁ এইভাবে করা, ম্যানেজ করা, যাই হোক এভাবে। তো ওখানে অনেক লটস অফ আমাদের সিনিয়র ভাইয়ারা ছিল অনেক। তো আমি তো বসেছিলাম, আপনার আমার পাশে এসে বসলো, দেখ এখন তোর সুযোগ, তোর সামনে এখন অনেকগুলো ভাই আছে, একটা চয়েস করবি আর আমাদেরকে বলবি, বাকিটা আমরা দেখব। আমি কি আচ্ছা কি দেখব, আচ্ছা তাকাইতে দেখতেছি দেখতেছি অনেকগুলো ভাইয়া, সাডেনলি একটা জায়গায় আমার চোখটা আটকে যায়, মানে কি বলবো, মানে হঠাৎ করে চোখটা আটকে যায়। একটা মানুষ, তার কপালে এলোমেলো চুল, চোখে চশমা, মানুষটা গায়ে মাংস নাই বললে চলে। কেন জানি একটা ভালো লাগা কাজ করলো, চোখ তার সামনে থেকে সরতেছে না, হঠাৎ করে সবকিছু থমকে গেল। চারদিকে এত শোরগোল, এত মানুষ, কোনো কিছু টের পাচ্ছি না আমি, সবকিছু সাইলেন্ট, কোনো আওয়াজ নাই, কোনো শোরগোল নাই। আমি শুধু তাকে দেখছি আর দেখছি আর দেখছি। মনে হচ্ছিল গুরু মিউজিক বাজিয়ে উঠল সাডেনলি, মানে একদম মুভির মতো। জাস্ট মনে হচ্ছিল অনেক বাতাস বইতেছে, আমার চুলগুলো উঠছে, তার চুলগুলো উঠছে, আমি দেখতে তাকিয়ে আছি মুগ্ধ নয়নে, আমার চোখ সরছে না কোনোভাবেই না। তারপরে গুরু সাডেনলি আমার আপু ধাক্কা মারো, কি রে পাইসিস কাউরে? হ্যাঁ আপু, ওই তো এই ভাইটা। না না না, এই ভাইয়াকে দেওয়া যাবে না, এই ভাইয়ের সাথে হবে না। কেন? কিছুই বলবো না, বুঝছে না, বলা যাবে না। বুঝলাম না কেন বললো না, আরো আগ্রহ বেড়ে গেল, আরো ভালো লাগে কাজ করা শুরু করলো। ফ্রেন্ড দেখে বললাম আচ্ছা ভাইয়াটার নাম কি দেখত? তারপর শুনলাম যে হ্যাঁ ওনার নাম হচ্ছে আজাদ। তো গুরু এর তো তখন থেকে ভালো লাগে শুরু, নানাভাবে নানা উপায়ে ওনাকে দেখার চেষ্টা, কিভাবে দেখা যায়, কিভাবে দেখব, একটা আনচান আনচান ভাব আমি আমার মধ্যে নাই গুরু, অন্যরকম একটা ভালো লাগা, সে অন্যরকম অনুভূতি, ওনাকে যতই দেখি ততই ভালো লাগে, বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করা।
র্যাগিং থেকে বাঁচতে গিয়ে তো আপনি রগরগী অনুভূতির মধ্যে চলে গেছেন তখন।
হ্যাঁ গুরু, তারপরে গুরু দেখা যেত কি যে আমাদের গ্যালারিটা হচ্ছে গিয়ে যেখানে লেকচারগুলো হতো সেটা হচ্ছে তিনতলায়, তো আমাদের চারতলায় ক্লাস ছিল, মানে আমাদের ক্লাস ছিল 9টা থেকে 10টা আর ভাইয়াদের গ্যালারির ক্লাস ছিল 10টা থেকে 11টা, মানে 10টার দিকে ক্লাস হচ্ছে আমাদের গ্যালারিতে, ওনারা বের হওয়ার পর আমাদের ক্লাস। গুরু আমি জাস্ট টিউটোরিয়াল ক্লাস খুব তাড়াতাড়ি শেষ করে 5-10 মিনিট আগে, এক্সাম থাকলে তাড়াতাড়ি এক্সাম দিয়ে আমি তাড়াতাড়ি নেমে পড়তাম যে হ্যাঁ এই বুঝি উনি গ্যালারি থেকে বের হবে, এই উনাকে দেখব, ওয়েট করা, 5-10 মিনিট ধরে ওয়েট করতাম উনাকে দেখবো দেখবো। তারপর গুরু বের হতাম, দেখতাম, এভাবে গুরু দেখতে থাকি, দেখা শুরু আমার, যত দেখি ততই ভালো লাগে, যত দেখি ততই ভালো লাগে গুরু। তারপর গুরু ক্যান্টিনে দেখি, সবখানে দেখি, দেখতে ভালো লাগে গুরু, কি একটা ভালো লাগে কাজ করতো, প্রথম দেখায় ভালো লাগা, হয়তো বা এটা লাভ এট ফার্স্ট সাইট, হয়তো বা যদি হয়ে থাকে তাহলে সেটাই, মানে অন্যরকম একটা ভালো লাগা গুরু। তারপরে এভাবে তো বিভিন্নভাবে কলা কৌশলে দেখার ইচ্ছা, যখন এই পাঁচ দিন হেঁটে যাইতো ফ্রেন্ড আমাকে দেখ দেখ যাচ্ছে, আমাকে চিমটি কাটত, হ্যাঁ আমাকে ধাক্কা দিয়ে বুঝাইতো হ্যাঁ যাচ্ছে, আমি তাকিয়ে থাকতাম। আর ফ্রেন্ড অনেক মজা পেত ব্যাপারটা নিয়ে, বলতো তুইও না কি শুরু করছিস এসব, দেখলে কাউকে এক দেখায় কোনো কিছু হয়। আমি বলতাম যে না দেখি ভালো লাগে, এটা তো ভালো লাগে, ভালো তো লাগতেই পারে, ভালো তো লাগে, ভালোবাসি তো আর না, ভালোবাসা তো আর হয় না এখনো। যাই হোক গুরু, এভাবে চলতেছে। গুরু যদ্দূর মনে পড়ে যে একদিন এরকম ব্যাপারটা হয়েছিল যে আমরা গ্রুপ স্টাডি করতেছিলাম, আমি পাপড়ি আর আমাদের একটা ফ্রেন্ড আছে ইকবাল, যে আমরা তিনজন গ্রুপ স্টাডি করতেছি। আমি তো হোস্টেলে ছিলাম, তো আমরা তো পাপড়ি প্রায় সময় থেকে যেত দেখতো, আমরা গ্রুপ স্টাডি করতাম। তো গুরু আমরা ওই দিন লাইব্রেরিতে গ্রুপ স্টাডি করতেছি, সাডেনলি আমাদের খুব ক্ষুধা পাইছে, আমরা বাইরে খাইতে গেলাম। আস্তে আস্তে দেখি কি লাইব্রেরিটা বন্ধ, হাই রে আমাদের সব বইটা তো ভিতরে আটকানো, কি করব কি করব, কালকে তো এক্সাম আছে। পরে হোস্টেল থেকে বই আনলাম, এনে পড়তেছি পড়তেছি পড়তেছি, হঠাৎ করে ইকবাল আমাকে বলল দেখ দেখ ভাইয়া। আমি তাকালাম, তখন গুরু হঠাৎ করে ধুমছে বৃষ্টি, গুরু প্রচুর বৃষ্টি, আকাশ কালো হয়ে গেছে পুরা, বৃষ্টি শিলা বৃষ্টি শিল পড়ছে, আর ভাইয়া ছিল একটা লাল শার্ট পরা। তাকে কি বলবো গুরু, যে বেশে যেখানে যে অবস্থায় দেখি সব বেশি আমার ভালো লাগে, লাল শার্ট পরে তাকে অদ্ভুত সুন্দর লাগে, অদ্ভুত তাকে অদ্ভুত মনে হয় তখন, এত ভালো লাগে কাজ করতেছিল তখন, তার দিকে তাকিয়ে আছে আমি মুগ্ধ নয়নে। আমি ইকবালকে বললাম ইকবাল চল 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 প্লিজ চল না ভাই, বাইরে বাইরে দাঁড়ায় বাইরে দাঁড়ায়, গেট থেকে বাইরে হলে ভালো দেখা যাবে ওনাকে, ক্যান্টিনে ছিলাম বোধ হয় ভালো মতো দেখা যাচ্ছিল না। ও বললো যা দূর তোর পাগলামি সাকলামি ছাড় তো, কালকে পরীক্ষা আছে। সে না চল না দেখি না এমন করিস কেন। তারপর আমার সাথে আসলো, আমি আমরা ভান করছি আমার সাথে কথা বলতেছি, কি আর কথা, ওর দিকে তো তাকাই না, ইকবালের দিকে তাকাই, আমি তো ভাইয়ের দিকে তাকাই আসছি। ইকবালে কি তুই যে কি শুরু করছিস, মানে দেখে তোর কাজ কি, কি করবি তুই, ভাবছে না দেখি তুই চুপ কর। তখন গুরু তাকাই আসি, দেখতেছি গুরু উনি শিল কুড়াচ্ছে, মানে এত বড় একটা মানুষের ভিতরে যে বাচ্চা সুলভ কিছু আচরণ আছে দেখে আমার খুব ভালো লাগলো, মনটা পুরো ছুঁয়ে গেল, খুব সুন্দর করে শিল কুড়াচ্ছে, ব্যাপারটা আমার অদ্ভুত ভালো লাগলো। তারপর গুরু তো এইভাবে চলা, তারপর আমাদের পিকনিক আসলো, যে পিকনিকের কথা হচ্ছিল, তারপর গুরু যে আমরা তো পিকনিক গেলাম, মানে খুব এক্সাইটমেন্ট গুরু, মনে হতো যে এই স্পেশাল ডে গুলা পিকনিক পহেলা বৈশাখ এই স্পেশাল ডে গুলাতে মনে হয় আমি ওনার সাথে সারাদিন থাকতে পারি, আমার সারাটা দিন কাটে ওনাকে নিয়ে, যদিও হ্যাঁ দূরে থাকে বাট আমি তাকে দেখতেছি ঠিক কি করতেছে, তার প্রতিটা মুভ, তার প্রতি চলা, তার হাসি, তার কথা বলে স্টাইল সবকিছু দেখতেছি গুরু, অন্যরকম একটা ভালো লাগে। আমি খুব এক্সাইটেড হয়ে যাই যখন পিকনিক পহেলা যে কোনো খুব এক্সাইটেড একদম, মানে খুব রেডি হওয়া, জামা বানানো, কি করবো কিভাবে নিজেকে সবার চেয়ে ডিফারেন্ট দেখানো যায়, হ্যাঁ একটু কিভাবে আমি ডিফারেন্ট হতে পারি সবার মধ্যে থেকে আলাদা, অন্য অনেক প্রিপারেশন। তারপরে গুরু তো 2009 মার্চ মাসে আমাদের পিকনিক হলো, মার্চ মাসে আমি ওকে ফল দেখি, ওই মাসে আমাদের পিকনিক গুরু। তারপরে হচ্ছে যে পিকনিকে যাব, পিকনিকে যাওয়া হলো ভাইয়া, ভাইয়া তখন একটা হোয়াইট কালারের টি শার্ট পরা ছিল, যাই তো গুরু অ্যাজ ইউজুয়াল অনেক সুন্দর লাগছিল, অনেক হ্যান্ডসাম, অন্যরকম গুরু গুরু। তারপর তো আমি খুব এক্সাইটেড যাচ্ছি পিকনিকে, ভাইয়াকে সারাদিন দেখব, অন্যরকম একটা ভালো লাগা ওনাকে দেখব। তারপরে গুরু গেলাম পিকনিকে, গুরু কিসের পিকনিক, কিসের ঘুরাঘুরি, কোন দিকে যাচ্ছি না, ডানে না বায়ে না, ফ্রেন্ড বলে আসো দিকে ঘুরে আসি না, উনি যেদিকে আমরা পুরা ফ্রেন্ডের গ্রুপ দিকে, পুরা ফ্রেন্ড সার্কেল সব আমার পিছিয়ে পিছিয়ে, মানে ভাইয়ের পিছিয়ে করতেছি, ভাইয়ের ডান দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছি, বাম দিকে যাচ্ছে বাম দিকে, জঙ্গলে ঢুকতেছে জঙ্গলে, সব দিক দিয়ে ঢুকতেছে, উনার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তারপরে গুরু এত সারাদিন উনার পিছিয়ে পিছিয়ে ছিলাম, উনাকে দেখতেছি। তারপরে গুরু সারিনলে আমার ইকবাল বলে, মানে সাব্বির ছিল ফ্রেন্ড, সে বলে উঠলো ভাই আপনি একটা ছবি তুলতে পারি, বলে হ্যাঁ অবশ্যই আসো তুলি। তারপরে গুরু এত আমরা ছবি তুলতে গেলাম, আমি গুরু পিছিয়ে দাঁড়াইছি, সাবি টেকনিক করে আমাকে বলতেছি কি এই তুই তো খাটো তুই সামনে দাঁড়া এখানে দাঁড়া ভাইয়ের পাশে দাঁড়া,
তার পাশে যেন আদাদের পাশে যেন,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এটা মানে আমি বুঝতে পাইনি ব্যাপারটা, আমি তখনও বুঝি নাই যে ওরা এরকম কিছু করতেছে, আমি তো খুব নার্ভাস, আমি ওনার সাথে ছবি তুলতেছি, মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি ওনাকে দেখলে আমি জাস্ট মানে থমকে যেতাম, মনে হচ্ছে সবকিছু স্থির হয়ে যেত, মানে আমি কি বলবো, মানে গুরু মানে আমি মানে যে স্ট্যাচু, কোন মুভমেন্ট করতে পারি না, আমার মনে হয় যে আমার হাত পা সব শক্ত হয়ে গেছে, আমি নড়তে পারি না, ওনাকে দেখলে আমার এই ফিলিংসটা হয় গুরু, মানে ওনার দিকে আমি কখনো আগবারে কথা বলতে পারি না, কোনো কিছু কোনো সাহস আমাদের কাজ করে না, আমি জাস্ট ওখানে যে অবস্থা থাকি সেই অবস্থায় থেকে যাই, এরকম একটা অবস্থা। আমি জানতে পারি না যে ওরা এই টেকনিকটা করতেছে, আমি পাশে দাঁড়াইছি, হ্যাঁ ছবি ওরা একটা তুললো, আবার তুলি আবার তুলি আবার তুললো, পাপড়ি ব্যাপারটা ফলো করছে, সে বুঝছে, ভাই যাওয়ার পরে বুঝিস নাই কি এখন ইকবাল দুইবার ছবি তুলছে, হ্যাঁ তো কি হয়েছে, তারপরে দেখি ইকবাল দেখায় কি একটা গ্রুপ ছবি তুলছে, একটা জুম করে শুধু আমার আর ওনার ছবি তুলছে। আর ছবিটা এরকম ছিল মনে হচ্ছে না দুজন দুজনের সম্মতি করে ছবিটা তোলা, আসলে সেরকম কিছু না, পুরাই ইকবালের কারিশমা। তারপরে তো গুরু এভাবে সারাদিন গেল, তারপরে আমাদের নাচের প্রোগ্রাম হয়, আমাদের ওখানে সিঙ্গার আনে, তারপর নাচ হয়, আমরা তো দিব্যি নাচি, অনেক নাচানাচি, অনেক মজা, অন্যরকম একটা জিনিস। যে হ্যাঁ আগে তো গুরু সৌদি আরবে ঘরে বেঁধে নাচতাম, আর এখানে গুরু খোলা একটা মাঠে সবাই নাচতেছি ছেলে মেয়ে একসাথে, এসব পুরাই মানে কি বলবো আমার কাছে পুরাই নতুন, পুরাই নিউ, মানে অন্যরকম একটা মজা লাগা। তারপরে গুরু আমরা নাচতেছি দিব্যি নেচে যাচ্ছি, তারপরে দেখলাম কি সানিলি উনার সাথে আমাদের একটা আপু নাচতেছে তার অপোজিটে। আমি আপুকে সাথে বললাম যে আপু প্লিজ প্লিজ আমি একটু নাচবো ভাইয়ের সাথে, আপনি কিছু করেন না। উনি নাচতে নাচতে দেখা গেছে কি আমাকে রিপ্লেস করে দিল ভাইয়ের অপোজিটে। আর তো আমি খুব নাচা শুনছি ভাইয়ের নামে যে ভাই খুব ভালো কোমর ডুলাইতে পারে, রূপবান নাচে গানটাতে অনেক ভালো কোমর ডুলায়, কিন্তু ওদিন দেখা সৌভাগ্য হলো। তারপরে গুরু এত নাচানাচি করলাম উনার সাথে খুবই মজা। তারপরে তো বাসায় ব্যাক করার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি জানি হার রেখে আসছি, কি জানি নাই আমার, কোথায় একটা শূন্যতা, সারাদিন ছিলাম, সারাদিন দূরে থাকলাম, মনে হচ্ছে উনাকে নিয়েছিলাম, উনার পাশে ছিলাম, উনি আমার কাছেই ছিল। কিন্তু গুরু এখন খুব খারাপ লাগা, সবাই তো খুব মজা করছে, বাসায় যাবে সবাই গানের কলি খেলছে, তারপরে দেখা যাচ্ছে গান করছে নাচছে, কিন্তু গুরু আমার তো ভালো লাগে না, আমি পুরো অন্য মনস্ক হয়ে বসে আছি, সবাই বলে আয় মিনু আয় তুই কি হয়েছে তোর কেমন করছিস কেন, আমার তো না ভালো লাগছে না আমার, আমি মানে অন্যরকম ভালো লাগতেছে না, মানে সারাদিন খুব খারাপ লাগতেছে যে না চলে আসতেছি উনাকে ছেড়ে, মনে হচ্ছে কি একটা ছেড়ে কি একটা রেখে চলে আসতেছি, কোথায় একটা শূন্যতা কি যেন নাই আমার, এরকম মনে হচ্ছিল প্রত্যেকটা প্রোগ্রামে মানে সমাপ্তিতে আমার এই জিনিসটাই মনে।
আজাদ কি খেয়াল করতেন এই জিনিসগুলো যে আপনি ওকে যে কাছ থেকে দেখছেন একবারে অপলক নয়নে দেখছেন তার কথা ভাবছেন?
সেটা সেটা জানি না গুরু, তারপরও একটা ছেলে তো একটা ছেলে যে
কেউ বোঝার তো কোনো কারণ,
একটা ছেলে তো এটা তো একটা যে কেউ যে আমাকে তাকাই আসছে, আমাকে দূর থেকে হাই জুম দিয়ে ছবি তুলতেছে, আমার প্রত্যেকটা মুভ সে ক্যাপচার করতেছে, প্রত্যেকটা মুভ, এটা আমার মনে হয় না হয়তো বা উনি বুঝতেন বা বুঝেও না বুঝের ভান করতেন বা জানি না।
সহপাঠীরাও কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করেছে,
অনেক ওরা অনেক
সবাই একসাথে চলে গেছে ওখানে,
ওরা ব্যাপারটা বুঝে না যে আসলে আরো সিরিয়াস হয়ে যাবে, হ্যাঁ ভালো লাগে আচ্ছা ঠিক আছে ওকে একটু সঙ্গ দিই, ওদেরও ভালো লাগতেছে, আমার ব্যাপারগুলো ওদের অনেক ভালো লাগতো, যে আমার পাগলামি আমার এইসব খুব ওরা খুব এনজয় করতো, মানে আমার মনে হয় কোন পার্টিতে যে কোনো প্রোগ্রামে আমি না হলে ওদের হয় না, আমি হচ্ছে মধ্যমণি বা আমি যে হচ্ছে গিয়ে সবকিছু মাথায় রাখি, আর হচ্ছে গিয়ে যে আমার তো মনে হয় যে সারাদিন আমার তো কথা বলে তার মধ্যে 99% কথা উনি রিলেটেড থাকে, আর আমি আমার সব ফ্রেন্ডদেরকে অনেক অনেক থ্যাঙ্কস দিব যে ওরা এত ধৈর্য সহকারে আমার কথা শুনে কখনো বোর হয় না, যে একই টপিক নিয়ে বারবার গেদাচ্ছিস কখনই না গুরু, ওরা খুব এনজয় করতো, আমাকে স্পেস দিত হ্যাঁ বল আমাকে শেয়ার, আমি ওদের সাথে খুব শেয়ার করতাম, একজন না পুরো ক্লাসের সাথে পুরো ব্যাচ, আমরা 75টি স্টুডেন্ট, কোন স্টুডেন্ট জানে না এমন না যে আমার ফিলিংস এর কথা সবার সাথে শেয়ার করতাম। তারপরে গুরু এত এভাবে পিকনিক থেকে আসলাম, তারপর হচ্ছে ঘুরে এইভাবে দেখা দেখার চেষ্টা, মনে বিভিন্ন স্বপ্ন, তারপর হচ্ছে ঘুরে এভাবে চলতেছে উনাকে নিয়ে, মানে হচ্ছে গিয়ে যে তখন মনে হচ্ছে হ্যাঁ মানে একটা ভালো লাগা, বাট আমি তখনও কখন পর্যন্ত কিন্তু ভালোবাসি তো ফিল করি নাই, ভালো লাগে আচ্ছা দেখি না, দেখলে কি আর হয় দেখতেছি, আসলে গুরু হ্যাঁ আগে যে ওরকম ভালো লাগে না তা না, কিন্তু এই ভালো লাগে একটু অন্যরকম ছিল, অনেককে ভালো লাগে মানুষের মানুষের লাইফে তো অনেককে ভালো লাগতে পারে, ছোটকাল থেকে বড় হয়েছি অনেককে ভালো লাগতে পারে, বাট এই ভালো লাগে একটু অন্যরকম ছিল, বাট আমি নিজে নিজের সাথে নিজের ব্যাপারটা আবিষ্কার করতে অনেক মানে অনেক পরে আমি বুঝলাম যে না এই ভালো লাগে একটু অন্য টাইপের ভালো লাগে। তারপরে গুরু তো আমাদের হচ্ছে দেড় বছর কমপ্লিট হলো, আমাদের হচ্ছে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা, সেটা হচ্ছে কি আপনার 2010-এর জুলাইয়ে, তো জুন মাসটা অফ ছিল গুরু, তখন আমি গুরু মানে কি বলবো গুরু মানে আমি তাকে দেখবো না একটা মাস, বাসায় বসে পড়তে হবে গুরু, মনটা মানে কেমন হয়ে গেল, বাসায় লেখাপড়া করতেছি পড়া আগাচ্ছে না, পাঁচ মিনিটের পড়া পড়তে এক ঘন্টা লাগতেছে দেড় ঘন্টা লাগতেছে, পড়তে পারতেছি না গুরু, উনাকে দেখতে পারতেছি না, মানে তখন আসলে বুঝতে শুরু করছি যে না ব্যাপারটা অন্যদিকে টার্ন নিচ্ছে। তারপর গুরু যে ভাল লাগতেছে না মানে কি নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছি, সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে, মানে কোনো কিছু ইচ্ছে করতেছে না, কোনো কাজে মন বসে না, সামনে আমার প্রপ পরীক্ষা, কোনো টেনশনই কাজ করতেছে না, মানে ভাল লাগতেছে না, হঠাৎ করে বের হয়ে পড়ছি পাপড়ি কিনে, চল বাইরে যে ভাল লাগতেছে না। তারপরে হচ্ছে গুরু,
আপনার কথা প্রসঙ্গে আপনার সহপাঠীদের নাম অলরেডি আমরা বেশ কয়েকটা নামের সাথে পরিচয় হয়েছি, পাপড়ি, ইকবাল। ইকবালের তো সেই ক্যারিশমেটিক ছবি তোলার যে মুহূর্ত, জুমিং করে একদম শুধু আজাদ এবং আপনাকে ক্যাপচার করা, এবং আপনাদের ক্যাম্পাসটা অনেক প্রাণবন্ত, যেটা বলছিলেন একসাথে গান করা, নাচ করা, এবং সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে যে জিনিসটা সেটা হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে আপনি দেখছেন আপনার সেই ভালোবাসার মানুষটি, যে মানুষটি বৃষ্টিতে
শিলা
কুড়াচ্ছে একদম ছোট বাচ্চা,
ছোট বাচ্চার মতো,
এবং সেদিন নয় তার পরনে ছিল লাল
শার্ট, অন্যরকম গুরু, মানে একটা মানে
অসম বললে হয়তো কম বলা হয়, অসমেস্ট লাগছিল।
এত বড় একটা মানুষের ভিতরে যে আসলে একটা ছোট্ট একটা বাচ্চা, মানে বাচ্চা বসবাস করতে পারে, মানে আমি গুরু, আমি অনেকটা এই টাইপের গুরু, আমি বাইরে তো আমি তা না, আমি খুব বৃষ্টিতে বৃষ্টি,
আপনার এক্সাইটমেন্ট কিন্তু আমাদের উপরে ভর করেছে, আমরাও এক্সাইটেড যে এত চমৎকার একটা দৃশ্য আপনি দেখছিলেন, এবং এই ভালো লাগালাগি ভালোবাসাবাসি নিয়ে আমরা আবার ফিরে আসব। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, যেহেতু আমাদের একটু রেস্ট্রিকশন আছে, একদম ছোট্ট, আমরা মনে হয় দুই তিন মিনিটের মধ্যে আবার ফিরে আসতে পারব, এবং এখান থেকে আবার সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব সেই ভালো লাগা মুহূর্ত নিয়ে।
প্রিয় বন্ধু, আবারও স্বাগত আপনাকে, শুনছেন আপনি রেডিও আমার 88.4 FM, চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। আছি ভালোবাসার দুই বন্ধু আরজে টুটুল এবং আরজে মেঘলা, আপনাদের সাথে আছি, সেই সঙ্গে ভালোবাসার মহান গুরু আমাদের লাভ গুরু কিন্তু আছেন এখানে, এবং আমাদের বিশেষ অতিথিও আছে, গল্পের মাঝখানে আছি আমরা। আর বন্ধু, আপনি যদি চান মনের খোঁজ খবর জানিয়ে দিতে, ঝটপট বলে ভালো।
হ্যাঁ বন্ধু, তার আগে জানিয়ে দিচ্ছি ঘড়িতে কিন্তু সময় ঠিক রাত 1:17। আর বন্ধু, নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা আপনাদের অনেক ভালো লাগছে, সো ভালো যে লাগছে এটা বুঝবো কি করে? এক্স্যাক্টলি, SMS এর মাধ্যমে। সো ফ্রেন্ডস, আমাদেরকে চট জলদি অনেক অনেক SMS পাঠিয়ে দিন, আর নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা দিন স্পেস দিয়ে, যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর আরেকটা কথা বলেছিলাম যে সর্বোচ্চ সংখ্যক SMS কারীকে আমরা সিলেকশনের মাধ্যমে ফোন কল করব। তো বন্ধু, দেরি না করে আমাদেরকে SMS পাঠাতেই থাকুন,
এবং সেটা অবশ্যই এখন থেকে র্যান্ডম সিলেকশনটাই হবে,
রাইট?
এবং যাচ্ছে এখন গুরুর কাছে বাকি অংশে।
আর আমি তোমাদের মাধ্যমে অবশ্যই ফিরে যাব আমার শ্রোতা বন্ধুদের কাছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা আমার একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে, বা যদি আমরা বলি যে আমাদের এই সমাজে বা আমাদের এই দেশে, এরকম ঘটনার মধ্য দিয়ে কিন্তু অনেক মানুষ যায়, বিশেষ করে আমাদের একটি বড় অংশ টিনেজার যারা, তারাও কিন্তু আমাদের লিসেনার, তো অনেক 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 বড় একটি অংশ আছে যারা হয়তো যাকে সবচেয়ে বেশি পছন্দ করে বা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার সান্নিধ্য হয়তো এই বাস্তব জীবনে কাছ থেকে তার সান্নিধ্যটা পাওয়া হয়ে ওঠে না। আমরা আজকের এই মনিরাকে নিয়ে আজকের যে আমরা ভালোবাসার এই অনুষ্ঠানটি করছি, আমরা ডেডিকেট করতেছি সমস্ত সেই মানুষগুলিকে, যে মানুষগুলি তাদের সবচেয়ে পছন্দের, সবচাইতে যাদের সাথে তাদের প্রাণ স্পন্দন মিশে আছে, সেই মানুষগুলোকে যারা এখনো মিস করে, এখনো প্রতি মুহূর্তে মিস করেন, তাদের সবার উদ্দেশ্যে আমরা আজকের এই গল্পটি ডেডিকেট করছি, এবং তাদের পক্ষ থেকে কিন্তু আজকের এই হট সিট রিপ্রেজেন্ট করছে আমাদের আজকের আমন্ত্রিত বন্ধু। আমরা চলে যাব তার স্বপ্নে এবং তার কল্পনায়, এবং কিছুটা তার বাস্তবতার সাথে সম্পৃক্ত থাকা সেই আজাদকে ঘিরে তার জীবনটা কোন দিকে যাচ্ছে সেটি জেনে নেওয়ার জন্য।
জি গুরু, গুরু তারপরে যে বললাম যে আমার প্রফেশনাল পরীক্ষার আগে একটা মাস বন্ধ, তখন আসলে আমি একটু রিয়েলাইজ করা শুরু করলাম যে আই এম ইন লাভ। যদি মানে কাউকে না দেখলে খারাপ লাগা, কাউকে ছাড়া একটা মুহূর্ত না ভাবতে পারা, তারপরে গুরু সবকিছু থেকে নিজেকে আলাদা করে রাখা, মানে সে অর্থে মানে আগের পুরো অস্তিত্বটা মানে হারিয়ে যাওয়া, যদি এইসব মানে সাইন সিমটম যদি ভালোবাসার হয়ে থাকে, তাহলে আমার বলতে দ্বিধা নাই যে আমার তখন আই ফিল দ্যাট আই এম ইন লাভ গুরু। তারপর হচ্ছে কি গুরু, তখন থেকে গুরু আমার সবকিছু উল্টাপাল্টা হতে শুরু করে, আমি লাইক হচ্ছে গুরু যে সবকিছু নতুন লাগা শুরু করে, সবকিছু নতুন, যেসব জিনিস আমি আগে পছন্দ করতাম না, যেমন ইয়েলো কালার গুরু আমার সব, কখনো আমি হেট করতাম, কখনো পছন্দের কালার ছিল না, বাট আমি যখন এই এই কালারের পরনে ওনাকে এই কালারের শার্ট পরনে দেখি, তখন থেকে গুরু আমার এটাও ভালো লাগা শুরু করছে গুরু, পুরো কমপ্লিটলি চেঞ্জড গুরু, মানে সবকিছু অন্যরকম, সবকিছু রঙিন, অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম আমার একটা জগৎ, মানে অন্যরকম গুরু, মানে কি বলবো, মানে গুরু মানে ভালো লাগা কি মানে
আসলে অন্যরকম, অনেক বেশি অন্যরকম। আমরা সবাই মিলে তাকিয়ে আছি অন্যরকম একটি পৃথিবীর জন্য।
জি গুরু, আমার মনে মনে তখন বেজে উঠত যে সে গানটা যে কুস্তো হুয়া হে, মানে লাইক মানে কিছু একটা হয়ে গেছে, মানে কি হয়েছে গুরু,
মানে বিগল বাজতেছে চারিদিকে জোরে বাতাস।
হ্যাঁ গুরু, যে আমি সকালবেলায় ক্লাস মানে সকালবেলায় ক্লাসে যেতে আগে খুব বিরক্ত লাগতো, দেখা যেত কি ক্লাস করব মানে কেমন একটা উঠতে ইচ্ছে করে না সকালবেলায়, কিন্তু আমি মানে তাড়াতাড়ি হ্যাঁ যেতে হবে কলেজে, অন্যরকম বাসে উঠতেছি, অন্যরকম একটা ভালো লাগা, রঙিন আমার দুনিয়াতে আমি নায়িকা, আমার মুভিতে আমি নায়িকা, মানে অন্যরকম একটা ভাবনা গুরু। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আসলে তার লাইফে আলাদা আলাদা একজন হিরো একজন হিরোইন, আমার কাছে মনে হচ্ছে আমি হিরোইন, আমার মধ্যে সব চেঞ্জ হওয়া শুরু করলো, আমার অ্যাটিটিউড, আমার চলাফেরা, তারপর নিজেকে নিয়ে কাজ করা, নিজেকে কিভাবে সবার চেয়ে আলাদা রাখা যায়, কিভাবে উনার চোখ আমার দিকে পড়বে, উনি আমার দিকে কখন তাকাবে, এই জিনিসগুলো গুরু।
ভালোবাসা একদম বিভোর।
জি গুরু, হ্যাঁ গুরু, ব্যাপারটা পুরাই মানে এইরকম পুরা সবকিছু অন্যরকম, সবকিছু নতুন, সবকিছু ভুলে যাচ্ছি, নিজেকে আমি নিজে কি, আমি নিজে কি হারিয়ে ফেলতেছি নিজের মধ্যে।
এমন হতো কি যে কোনো কিছু রেখে ভুলে গেছেন?
এরকম অনেকবার হয়েছে, অনেক আমি নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলছি গুরু।
নিজের আদা বলতে
যাবো, এই জিনিসটাও হয়তো যে আমি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই নিজের সাথে নিজে কথা বলছি, নিজের সাথে নিজে ওনাকে ভাবতেছি, বা কোনো একটা সিন মনে পড়লো আমি হাসতেছি, বাসের সবাই আমাদের তাকাই থাকতো অবাক চাই যে আমি কি হঠাৎ করে কি হাসি নিজের সাথে।
আচ্ছা রহতা হুড ভি তব সে হাসকে মিলতা হু আজকাল সব সে খুশ হো গয়া হ্যা জো ভি মিলা হ্যা কুছ তো হুয়া হ্যা কুছ হো গয়া হ্যা।
কি অবস্থা, যেমন আপনার পছন্দের প্রিয় গানে কুচতো হুয়া হে এবং তেমনই আপনার তখন জীবনের অবস্থা, যে ফুলের রং যেন একটু বেশি মনে হচ্ছে,
মনে হচ্ছে যে হ্যাঁ গানটা বাজছে আমি শুনছি, যেগুলো হ্যাঁ মানে ব্যাপারগুলো মানে কি বল মানে আমার কাছে মধ্যে বাস্তব, মানে ব্যাপারগুলো আমি করছি, মানে নিজের কাছে নিজের কল্পনায়, মানে অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা ভালো লাগা, অসাধারণ এই ফিলিংস, অসাধারণ অনুভূতি, পুরো অন্যরকম সবচেয়ে আলাদা। তারপর আমার কাছে মনে হলো যে না, ডে বাই ডে অনেক ফিলিংসটা অনেক ডিপ হওয়া শুরু করে, অনেক ডিপ থেকে ডিপ, ফার্স্টে ভালো লাগা, তারপরে ভালোবাসা, তারপরে গুরু যাকে যে বলার ইচ্ছা, মানে একটা মানুষকে আমি এত ভালোবাসি আমি তাকে বলবো না,
এর মধ্যে কতখানি অনেক সময় তো পার করে ফেলেছেন, প্রায় দেড় বছর।
জি গুরু, জি গুরু, প্রায় দেড় বছর গুরু। আর হচ্ছে
কিন্তু এখন পর্যন্ত তাকে সরাসরি বলা হয়ে উঠে
না, তখন বলা হয়ে উঠে নাই। তারপরে গুরু এর তো মানে দুই বছর চলে গেল, দুই থেকে আড়াই বছর চলে গেল, তারপর এর মধ্যে তো আমার গুরু মানে মানে দেখা যেত সারাদিন কলেজে থাকি, তখন খুব হ্যাপি, আমার কাছে মনে হতো যে কলেজ আমার শ্বশুর বাড়ি, আমার কাছে এরকমই মনে হতো, শুক্রবার দিন কোনো কারণে কলেজ যেতাম, মনে হতো যে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, মানে অন্যরকম একটা ভালো লাগতো, যদি উনিকে নাও দেখি মনে হতো না এই তো উনি এখানে আসছে, এখানেই আসে উনি, আমি এখনই দেখবো, আমি চাইলেই দেখতে পারবো, এরকম মনে হতো গুরু। মানে আর যখন ক্লাস শেষ করে বাসায় আসতাম গুরু, এত খারাপ লাগতো, অনেক খারাপ গুরু, মানে আমার দিন কাটতো পারতো না, রাতটা আমার কাটিয়ে না গুরু, পড়তে পারতেছি না, লেখাপড়া তো কিছু নাই। আমার ফ্রেন্ডের পাশে যাই পাপড়ি পাশে লেখাপড়া করার জন্য, আমাদের গ্রুপে স্টাডি করি, দেখা যেতে কিসের লেখাপড়া, আমি তো এইটা নিয়ে গল্প করতেছি, গল্প করতে 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 আমাদের প্রতিটা দিন আমাদের এভাবে যেত, এইভাবে আমরা কথা বলে বলে দিন কাটাতাম কলেজে গিয়ে, জাস্ট ফাঁক ফুঁকে এক ঘন্টা একটু দেখে টেকে তারপরে কোন রকম এক্সাম গুলা ক্লিয়ার করতাম গুরু, কিন্তু যে অর্থে আমি লেখাপড়া করাতো সেই অর্থে লেখাপড়া করতে পারতেছিলাম না।
This track was downloaded from fusionbd.com.
মানে কোনোভাবে আমি কনসেন্ট দিতে পারতেছিলাম না। তারপর ঘুরে তো বিভিন্ন আশা, বিভিন্ন স্বপ্ন বিভিন্নভাবে সাজাচ্ছি, অন্যরকম একটা ভালো লাগা গুরু, যেদিকে যায় গুরু মনে হচ্ছিল যে আমি নিজেই, মানে এমন একটা অবস্থা ছিল গুরু যে আমি তার প্রেজেন্স ফিল করতে পারি, মনে হচ্ছে হ্যাঁ আমি তার প্রেজেন্স ফিল করছি, আমি অবচেতন মনে তার সাথে কথা বলছি গুরু। তা বিভিন্ন জায়গায় যখন আমি যাই ফ্রেন্ডদেরকে নিয়ে, মনে হচ্ছে এই মানে ফ্রেন্ড হঠাৎ করে দেখা যাচ্ছে আজকে ভালো লাগতেছে না, চল পাপড়ি ফুচকা খাই আসি, পেরে উঠে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে কি না এই তো উনি আমার সাথে আসছে, আমরা উনি আমার সাথে খাচ্ছে, উনি আমার সাথেই আসছে, এরকম মনে হয়।
একদম সরাসরি প্রেজেন্স,
হ্যাঁ আমার এরকম মনে হতো, মানে ব্যাপারটা এত ডিপ হয়ে গেছে। আমাকে ইকবাল বলতো কিরে দোস্ত, মাঝে মাঝে তো ক্লাসে কিরে দোস্ত তুই কাজ আসিস না, ভাইয়া দেখতে ইচ্ছে করে না, কি হিসেবে তোর, মানে অসুস্থ থাকলো দেখা যেত কি আমি কলেজ যেতাম না, কিরে দোস্ত তুই ক্লাস আসিস না, কি হিসেবে তোর, দেখতে ইচ্ছে করে না ভাইয়ারা, তুই না ভাইয়ারা না দেখতে থাকতে পারিস না, আমি দেখ মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, আমাকে ওনার না দেখলো আমি এখন দেখতে পারি, আমি আমি ওনাকে চাইলে দেখতে পারি, আমি চাই যে আমি এখন ওনাকে দেখবো, উনার সাথে আমি কথা বলবো, হ্যাঁ আমি দিব্যি কথা বলতেছি, দিব্যি দেখতেছি, আমি হাসতেছি, আমি আমার অপচেতন মানে তার সাথে কথা বলে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। এরকম হয়েছে একদিন গুরু যে মানে এবার জুলাই মাসে আমরা হচ্ছে কি আমার ভাই বোনের ভ্যাকেশন ছিল, তো আমরা কক্সবাজার যাই আমার ফ্যামিলি সহ আপা আম্মা আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই মিলে খুব হয়তো ঘুরতে গেছি, কক্সবাজার কখনো যাওয়া হয়ে উঠে নাই, এবার সুযোগ হয়েছিল তাই গেলাম। তো গুরু আমার ভাই ফ্যামিলি আমার সাথে, আমার বাবা মা ভাই বোন, কিন্তু আমার কাছে আমার সাথে কেউ নাই, আমি উনাকে নিয়ে আসছি, আমি উনাকে নিয়ে সমুদ্র পাড়ে হাঁটছি, আমাদেরকে পানি আমাদের পা ছুঁয়ে দিচ্ছে, মানে অন্যরকম একটা ফিলিংস চলছে, হ্যাঁ আমরা মানে স্পিড বোটে উঠছি, আমরা খালি পায়ে হাঁটতেছি, মানে অন্যরকম একটা ভালো লাগে গুরু, মানে প্রত্যেকটা জায়গায় মানে কি বলবো গুরু, মানে যেখানে যাই যে মানে আমরা আমি স্বপ্নে ওনার সাথে এমন কোন জায়গায় নাই যাই নাই, আমার পছন্দের জায়গা লেকের পাড়ে আড্ডা মারা, তারপর হচ্ছে বনানী ব্রিজে যাওয়া, তারপর হচ্ছে গুরু যে আমি ফ্রেন্ডের সাথে যেখানে যাইতাম যেখানে দেখা যেত গুরু যে আমি উনাকে নিয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ডসের মাঝখান দিয়ে আমি হঠাৎ করে অন্য মনস্ক হয়ে যাই, কিরে কি হয়েছে, না গুরু কিছু না, কিছু বলি না, কি বলবো, মানে অন্যরকম একটা ভালো লাগে গুরু, ঘুরতেছি গুরু আমার সাথে ফুচকা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, আমার পছন্দের হাওয়া মিঠাই সব কিছু, এমন কিছু নাই যে আমি স্বপ্নে আমি মানে মানে স্বপ্নে আমি ওনার সাথে এমন কোনো জায়গায় নাই আমি যাই না, এমন কোন স্বপ্ন নাই আমি পূরণ করি নাই ওনার সাথে, ঠিক আছে উনি আমার সাথে, আমি কখনো ঠিক আছে যে হ্যাঁ উনি তখন আমার সাথে ছিল না, কিন্তু আমি প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা মুহূর্ত আমি ওনাকে ফিল করছি, আমি ঘুরতে যাচ্ছি সবকিছুতে, ফ্রেন্ডের মাঝখানে আমি আলাদা হয়ে যাই। একবার ঘুরে একটা কথা মনে পড়ছে যে এরকম হয়েছে যে আমি আমার ফ্রেন্ড পাপড়ি আমরা ডাক্তারের কাছে গেছিলাম রাত ১১টার দিকে, আমরা যে ডাক্তারের কাছে যাই উনি রাত ১১টায় বসে, তো গেলাম ডাক্তার তখন আসে নাই, রাত ১২টা পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়ায় আসছি দুজন, মানে ওর সাথে বসা ছিলাম বাট একটু পর আমি একটু আগ মানে আলাদা হয়ে বসলাম, বলে কি হয়েছে, রাস্তার মধ্যে বসে আমরা গুরু মানে একটা বিল্ডিং এর নিচে সিঁড়িতে খোলা রাস্তায় পুরো বসা, তো আমি ওকে মানে ও বলে কি কি হয়েছে, তো আমি আমার ভালো লাগতেছে না রে আমি একটু আলাদা বসি, তো দেখা যাচ্ছে যে গুরু আমার কাছে মনে হচ্ছে যে পুরো রাস্তা আমার খালি রাস্তা, রাত ১২টার দিকে আমি ওনার সাথে ঘুরতেছি, আমি লাফাচ্ছি, আমি খুব হ্যাপি, এ বুঝে আমার মানে এ বুঝে আমার পিছিয়ে এসে হাত ডাকলো, এ বুঝে আমাকে নাম ধরে বললো, অন্যরকম মানে কি বলবো গুরু, মানে পুরো রাস্তায় আমরা নাচানাচি করতেছি ঘুরতেছি, আমি খুব হ্যাপি যে হ্যাঁ এই বুঝি মানে আমাকে বলে ফেললো, এবার আমার ফিলিংস বুঝলো, মানে আমার ফ্রেন্ড তো বলে কি কি হয়েছে তোর, আমি বললাম যে এরকম এরকম, বলে কি তুই না কি যে শুরু করছিস, এগুলা তো এইভাবে কি হয় বল, গুরু কিন্তু কি করবো গুরু, মানে এত বেশি আসলে আমি ভালোবেসে ফেলবো একটা মানুষকে যে যার জন্য পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে, যার জন্য আমি চেঞ্জ হয়ে যাব, যে আমি সবাইকে বলে মানে বলতাম যে গুরু ভালোবাসে চুক্তি চলে না, মোহাব্বতের একটা ডায়লগ আমার এখনো মনে পড়ে যে গুরু যে কই প্যার করে তুমসে করে, তুম জ্যাসে হো ব্যাসে করে, তুমি বদল কে করে বো প্যার নেই তুমি সৌদা করে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে ভালোবাসবে তোমাকে ভালবে তুমি যেরকম সেরকম তোমাকে বদলে ভালোবাসবে সেটা কিন্তু ভালোবাসে না চুক্তি হ্যাঁ তুমি আমার জন্য চেঞ্জ হও আমি তোমাকে ভালোবাসবো কিন্তু পুরো আমার কথায় আমি 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 আমার কথা রাখতে পারছিলাম না পুরো মানে আমাকে মানে আমার মানে এত ফিলিংস এত ভালো লাগা আমাকে বাধ্য করতেছে আমাকে চেঞ্জ হইতে গুরু আমি গুরু কি বলবো গুরু মানে মানে আমার সব চেঞ্জ মনে হয় আমি নিজে অনেক বদলে গেছি আমার ভিতরে সব চেঞ্জ কাজ করা শুরু করলো হ্যাঁ আমার চেঞ্জ হতে হবে আমার মানে গুরু মানে অনেক ভালো লাগা অনেক ভালোবাসা অনেক স্বপ্ন গুরু আমার ফ্রেন্ড আমাকে শুধু পাপড়ি না আমার সব ফ্রেন্ডসরা বলতো যে তুই কি শুরু করছিস সব
আপনার দাঁতে দেখছি বাইন্ডিং দেয়া এগুলো কি তার কারণে এই পরিবর্তনটা
গুরু আসলে হচ্ছে কি গুরু আমার কাছে মনে হলো যে এই জানুয়ারিতে 2011 মানে আর কত এত একটা মানুষকে এত বেশি ভালোবাসবো মনে মনে কেন বলবো না কেন তাকে তা তো আমার বলা উচিত সে কি জানবে না আমি একটা মানুষকে পছন্দ করি তার অবশ্যই জানা উচিত তার অবশ্যই জানা উচিত আমি একটা মানুষকে এত পাগলের মতো ভালোবাসি সে কি বুঝবে না কখনো আমার মনে হলো গুরু যে আমি ওনার সামনে দাঁড়াবো আমি ওনাকে বলবো অনেক হয়েছে অনেক স্বপ্ন দেখা হয়েছে আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না আমি গুরু আমি আমার বাবা মার বড় মেয়ে গুরু আমি চাইলে অনেক কিছু করতে পারি না গুরু চাইলে অনেক কিছু করতে পারি আমি অনেক কিছু করতে পারি না ফ্যামিলির দিকে থেকে অনেক কিছু করতে পারি না আমার তখন মনে হচ্ছে গুরু যে হ্যাঁ আমার এখন জানানো উচিত এখন কি করবো কি করবো কিভাবে জানাবো কিভাবে ওর সাথে কথা বলা যায় কি করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না তখন মনে হলো গুরু যে আমি একটা কাজ করি আমি নিজেকে একটু রিকভার করার চেষ্টা করি আমার আমার আমি যা আমি আমার চেহারা চেঞ্জ করতে পারবো না আমি জানি হ্যাঁ কিন্তু আমার যেটা মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে আমি একটু ডিফারেন্ট লাগি আমার দিকে তাকাক তাহলে কি করা যায় আমার কাছে মনে হচ্ছিল গুরু আমি আগে মেডিকেলে ঢুকার আগে স্লিমে ছিলাম কিন্তু বসতে বসতে বসে বসে পড়তে পড়তে আমার অনেক ওয়েট গেইন হয়ে গেছে অনেক অনেক মোটা হয়ে যায় তারপরে গুরু আমার দাঁত ছোটবেলা থেকে ওচা ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল দাঁত আমি ঠিক করব হ্যাঁ কিন্তু গুরু উনাকে দেখার পর মানে উনি আমার তখন মানে প্রকট ইচ্ছাটা ছিল এরকম প্রকট কখনো ছিল না তখন প্রকট হয়ে উঠছে না আমি আমাকে একটু চেঞ্জ করবো আমি যদি আমি আমি মানে আমি নিজের তরফ থেকে নিজে কনফিডেন্ট আমি নিজের তরফ থেকে আমি কনফিডেন্ট হয়ে যেন আমি তাকে ফেস করব
আমি তো এখন আপনাকে অনেক স্লিম দেখছি এটা কি তারই কারণে চেষ্টা করে
হ্যাঁ জি গুরু আমি মাত্র 4 মাসে আমি 10 কেজি ওয়েট লস করছি গুরু
ও মাই গড কিভাবে
জি গুরু আমি আমি গুরু আমার ক্লাস সেই সকাল 7টা থেকে 6:30 উঠা 7টা থেকে আমার ক্লাস তারপর 3:30 আমি আসি বাসে করে গুরু আমি গুরু আমি খুব ঘুম প্রিয় গুরু আমি ঘুম না গেলে আমার হয় না আমার বাবা মা কখনো আমাকে ঘুমারে ডিস্টার্ব করে না খুব ঘুম প্রিয় 10 ঘন্টা 12 ঘন্টা ক্লাস বন্ধ থাকলে খুবই ঘুম প্রিয় সেই মানুষ আমি কলেজ থেকে আসে তো আমি দুই তিন ঘন্টা আমি না ঘুমাই গুরু আমি পড়তে পারতাম না গুরু কখনই না এই জিনিসটা হইতো না একটা রিল্যাক্স দরকার ছিল তারপর আমি ঘুম বাদ দিয়ে গুরু আমি জিমে যাইতাম গুরু 4টা থেকে 7টা 3 ঘন্টা আমি জিম করতাম গুরু আমার ভিতরে কোনো ক্লান্তি কাজ করতো না কোনো কিছু না গুরু আমি খুব এনার্জি পাইতাম আলাদা একটা স্পিরিট পাইতাম হ্যাঁ আমাকে করতে হবে
তার জন্য নিজেকে
হ্যাঁ আমাকে প্রস্তুত করতে হবে গুরু হ্যাঁ ঠিক আছে গুরু সবার তো মানে চিন্তাধারা আলাদা যে তার লাইফ পার্টনার কেমন হবে বা কি সবার নিজ নিজ একটা চিন্তা আছে
এবং আপনি যে বলছিলেন যে আপনার দাঁত তুলনামূলকভাবে একটু উঁচু এটাকে ঠিক করার জন্য তখন আপনি প্রয়োজন মনে করলেন
হ্যাঁ গুরু আমার হচ্ছে তার যে লাইফ পার্টনার নিয়ে তার তো আলাদা আলাদা জগৎ আছে আলাদা আলাদা চিন্তা আছে তো আমি অন্তত আমার তরফ থেকে চেষ্টা করি না কতটুকু পারফেক্ট হতে পারি কতটুকু কার কাছে কি প্রেজেন্ট করতে পারি তাকে তো ফেস করতে পারি দেখেন আমি এটা আমার ভালো লাগলে উনি আমাকে একসেপ্ট করবে না হলে না কিন্তু আমি তো আমার তরফ থেকে চেষ্টা করছি আমি আমার চেষ্টার কোনো মানে কোনো কমতি রাখিনি গুরু আমি জি গুরু হ্যাঁ গুরু আমি তারপরে তো 10 কেজি লস করার পর তারপরে গুরু আমি ভাবলাম দাঁত বাঁধানো দরকার দাঁত ঠিক করবো বেসিস পড়বো আমার 4-5 মাস লেগে যায় ডাক্তার খুঁজতে ভালো ডাক্তার তারপরে ভালো ডাক্তার পেলাম তারপর গুরু আমার দাঁতে যে কমপ্লিকেশন ছিল আমাকে বুঝতে আমার 4টা কাঁচা দাঁত ফেলে দিতে হবে অল 4 হ্যাঁ 4 নাম্বার সব 4 নাম্বার গুলো ফেলতে হবে তো গুরু মানে আমার তো সমস্যা হচ্ছে গুরু যে আমার ছোটকাল থেকে আমি একটু খুব উইক দেখা যায় গুরু আমার বডি ইমিউনিটি কম তারপরে গুরু আমার হিলিং খুব লেটে হয় বা যে কোনো পেন সহ্য করতে পারি সামান্য মাথা ব্যথা উঠলে আমার 3টা প্যারাসিটামল পর্যন্ত আমি খাই ফেলি আমার এরকম অবস্থা আমার মা জানে আমার যে কোনো পেট ব্যথা আমি সহ্য করতে পারি না সামান্য পেট ব্যথা উঠলে দেখা যায় আমি খুব হাই পাওয়ার ওষুধ খেয়ে ফেলি এরকম অবস্থা সেখানে গুরু আমি দাঁত ফেলার মতো সিদ্ধান্ত নিয়েছি গুরু ঠিক আছে আচ্ছা ব্যথা হবে কি আর হবে গুরু গুরু প্রথম দাঁত ফেলতে গুরু আমার এক ঘন্টা লাগে গুরু, একটা ঘন্টা ধরে দাঁত নিয়ে গুরু, এই যে অ্যানেস্থেশিয়া দেয়, এই আবার আমার বোধ চলে আসে, এই দিচ্ছে, এই বোধ চলে আসছে। আমার দাঁতটা অ্যাবনর্মাল ছিল, তিনটা রুট ছিল, বিদে আসতেছিল না পুরো এক ঘন্টা গুরু। আমার ভিতর দিয়ে কি গেছে গুরু, আমার চোখ দিয়ে পানি আসতেছিল। আমি ভাবতেছি যে মানুষের জন্য করতেছি, আমার তো এত ব্যথা, সে কি বুঝবে না, সে কি বুঝবে না। আমি আসছি যে তারপর যদি সে বুঝে তাও আমার সার্থক। চারটা দাঁত ফেলতে গুরু আমার তো শেষ গুরু, আমি দেড় মাস থেকে দুই মাস ক্লাস করতে পারি না গুরু। যেখানে গুরু আমাকে ডাক্তার বসে দিতে দুইটা সাপোসিটার দেওয়ার জন্য সারাদিনে, সেখানে গুরু আমি চারটা পাঁচটা দিতাম, কারণ আমার গুরু আমার ব্যথা সহ্য হতো না গুরু। আমি জাস্ট ব্যথা উঠার আগে ওষুধ নিয়ে বসে থাকতাম।
এগুলো সবকিছু করা হচ্ছে মানুষটির জন্য, নিজেকে প্রস্তুত করা, যাতে করে সে আপনাকে প্রত্যাখ্যান না করে।
কষ্ট গুরু, দেড় মাস গুরু, তখন মনে হচ্ছে যে একটা মানুষকে এত পছন্দ করি, এত ভালোবাসি, সে বুঝলো না। তখন খুব তার মনে হতো না, সে যদি একটু দেখতো আমাকে, আমি কেমন আছি, সে একটু আমার খবর নিত, সে বুঝে এ আসলো, এ আসবে, তা মনে হচ্ছে সে কি বুঝবে না কখনই। মানে আমার তো সেটি এসে আমাকে, আমার সব ফ্রেন্ডসটা আমাকে দেখতে আসছে, মানে মনে হচ্ছে মানে নর্মাল একটা জিনিস গুলো দাঁত ফেলানো, কিন্তু ওগুলো আমার কমপ্লিকেশন, আমার আমার কারণে গুলো। তো আমার ফ্রেন্ডস সবাই আমার দেখতে আসতো, আমি দেড়টা মাস ক্লাস করি না, যেখানে আমি এত রেগুলার স্টুডেন্ট, দেখা যায় ক্লাস করি, সেখানে আমি দেড়টা মাস ক্লাস করি না গুলো। আপনারা জানেন এক একটা ডে মিস হলে মেডিকেল কত বড়, আমার দেড়টা মাস আমি কোনো ক্লাস করি নাই, কোনো ক্লাস টেস্ট দিই নাই, কিচ্ছু করি নাই, কোনো এক্সাম দিই নাই গুলো। তারপরে এত গুরু, মানে আমার মনে হচ্ছে উনি আসুক না, উনি আমাকে দেখতে পারে না, ওনার কানে উনি কি, মানে উনি কি বুঝতেছে না, আমি তো উনাকে ডাকতেছি, আমি যে চাচ্ছি উনি আসুক, আমি যে এত মানে এত মন উজাড় করে একজনকে ভালোবাসি, তাকে মন থেকে এতবার ফিল করতেছি, এত ডাকতেছি, মনে মনে তার সাথে আমি কথা বলছি, তাকে আসতে বলতেছি, সে কি আসতে পারতেছে না, সে কি আমাকে দেখবে না, পুরো অনেক খারাপ লাগতো। অনেক দেড়টা মাস আমার কাছে মনে হচ্ছে একটা এক একটা যুগ গেছে গুরু, আমাকে উনিকে দেখতে পারতাম না গুরু এইভাবে গুরু। তারপরে আমার ফ্রেন্ড বলতো ইকবাল, ইকবাল তো দোষ, তুই এগুলো ছাড়ত, তুই কি শুরু করছিস, তো আগের কালের মানুষ নাকি রে, যা আজকাল মানুষ কতগুলো বয়ফ্রেন্ড চেঞ্জ করে, এলে গার্লফ্রেন্ড চেঞ্জ করে, তুই একটা কাজ করতে আমার সাথে প্রেম কর, তুই তো প্রেম করা দরকার, আমার সাথে প্রেম কর। আমি বললাম দোষ না রে, তুই কি কর, তোদের এই ওয়ান টু নাম্বারের প্রেম আমার দরকার না গুরু, আমি একজন মানে আমি একজনকে ভালোবাসছি, আমি ভালোবাসছি, পাবো পাবো না দেখ, ভালোবাসা তো ক্যালকুলেশন হয় না, সেটা দেখা যাবে কি হবে দেখা যাবে, সেটা আমি কেয়ার করি না। কিন্তু আমি অন্তত এতটুকু প্রাউড ফিল করতেছি যে আমি একটা মানুষ পিওর ট্রু ট্রু লাভ যেটাকে বলে সেটা আমি দিতে পারতেছি।
কতদিন মানে আজকে কতদিন তার সাথে আপনার এই যে নিজের নিজের পক্ষ থেকে ভালোবাসা এবং পাগলের মতো ভালোবাসা,
প্রায় গুরু যে এই গুরু এই মার্চে তিন বছর হবে,
তিন বছর হতে যাচ্ছে
জি গুরু।
আজ এতদিন পরে যখন আপনি এর মধ্যে আপনি অলরেডি বুঝেছেন হয়তো তার অভিব্যক্তিতে যে সে আপনার প্রতি সে অর্থে ভালোবাসার ব্যাপারে আগ্রহী না, তাও আপনি মনে মনে নিজের
মনে মনে অনেক স্বপ্ন বুনে গেছি গুলো অনেক। আমার তুই নিজে আমাকে বলে কি তুই নিজে স্বপ্ন গড়ছিস, নিজে ভাঙলে তখন খুব কষ্ট পাবে, যখন ভাঙবে যখন এটা হবে না, অনেক আমাকে প্রত্যেকটা ফ্রেন্ড অনেক তুই এর পিছে পড়ে আসিস, তুই চেয়ে ভালো কিছু ডিজায়ার করস, তুই ভালো ছেলে ডিজায়ার করস, তুই কেন যে এমন করতেছিস, পাগলামি ছাকলামি
সব ছাড়। আপনি অনেক ভালো কিছু ডিজায়ার করেন, কারণ আপনি আপনি ওই দৃষ্টিতে একজন কিন্তু গোল্ডেন গার্ল, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম মানুষেরই ভাগ্যে হয় যে ডাক্তারির মতো মহান পেশায় শিক্ষা নেওয়ার সুযোগ পায়। তো আমরা যদি মেয়েদের ক্ষেত্রে বিচার করি তাহলে আমরা অবশ্যই সবার আগে প্রায়োরিটাইজ করি যে মেয়েরা যখন এখন ডাক্তারি পেশায় আসছেন, তো সেই অর্থে আমাদের হিসেবে অবশ্যই আপনি একজন গোল্ডেন গার্ল, এবং আপনার চিন্তা শক্তি, আপনার আপনার পর্যবেক্ষণ শক্তি, আপনার ম্যাচুরিটি লেভেল, এটা নিয়ে আমাদের কোন রকমের কোনো ডাউট নাই। কিন্তু দেখেন আপনি কিরকম ছেলে মানুষের মতো, কিরকম পাগলের মতো একটি মানুষকে একদম নিরবিচ্ছিন্নভাবে গত তিন বছর ভালোবেসেছেন এবং মনের কল্পনার মধ্যে তার একটি শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। যখন আপনি কথাগুলো বলছিলেন আমি তখন অবাক হচ্ছিলাম, সিনেমাতে আমরা দেখি প্রায়শই মানুষকে বলতে শুনি, কিন্তু আপনি স্পষ্টভাবে বলছিলেন আমি সরাসরি ওর প্রেজেন্স অনুভব করি, আমি যখন ফুচকা খাই, আমি যখন কক্সবাজারে আমার ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাই, তখন আমার আমার ভালোবাসার মধ্যে এত গভীরভাবে আজাদ প্রস্থিত হয়ে আছে, আমার প্রেজেন্সে চলে আসে। আমি রাত্রে যখন ডাক্তারের চেম্বারের সামনে রাত ১২টা পর্যন্ত বসেছিলাম ওই খোলা রাস্তাটায়, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার আজাদ আমার সাথে আছে এবং আজাদ যেন আমার পাশে পাশে হাঁটছে, সে যেন আমাকে সামনে থেকে সাহস দিচ্ছে যে তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি, এই মনে হয় পেছন থেকে আমার হাতটা ধরবে। এই যে কল্পনার মধ্যে এত 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 গভীরভাবে একটি মানুষকে বসিয়ে ফেলা, যেখানে আপনি নিজেও জানেন যে মানুষটি আপনার ভালোবাসায় হয়তো সাড়া দিবে না, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু আপনি মনের মধ্যে একান্ত নিজের করে এই জায়গাগুলো তৈরি করে নিয়েছেন। আর একটা জিনিস দেখে আমি একদম আসলে স্টান্ট হয়ে গেছি, সেটি হচ্ছে যে নিজেকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে একজনের মতো করে উপস্থাপন করা, হাউ কান? এই এই যে ভালোবাসাগুলো, এই যে এসব জায়গাগুলোতে আসলে তখন ইকুয়েশন মিলে না, হিসেব মেলে না, তখন তখন আসলে ওই কথাটাই ঘুরে ফিরে বলতে মনে চায় যে ভালোবাসার ক্ষেত্রে যে জ্ঞানের পরিচয় দেয় সে হয়তো প্রেমিক না, আপনারাই হয়তো প্রেমিক যারা কোনো ক্যালকুলেশনের আশপাশ দিয়ে যান না, শুধুই ভালোবাসেন, শুধুই মনে মনে প্রেম করেন। এবং ওই কথাটা সত্যি অনেক সত্যি অনেক ছুঁয়ে গেছে যে আপনি তার জন্য আপনি চার মাসের মধ্যে 10 কেজি ওয়েট লুজ করেন এবং এর জন্য প্রাণান্তকার কষ্ট করেন, এবং তার চাইতে অনেক বেশি মারাত্মক ছিল যে মানুষটি একেবারেই পেন সহ্য করতে পারে না, চার চারটি দাঁত আপনি তুলে ফেলান যাতে করে আপনার উঁচু দাঁতটাকে আপনি বাইন্ডিংস করে একটা সুন্দর শেপে নিয়ে আসতে পারেন, এবং সমস্ত প্রচেষ্টাই চলছে আজাদের সামনে নিজেকে দাঁড় করিয়ে আপনি উপস্থাপন করবেন যে আমি আপনাকে ভালোবাসি, আমার কোনো পরিচয় নেই, কোনো গুণ নাই, শুধু একটা গুণ নিয়ে আপনার কাছে এসেছি আমি, যে আমি আপনার একজন সত্যিকারের প্রেমিক এবং সারা জীবন ভালোবাসার এই উষ্ণ আবহ দিয়ে আপনাকে আগলে রাখব। এবং ফাইনালি আপনি কি বলেছেন এই কথাটা কখনো তাকে, যে আপনি তাকে ভালোবাসেন, এবং ফাইনালি এই কথাটা বলার সুযোগ হয়েছে কিনা এত প্রিপারেশনের পরে?
গুরু, এতো গুরু, আমি নিজেকে চেঞ্জ করা শুরু করি, তারপরে গুরু আমি ভাবি যে উনাকে বলবো, উনাকে তো বলতে হবে, আর কতদিন এরকম ডে বাই ডে আমি অনেক ক্রেজি হয়ে যাচ্ছি, মানে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক রাখতে পারতেছি না, অনেক বেশি ফিল করা শুরু করছি উনাকে, আমার রাতে ঘুম আসে না, কিছুই ভালো লাগে না, অনেক রাত জাগতে সজাগ থাকি, দেখা যায় কি অনেক রাত সজাগ হওয়ার কারণে সকালবেলা ঘুম থেকে না উঠার কারণে আমার কলেজও মিস যাচ্ছে, এ ব্যাপারগুলো শুরু হওয়া শুরু করে আমার সাথে। পরে গুরু ভাবলাম যে না আর কত, এখন আমার ফ্রেন্ডরা বলতেছে যে আর কত, তুই ওরা আমাকে অনেক বুঝাইছে গুরু, অনেক সাপোর্ট দিচ্ছে ওরা, কিন্তু গুরু ওরা বলে ভুলে যা, মানে কিন্তু গুরু ভুলে যাও কি, এত সহজ এত সোজা একটা মানুষকে এত বছর ধরে ভিতরে লালন করছি তাকে ভুলে যাব? গুরু ভুলে যাওয়ার জন্য কাউকে মনে করা দরকার হয় গুরু? আমি তো তাকে মনেই করি না, আমি কি তাকে পড়ার মতো মুখস্থ করছি যে আমি ভুলে যাব? ভুলে যাওয়ার জন্য তো কিছু মনে করা লাগে গুরু, আমি সেটা উনাকে মনে করাই লাগে না গুরু।
আপনি চলছেন প্যারালালি ওর স্মৃতি আপনার সাথে চলছে, আপনার মজ্জার সাথে মিশে
গুরু, আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি যদি বলবো যে হ্যাঁ আমি কখন কখন উনাকে ফিল করি, কখন কখন মনে করি, প্রত্যেক নিঃশ্বাসে আমি ওকে মনে করি, প্রত্যেকটা নিঃশ্বাসে।
ফাইনালি আপনি নিজেকে প্রস্তুত করে তার সামনে নিজেকে উপস্থাপন করলেন এবং আপনি আপনার ভালোবাসার কথা জানিয়েছিলেন?
না গুরু, আমার হচ্ছে কি গুরু, আমার হচ্ছে কি যে আমার প্ল্যানিং, সে প্ল্যানিং আমার আসলে এই মানে আগামী ডিসেম্বরে আসলে আমার বেসটা খোলা হবে, তো তখন আসলে আমি পরিপূর্ণ আসলে যেভাবে চাইছি সেভাবে উনার কাছে প্রেজেন্ট করতে পারবো, কিন্তু গুরু ভাবলাম যে না টাইম তো চলে যাচ্ছে, তারপরে উনি ফাইনাল ইয়ারে, উনি তো বেশি দিন থাকবে না কলেজে, আমার একটা মানুষ কি না জেনে চলে যাবে কলেজ থেকে, সে জানবে না একটা মানুষ তাকে পাগলের মতো ভালোবাসে, সেটা বুঝবেই না গুরু। আমি বিভিন্ন অকেশনে দেখা যেত, বিভিন্ন অকেশনে তাকে ফোন দিতাম, বিভিন্ন অকেশন, তারপরে তাকে উইশ করার জন্য বা মেসেজ করতাম, হ্যাঁ উনি আমার নামটা বললেই চিনত, জানি না হয়তো বা স্বাভাবিক গুরু আমার কলেজের এমন কোন ফ্রেন্ড নাই যে আমি ব্যাপারটা শেয়ার করি না, ওরা সবাই জানতো, আমি সারাদিন যদি 100টা কথা বলতাম 99টা কথা থাকতো উনাকে নিয়ে, উনার কথা আমার আলাদা একটা ভালো লাগতো উনার কথা বলতে আমি খুব মানে অন্যরকম একটা ভালো লাগার কাজ করতো, সবাইকে বলে বেড়াতাম। পরে দেখা যাচ্ছে গুরু যে আমার এরকম মেসেজ দিতাম, কল করতাম, গুরু আমি কখনো নিজে কল দিই নাই, কারণ হচ্ছে গুরু আমি কথা বলার সাহস পাইতাম না, আমি ওনার হ্যালো শুনলে আমি অদ্ভুত হয়ে যেতাম, ওনার হ্যালো শুনলে আমি নিস্তব্ধ হয়ে যেতাম, আমার ভিতরে স্পিরিট কাজ করতো না যে আমি তার সাথে কথা বলি। দেখা যেত বিভিন্ন সময়ে আমার ফ্রেন্ড, আমার যে বেস্ট ফ্রেন্ড মুন্নি, ও আসলে আমি হয়ে কথা বলতো, বিভিন্ন উইশ করতো, কিন্তু আমার
ফাইনাল টাস্কটা আসলে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে আপনি ফাইনালি কি তাকে সরাসরি কথা বলেছিলেন নাকি ফোনে বলেছিলেন?
এত গুরু এভাবে কথা বলা, এরপরে গুরু আমি উনাকে ফার্স্ট আমার লাইফে ফার্স্ট আমি উনাকে 1 তারিখে কল দিই, যে আমি এর আগে তো আমার ফ্রেন্ড কথা বলছি আমি কখনো উনার বয়স সরাসরি শুনি নাই, 1টার দিকে কল দিই গুরু, তারপরে হচ্ছে কি যে আমি রাত 1টার দিকে গুরু মানে একটা মজার কথা হতো কি গুরু, যে এটা কোইনসিডেন্ট নাকি মনের টান, উনি খারাপ থাকলে আমি ভালো থাকতাম না, আমি ফিল করতাম যে উনি খারাপ আছে, উনি কষ্টে আছে, উনি ভালো নাই, আমার কাছে মনে হইতো। ইভেন আমি যখন বিভিন্ন ফ্রেন্ডদেরকে নিয়ে খবর নিতাম যে জানতাম যে হ্যাঁ আসলে উনি ভালো নাই বা আসলে উনি কোনো প্রবলেম আছে, ব্যাপারগুলো আসলে সত্যি হয়ে যেত, দেখা যেত, মানে বুঝতে পারতাম। তো আমার কাছে উনি মনে হচ্ছে কেন যেন উনি ভালো নাই, আমার খুব খারাপ লাগছে গুরু। মানে আমি 11টা থেকে ট্রাই করতেছি ফোন দিব দিব, মানে ফোন দিব, আমার ফ্রেন্ডের বাসায় ওদিন থাকছিলাম, একটা ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে ছিল সে উপলক্ষে, আমার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করছি তুই দোস্ত একটু ফোন দিস না, দেখোস না আমার না ভালো লাগতেছে না, উনি মনে ভালো নাই, উনার হয়তো আমার মন খারাপ। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে যে ও বলতেছে না তুই অনেক হইস, আমি আর কখনই ফোন দিব না, তুই নিজে ফোন দিতে পারলে ফোন দিবি, না হলে না, আমি আর কখনই ফোন দিব না। তারপরে গুলো অনেক সাহস অনেক কিছু নিয়ে মনেকে ফোন দিই কথা বলার জন্য পুরো। পরে গুলো আমি মনেকে ফার্স্টে সালাম দিই, তারপরে বলি যে গুলো আমার নাম, হ্যাঁ ভাইয়া আমি মিনুরা, এরকম এ বেচেন, হ্যাঁ বলো কি বলবা, কোনো সমস্যা, কোনো দরকার? খুব মানে গুলো ফ্রেন্ডের কাছে শুনতাম যে উনি খুব রুড ভাবে কথা বলতো, কিন্তু কখনো ভাবি নাই, মানে বুঝতে যে এত রুড এই মানুষের সাথে, তুই আর কথা বলবো না, তুই কথা বলাবি না আমাদেরকে, তুই নিজে কথা বললে বলিস আমাদেরকে বলিস না। মানে গুলো উনি এত রুড ভাবে বিহেভ করতো যে মানে আমি কি বলবো না, মানে আমার ফ্রেন্ড সবাই মানে নার্ভাস হয়ে
যেতাম,
নার্ভাস হয়ে যেতাম। তারপর গুরু যে আমি বলছি যে হ্যালো সালাম আলাইকুম ভাইয়া, আমি নুরা বলছিলাম, আমাদের ইয়ে বেছে, বলে হ্যাঁ বলো কি বলবা, কোনো দরকার? ভাইয়া না এমনি এমনি এত রাতে এমনি কি আমার ফোন দেয়? তুমি আমি দিনও ফোন দিতে পারতাম। হ্যাঁ, পরে আমি বললাম কি যে ভাইয়া আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর ঠাস করে ফোন রেখে দিল, কারণ ওনার মনে ওনার অবস্থা ভালো ছিল না আমি জানি, তাই আমরা খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। পরে গুলো লাস্ট আমি ওনাকে ফোন দিই হচ্ছে গিয়ে গত সপ্তাহে, মানে 17 তারিখে গত সপ্তাহে আমি ফোন দিই। মানে ফোন দেওয়ার আগে আমি ভাবছি আমি 2 দিন ওনাকে মেসেজ করি, আমি ভাবছি যে আমি মেসেজ দিই অ্যাটলিস্ট যদি উনি রেসপন্স করে তো আমি একটা স্পেস পাই, আমি ওনাকে বলবো আমি কত ভালোবাসি ওনাকে, এটা একটা স্পেস দরকার। আমাকে স্পেস পাইলে তো আমি বলতে পারবো, আমি তো হুট করে কাউকে ভালোবাসি বলতে পারি না, আর হুট কেউ কেউ ব্যাপারটা নিয়ে কত ভালো দেখবে ওনা। তারপর গুলো আমি 2 দিন মেসেজ দিই, দেখি কোনো রেসপন্স নেই। তারপরে অ্যাট লাস্ট আমার ফ্রেন্ড বলতেছে, বাপরে বলতেছে তুই আজকে বলে দে যা হবে আজ কি হবে, হ্যাঁ বললে হবে না বললেও হবে, কিছু তো বলবে অ্যাটলিস্ট, তুই আজকে ফোন দিবি আর কোনো কথা নেই, তো এইসব বাদে তো পাগলামি চাগলামি অনেক হয়েছে, তোর লেখাপড়া তোর কিছু কোনো কিছু ঠিক ঠিকানা নাই পুরো। তারপরে আমি ভাবলাম, তারপর আমি 1 ঘন্টা নিজেকে নিয়ে চুপ ছিলাম যে হ্যাঁ কি বলবো কিভাবে বলবো, নিজের সাথে নিজে কথা গুজাচ্ছিলাম, বলতেছিলাম নিজের সাথে এইভাবে বলবো এইভাবে বলবো। তারপর গুলো আমি ওনাকে ফোন দিই, ফোন দিই বলি হ্যালো সালাম আলাইকুম ভাইয়া, বলে কি হ্যাঁ কে ভাই মিনুরা, ও তুমি আমাকে এতদিন ধরে এসএমএস দিচ্ছ, ফোন দিচ্ছ নন কন্টিনিউসলি, তুমি এতদিন ধরে আমাকে এসএমএস দিচ্ছ? আমি তো পুরো থ, মানে মানে আমি বলতে যাবো আমাকে আরো নার্ভাস করে দিল, আমি কিভাবে বলবো, আমি চুপ হয়ে গেছি, বলছি কি বলো কি বলবা কি দরকার? আমি বলছি ভাইয়া আপনি আপনি কখনো মেসেজ দিব না, কখনো ফোন দিব না, আপনার কাছে কি 5টা মিনিট হবে? আমি জাস্ট আমার কিছু কথা ছিল অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, আপনাকে সে অর্থে বলা হয়ে উঠি নাই, আমি বলতে চাচ্ছি প্লিজ ভাই আমাকে 5টা মিনিট দেন। বললাম এত রিকোয়েস্ট করলাম এত গুরু যে প্লিজ ভাই আমাকে 5টা মিনিট দেন, বলে কি না 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 তোমার যা বলবে তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, তোমাকে 5 মিনিট দেওয়া যাবে না, তোমার তাড়াতাড়ি কথা শেষ হলে বলো না হলে রাখো। ভাই আমি না ভাই প্লিজ প্লিজ, আচ্ছা বলো। বললাম কি ভাইয়া আমি যখন কলেজে ফার্স্ট ঢুকি তখন আপনাকে যখন আমার দেখি তখন আমার খুব ভালো লাগে, তারপরে আমি সেকেন্ড লাইন শুরু করার আগে উনি বলল একতরফা কোনো কিছু হয় না, একতরফা কোনো কিছু হয় না, মানে কি ভাই আপনি যা বলা দরকার আপনি বললেন, আমি আপনার কাছে কোনো ডিসিশন চাচ্ছি না, আমি জাস্ট কিছু কথা বলতে চাচ্ছি, আপনি শুনেন মনোযোগ দিয়ে, প্লিজ মাইন্ড করবেন না, আপনি যা বলে আপনি পরে বলবেন কোনো প্রবলেম নেই। তারপর উনি বলল কি না আমার কাছে টাইম নেই, ঠাস করে ফোন রেখে দেয়। তারপর আমি 2 বার অনেকে মেসেজ করে অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমি খুব নিরুপায় হয়ে আপনাকে ফোন দিচ্ছি, আমি বুঝতে পারছি না আমি কি করা উচিত, আমি মানে আমি ভেসে যাচ্ছি, আমি কোন কিনারা খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে আমি সাগরে আমাকে কেউ ছেড়ে দিচ্ছে, আমি আমি সাঁতরি উঠতে পারতেছি না। ভাইয়া প্লিজ, আমি মেসেজ করছি ভাইয়া প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন, আমার খুব হেল্প দরকার, আমার কি করা উচিত না হলে আপনি আমাকে বলে দেন। গুরু আমার ফোন ধরল না, ভালো কথা গুরু। তারপর এরপর আমি ওনাকে নক করি নাই গুরু, এরপর থেকে তো আমার মানে অন্যরকম চলা মানে অন্যরকম পথ চলা শুরু গুরু, আমি যেন আমাকে হারিয়ে ফেলছি গুরু, আমি আর আমার মধ্যে নাই, মানে গুরু কি মানে কি বলবো গুরু, মানে আমার কথা গুরু উনি আমাকে তো বলতে পারতো, উনি আমাকে বুঝাতে পারতো, উনি আমাকে বলতে পারতো, আমি তো উনার ক্যাম্পাসের মেয়ে, আমি তো বাইরের কেউ না, মানুষ আননোন পার্সনে যদি ফোন করে এতবার রিকোয়েস্ট করে তাহলে তোমার কথা শুনে না, আননোন কেউ যদি ফোন করে যে প্লিজ আপু একটা কথা বলি প্লিজ শুনেন, আমরা তো তার কথা শুনবো তাই না? আমরা কি মুখের উপর ফোন রেখে দিব? তার সবচেয়ে বড় কথা গুরু আমাদের ক্যাম্পাসটা অনেক ছোট, অন্তত সারাদিনে আমাদের বহুবার ফেস টু ফেস অনেককে হইতে হয়, সবাই সবাইকে চিনে, অন্তত আর নাম না জানুক ঠিকানা জানুক চেহারা তো চিনে। আমি তার ক্যাম্পাসের মেয়ে, সে আমার সাথে সুন্দর করে বলতো, আমাকে দশজনে বোঝানোচ্ছে, উনি একা যদি ভালো করে বলতো।
আজ কতদিন? প্রায় 3 বছর বা তারও বেশি সময় আপনি এইভাবে নিজের মনের মধ্যে ভালোবাসা লালন করেছেন। আমি আর যে টুটুকে রিকোয়েস্ট করব যে আমাদের সবগুলো লাইট যেন স্টুডিওতে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা আসলে এতক্ষণ প্রয়োজনের চাইতে অল্প আলোতে আমরা কথাগুলো শুনছিলাম, এই কারণে যে আসলে এই মানুষটির যে এতদিনের চলাফেরা বা এতদিনের এই গত 3 বছরের যে ভালোবাসা, সে ভালোবাসাটা একান্তই তার নিজের মধ্যে নিজে তৈরি করেছেন এবং বলতে আসলে বাধা নেই যে আমাদের জীবনের প্রত্যেকের সাথেই এরকম হয়তো কম বেশি মুহূর্ত গেছে যেখানে আমরা কাউকে না কাউকে হয়তো কখনো না কখনো ভালোবেসেছি, যখন হয়তো তার সাথে আমাদের সেই অর্থে দিদার বা সাক্ষাৎ হয়ে ওঠেনি অথবা ভালোবাসা আমরা পাইনি। এরকম ধরনের কিন্তু হাজারো মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই পাশে এবং তাদের হয়ে রিপ্রেজেন্ট করছে আজকে আমাদের অতিথি বন্ধু। তো আমি আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখন ডেলাইটের মধ্যে, ওই অর্থে ডেলাইটের মধ্যে, এখন কিন্তু অন্ধকার আচ্ছন্ন কিছু নাই এবং আমাদের লাইফটাকে রিভিউ করারও কিছু নাই। শুধু একটি জিনিস বলার আছে, সেটি হচ্ছে যে এখন বাস্তবতা এটি যে সত্য এটি যে আমাদেরকে আমরা যে অবস্থাতে এখন আছি এটাই বাস্তবতা যে আজাদ আপনাকে ভালোবাসে না। আজাদ স্ট্রেট জানিয়ে দিয়েছে যে আপনাকে সে ভালোবাসে না, আজাদ নাই আপনার জীবনে, আজাদের অস্তিত্ব আজাদ অস্বীকার করেছে আপনার জীবনে, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই দীর্ঘ নিঃশ্বাস, এই কষ্ট, এই আজাদের না থাকা, সেটিকে নিয়ে আপনি এখন পথ চলছেন এবং এই বাস্তবতাটাকে নিয়েই আমরা এখন বাকি যে সময়টুকু আছি আর প্রায় আধা ঘন্টা সময় এটিকে নিয়ে কথা বলব, বন্ধুদের সাহায্য নিব আমি যে বন্ধুরা এই বিষয় নিয়ে তারা কে কি পরামর্শ দেওয়ার চেষ্টা করবে এবং সেই সাথে আপনার যে পরিচিত দু একজন বন্ধু তাদেরও আমরা ফোনে নেওয়ার চেষ্টা করব। বাস্তবতা এটি যে আমরা একদম দিবালোকের মতো পরিষ্কার স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি যা যাদের উপস্থিতি আপনার জীবনে নাই, এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটার সাথে আপনি
গুরু আরেকটা কথা হচ্ছে কি গুরু, যে আমি 4 দিন পর ফেসবুক অন করে দেখি উনি আমাকে ব্লক করছে গুরু। আমার কথা হচ্ছে গুরু যে হ্যাঁ আমি তো উনিকে ডিস্টার্ব করি নাই, আমি জাস্ট বলার চেষ্টা করছি উনি শুনে নাই, এরপর থেকে আমি ওকে ফোনও দিই নাই বা ফেসবুকে কোনো পার্সোনাল মেসেজ দিছি তাও না গুরু, আমি উনিকে আর মেসেজও করি না গুরু। আমার কথা হচ্ছে গুরু যে সে আমাকে ব্লক করলো, ভালো কথা গুরু, তা আমি কি তার ইনফরমেশন কালেক্ট করতে পারবো না? তাহলে সে আমার পুরো ব্যাচ,
এগুলো এখন বাস্তবতা, এটাই বাস্তবতা যে ও আপনাকে সমস্ত অ্যাসপেক্ট থেকে নেগলেক্ট করছে এবং আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে বা মেসেজটা পৌঁছাচ্ছে যে সে আপনার আপনার জীবনে যে কল্পনার ফানুস আপনি তৈরি করেছেন তার মধ্যে সে তার এক্সিস্টেন্স কোনোভাবেই দেখতে চায় না। এই ব্যাপারটা, এই দীর্ঘ নিঃশ্বাসটাকে আপনি কতটুকু এখন টলারেট করতে পারেন?
না গুরু, আমার কথা হচ্ছে এটা যে উনাকে তো অনেকে পছন্দ করে, উনি অনেকের সাথে চ্যাট করে, কিন্তু কথা হচ্ছে কি যে আমার অপরাধ এটা যে আমি এক্সপ্রেস করছি, উনিকে এক্সপ্রেস করে নাই, এই জন্য আমি উনি ফ্রেন্ড লিস্টে থাকবো না, আমি এক্সপ্রেস করি নাই, মানে এক্সপ্রেস করছি এটা কি আমার অপরাধ? একটা মানুষ গুরু, মানুষ ভালোবাসতেই পারে, সবার রাইটস আছে, সবাই ভালোবাসতে পারে, সবাই প্রকাশ করতে পারে, সে মানে অপোজিট পার্সনটা কিভাবে নিচ্ছে সেটা তার ব্যাপার, বা আমি যদি হতে যে তাকে খুব ডিস্টার্ব করছি তাও না গুরু, আমার রাইটস আছে, আমি তাকে বলবো, কিন্তু গুরু সে আমাকে শুনে সে আমাকে বুঝাতে পারতো যে হ্যাঁ আপু হবে না বা সম্ভব না, যে এটা এটা একটা ওয়ে, বা আমার কথা হচ্ছে গুরু যে উনি অন্যভাবে ট্যাকেল দিত, বা আমি 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 এঙ্গেজড বা আমার ফ্যামিলি আমি ভাবছি না
বিষয়টা, আমরা এটা যার যার হয়তো সেইভাবে ওটাকে বর্ণনা দিয়েছে। আমার শুধু একটা জিনিসই বলার এখানে, সেটি হচ্ছে যে আপনি দোষ কিছু করেননি, আপনার ভালোবাসার পূর্ণ অধিকার আছে কাউকে ভালোবেসেছেন, কিন্তু তার জীবনে কোন রকমের ডিস্টারবেন্স কখনই আনেননি, সেটা আমরা পুরো জীবন কাহিনী থেকে সেটা জেনেছি। কিন্তু আমি বলছি যে তার যে এখন এটাই সত্য যে সে তা আপনার সাথে নাই এবং অদূর ভবিষ্যতে সম্ভাবনা খুবই ক্ষীণ যে আপনার জীবনে সে আসবে না, এই এই অসম্পূর্ণতাটাকে আপনি কিভাবে ডিল করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন এখন?
আমার নিজের কাছে নিজের দুইটা প্রশ্ন, যেটা আমি কোন উত্তর খুঁজে পাইনি, যে আমি কিভাবে একটা মানুষকে ভালোবাসলাম, কিভাবে? সে তো আমাকে কোনো সাইন দেখায় নাই, সে আমার সাথে কোনো তাকে হাসলো না, কোনোভাবে রিয়াক্ট করে নাই কোনো কিছুতে। কিন্তু কিভাবে একটা মানুষকে এত ভালোবাসা সম্ভব, পাগলের মতো? কিন্তু এত বেশি কিভাবে ভালোবাসলাম, বা এমন একটা মানুষকে কিভাবে ভালোবাসলাম যে আমার ফিলিংস এ বুঝলো না, সে আমার ফিলিংস এর কদরই করলো না? কিভাবে একটা মানুষকে আমি ভালোবাসলাম? আমার নিজের কাছে নিজের আমার এই প্রশ্নগুলো, আমার কাছে সে গুরু যে একটা মানুষ আমাকে না করতে পারে, কিন্তু সে আমার ভালোবাসা অপমান করতে পারে না, অমর্যাদা করতে পারে না। আমার মনে হচ্ছে গুরু আমাকে অপমান করছে, কেন আমাকে অপমান করবে? না বলতো, না বলা যায়, কিন্তু আমি কার ফিলিংস নিয়ে কেন অপমান করবো? অপমান করার তো কারোর রাইট নেই।
আমরা কৌশিককে এর মধ্যে ফোনে নিয়ে নিচ্ছি। আমরা যে মানুষটিকে এখন ফোনে যার সাথে আমরা কথা বলতে যাচ্ছি, সে হচ্ছে আজাদের সহপাঠী বা বন্ধু বলতে পারি আমরা, এবং আজাদকে খুব কাছ থেকে জানে এবং চেনে। আমরা কৌশিকের সাথে কথা বলার চেষ্টা করব, আর সেই সাথে আমরা এই এই ঘটনা সম্বন্ধে একটু ধারণা নিব কৌশিকের কাছ থেকে। হ্যালো হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম কৌশিক।
হ্যাঁ গুরু বলেন।
কৌশিক, আমি লাভগুরু বলছি রেডিও আমার ভালোবাসা প্ল্যাটফর্ম থেকে। আমি আসলে স্বভাবতই আজকে অনেক বেশি মনক্ষুণ্ণ কৌশিক, কারণ এখানে দোষের কিছুই নাই। যেমন আজাদের পক্ষ থেকে তার রাইট আছে তার ভালোবাসার এক্সপ্রেশন দেওয়া, ঠিক সেইরকম ভাবে আমার যে বন্ধুটি তারও হয়তো রাইট আছে তার মনের মতো করে কাউকে ভালোবাসার। এবং আমি এটাও জানি যে আমার যে বন্ধু আজকে উপস্থিত আজকের হট সিটি, সে কোনোভাবে এমন কোন ডিস্টারবেন্স তৈরি করেনি যা আজাদের ব্যক্তি জীবনে বা প্রাত্যহিক জীবনে কোনো সমস্যা তৈরি করতে পারে। বাট মানুষ তো মানুষই, তার কষ্ট তার আজাদকে 3 বছর ধরে ভালোবাসার এমন একটি মাত্রায় পৌঁছেছিল যে ভালোবাসায় আজাদের প্রেজেন্স সে সরাসরি অনুভব করতে পারত। আমরা টেলিপ্যাথির কথা বিভিন্নভাবে শুনেছি একদম আদিম জগৎ থেকে, যে মনের সাথে মনের কানেকশন থাকলে নাকি টেলিপ্যাথির মাধ্যমে কমিউনিকেশন হয়েই যায়। আজ আমরা প্রমাণ পেলাম এই মানুষটিকে দিয়ে যে একটা মানুষকে নিয়ে ভালোবাসা না, এবাদতের পর্যায়ে যদি চলে যাওয়া যায় তাহলে হয়তো এরকম সম্ভব যে তার প্রেজেন্সটা খুব কাছ থেকে অনুভব করা যায়। তো এই হচ্ছে আমার বন্ধু, যে বন্ধু উপস্থিত এখানে, তার এই ক্রন্দনরত অবস্থা, তার এই দীর্ঘনিশ্বাস আমার এই পুরো আবহটাকে এলোমেলো করে দিয়েছে। তাই বন্ধু কৌশিক, আপনার দ্বারস্থ হয়েছি আমি বলতে পারেন, একটু যদি কিছু বলতেন পুরো বিষয়টাকে নিয়ে, যতটুকু আপনি জানেন আর যতটুকু তাদেরকে কাছ থেকে চেনেন।
হ্যাঁ এটা ঠিক, ওকে পছন্দ করতো, কিন্তু ওর ফ্রেন্ডের দিয়ে অনেক আগেই বলিয়েছে, যেটা ও বলে নাই, ওর অনেক ফ্রেন্ড এসে সুমোকে বলতো, ও তখনই না করে দিয়েছে, কারণ সুমোর একটা রিলেশন আগে থেকে ছিল, ও একটি মেয়েকে পছন্দ করতো, যার কারণেই ও চেতনা যে এ তার জীবনে আসুক, এবং সে অনেক আগে থেকেই বলেছে। তারপরেও এই মেয়েটি তার সাথে বারবারই এভাবে কথা বলতে চেয়েছে, এই জন্য সে সবসময় চেত যে তার সাথে কথা না বলতে, সে জানতো এর সাথে কথা বললে সে হয়তো আরো উইক হয়ে পড়বে বা এরকম কিছু হয়ে পড়বে, যার কারণে সে কখনোই চায় নাই সবসময় তার থেকে দূরে রাখতে চেয়েছে, এই জন্যই সে এসব করেছে, কারণ তার একটা রিলেশন অলরেডি ছিল।
এই বিষয়টা অবশ্য আমাদের নোটিফিকেশনে ছিল না, যেটা আপনি ইনফরমেশনটা আমাদেরকে দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ যে তার পূর্ববর্তী কোন সম্পর্ক ছিল। কিন্তু
এই কারণেই সে মানে চায় নাই যে সে জানতো তার সাথে কথা বললো বা ই করে সে আরো একটু উইকে পড়বে, সে আরো কষ্ট পাবে, সে কখনো এটা চায় নাই, যেহেতু তার একটি রিলেশন ছিল, এই জন্যই সে সবসময় তাকে অ্যাভয়েড করতো বা এরকম।
আপনাদের ক্যাম্পাসের আপনার ছোট বোন এখানে বসা আজকের অতিথি বন্ধু, যদি আপনার সরাসরি কিছু বলার থাকে এই মানুষটিকে ঘিরে, এবং আমরা স্বাভাবিকই সবাই একসাথে সমব্যথিত, কারণ আমাদের সবার জীবনেই কৌশিক এ ধরনের কিছু অসম্পূর্ণতা, কিছু দীর্ঘনিশ্বাস থাকে, না পাওয়ার কষ্ট থাকে, যে কষ্টটাকে হয়তো সাময়িক সময়ের জন্য বিধায় আমরা ওভারকাম করতে পারি, কিন্তু এই মানুষটির পার্থে সমস্যা হচ্ছে এই কারণে, গত 3 বছরে সে অভ্যস্ত ছিল একদম এই মানুষটির আজাদের সাথে তার যে ভালোবাসা এবং এই সম্পর্কটাকে নিয়ে। এবং আপনি যদি কিছু কথা বলতে চান প্লিজ।
না আমি ওকে একটা কথাই বলবো, যে এখন লাইফটা তো অনেক বড়, তাই না, কোনো একটা বিষয় নিয়ে তো থেমে থাকে না, হ্যাঁ এটা হয়নি, তবে তারা আরো মানে এগিয়ে যাওয়া উচিত, এটা নিয়ে তার ভেঙে পড়বে, সে যেহেতু মেডিকেলে পড়ছে তার জীবনে একটা বড় স্বপ্ন আছে, আমার উচিত তার ওই লক্ষ্যের দিকেই বেশি নজর দিয়ে এখন ওটাকেই যাতে ফুলফিল করতে পারে, কারণ সে আগেই বলেছে তার আজাদ থেকেও তার ছোটবেলার যে স্বপ্ন ছিল সে মেডিকেল স্টুডেন্ট পড়বে, অথবা সেটা স্বপ্নটাকে পূরণ করুক, এখন এটা হয়তো পাইনি, ভবিষ্যতে সে আরো ভালো হয়তো কিছু পেতে পারে, এটাই বলবো ওকে, যে এটা নিয়ে যাতে ভেঙে না পড়ে। যাচ্ছে, যাতে তার আগের স্বপ্নটাই পূরণ করে, সে একটু ভালো ডাক্তার হতে পারে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে বোঝানোর জন্য।
তো এই ছিল আমাদের বন্ধু কৌশিক ফোনে, এবং তাকে আমার পক্ষ থেকে এবং লাভগুরু এই প্ল্যাটফর্ম থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আমরা অবশ্যই আরো বেশি কৃতজ্ঞ আমার এই আজকের অতিথি বন্ধুকে আশ্বস্ত করবার জন্য। এবং যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলোর হয়তো প্রয়োজন ছিল, যেটা আপনি আমাদের এই ঘটনাটাকে একটি পরিপূর্ণ রূপ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি দরকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ গুরু আপনাকে।
এই ছিল আমাদের বন্ধু কৌশিক, এবং আমাদের সাথে যে বসে আছেন সেই মানুষটি যার নাম হচ্ছে মিনুরা, এবং তার সাথে আমরা কথা বলেছি। এবং এখন আমি চলে যাচ্ছি আবার মিনুরার কাছে, যে এই হচ্ছে পরিস্থিতি আপনার সাথে এখন এটাই বাস্তবতা, যে আপনি যদি চোখের পাতা খোলেন সামনে যে পৃথিবী আপনার দৃশ্যমান একদম দিবালকের মতো স্পষ্ট, যে আপনার ভালোবাসার মানুষটি আমি যে আঙ্গিকেই বলি না কেন, যে ভাবে এটা উপস্থাপন করি না কেন, আজাদ কিন্তু আপনার সাথে নেই।
This track was downloaded from fusionbd.com.
আপনার পৃথিবী আপনার মতো করে চলতে হবে, এই যখন বাস্তবতা তখন এটাকে নিয়ে আর যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
গুরু সেটাই আসলে, গুরু আমি চাইলে তো আমার লাইফটাকে স্পয়েল করতে পারি না, আমার লাইফ তো আমার একার না, ঠিক আছে, তিনটা বছর আমি আমার জন্য বাঁচছি, আমার 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 নিজের জন্য, একান্ত নিজের জন্য। এখন গুরু আমার নিজের কাছে এরকম কিছু নাই যে আমি নিজেকে নিয়ে নিজের জন্য বাঁচবো গুরু, কিন্তু গুরু আমাকে তো বাঁচতে হবে, আমার সামনের লাইফ চলতে হবে, আমি তো স্পয়েল করলে হবে না, আমার সাথে আমার বাবা মা ভাই বোন আমার এতগুলো মানুষ আমার উপরে ডিপেন্ডেন্ট আমার দিকে তাকিয়ে আছে, আমি চাইলে তো যে কোনো পদক্ষেপ নিতে পারি না বা যে কোনো কিছু করতে পারি না গুরু, অন্তত ওদের জন্য আমাকে বাঁচতে হবে, ওদের জন্য ওদের স্বপ্নগুলো পূরণ করতে হবে।
আমাদের সাথে স্টুডিওতে এখন উপস্থিত মনিরার খুব কাছের একজন বান্ধবী, আমরা তাকেও ফোনে নেওয়ার চেষ্টা করব, স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করব, এবং আজকের এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। মনিরা, আর যে কথা বলছিলেন আপনি,
জি গুরু সেটাই গুরু, জীবন তো একটাই তাই না, জীবন তো বারবার আর আসবে না, লাইফ তো স্পয়েল করা যাবে না গুরু, ক্যালকুলেশন করে তো আর ভালোবাসা হয় না গুরু, গুরু আমি তো কখনো ভাবি নেই এটা পজিটিভ কি বা নেগেটিভ, আমি নেগেটিভ ধরেই আগাইছি গুরু, গুরু মানে অন্তত যে কোনো কিছুতে আমার এক ফ্রেন্ড বলছে যে 60% নেগেটিভ আর 41% পজিটিভ নিয়ে আগানোর জন্য আমি সেভাবে আগাইছি গুরু, কিন্তু আমি কখনো ভাবি নেই যে আমি কখন 100% দিয়ে দিব গুরু, আমি নিজের জন্য কোনো পার্সেন্ট বাঁচিয়ে রাখতে পারি না গুরু, গুরু আমরা যতই বলি যে গুরু ভালোবাসায় ক্যালকুলেশন হয় না গুরু, কিন্তু এখন মনে হচ্ছে একটু ক্যালকুলেশন অবশ্য দরকার গুরু, একটু ক্যালকুলেশন দরকার, যাতে অন্তত নিজের জন্য কিছু পার্সেন্টেজ রেখে দিলে পরবর্তী লাইফটা ভালো মতো কাটানো যায় বা নিজের মতো করে কাটানো যায়, কিন্তু গুরু আমি কি বলবো গুরু, আমি 100% দিয়ে ফেলছি, কখন আমি জানি না গুরু, কিভাবে যে দিয়ে দিছি, কখন হয়ে গেছে, কিভাবে হয়েছে গুরু, আমার এত প্ল্যানিং ছিল না, এত প্ল্যান করে তো আর কোনো কিছু হয় না গুরু, ভালোবাসা তো হয়ে যায় তাই না।
কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছেড়ে যদি দেখানো যেত, হৃদয় ছেড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। Thank you. দুটি চোখ যেন জলে ফোটা পাত, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। বাগান ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কালকেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা।
সব পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু আসলে উঠে দাঁড়াতেই হয় এবং ফাইনালি পথ চলতে হয়। মিনুরা, এই হচ্ছে এখনকার বর্তমান অবস্থা। আমাদের কি পথ চলা বন্ধ করে দেব মিনুরা, নাকি আমরা আবার নতুন উদ্যমে সামনে চলবার চেষ্টা করব? আপনার কাছ থেকে আমি আপনার হয়ে আসলে জেনে নিতে চাই যে আমাদের পরবর্তী কর্মপন্থা কি হওয়া উচিত।
গুরু, আমি আমাকে যতটুকু চিনি আমি অনেক বাস্তববাদী একজন মানুষ, কিন্তু এই জায়গায় এসে আমি আসলে নিজেকে নিজে হারিয়ে ফেলছি। আমি বুঝতেছি যে হ্যাঁ, আমার উঠে আসা উচিত, আমার আবার সবকিছু শুরু করা উচিত, কিন্তু গুরু আমি গত এক সপ্তাহ ধরে আমি কোনো ক্লাস করতে পারছি না, কোনো এক্সাম অ্যাটেন্ড করতেছি না গুরু, আমি নিজেকে হারিয়ে ফেলছি গুরু।
আচ্ছা, এই সময়গুলোতে যখন আপনি এক্সাম অ্যাটেন্ড করতে পারছেন না, যখন নিজেকে হারিয়ে ফেলছেন, ঠিক সেই সময়গুলোতে সবচেয়ে কাছ থেকে দেখেছি যে মানুষগুলি, তাদের মধ্য থেকে একজনকে আমি ফোনে নেওয়ার চেষ্টা করব, যাদের নাম ঘুরে ফিরে এসেছে, ইকবালের কথা, পাপড়ির কথা। আমরা এখন ফোনে কথা বলার চেষ্টা করছি পাপড়ির সাথে। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম পাপড়ি। প্রথমে আমার অনেক 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 ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, অনেক স্নেহ, অনেক শুভেচ্ছা আমার এই বন্ধুটাকে ছায়ার মতো সঙ্গ দেওয়ার জন্য, এবং সবসময় গত তিন বছরে একেবারে নিরবিচ্ছিন্নভাবে তার ভালোবাসার কথা অকপটে আপনাদের সাথে বলেছে, কখনোই এতটুকু অমর্যাদা করেননি যে কথা বারবার অনিয়ারে বলছিলেন আমাদের আজকের অতিথি বন্ধু। এর জন্য আপনার প্রশ্নে আমাদের অনেক অনেক ভালোবাসা। আপনি যদি কিছু বলেন আমাদেরকে এই অর্থে, আমরা সবাই মিলে একসাথে আছি মিনুরার সাথে, এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করা যায়, এবং সেটার সবচেয়ে বড় পাথেয় বড় শক্তি হচ্ছেন আপনি এবং আপনার মতো যেসব সহপাঠী এবং সহযোদ্ধারা আছেন। আমাদেরকে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
জি গুরু, আপনাকে প্রথমে আমি লাভ গুরুর অনেক 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 ফ্যান ছিল, হচ্ছে মিনুরার কাছ থেকে আর কি আমি এটা জানতে পারছি যে এরকম, আমার রেডিও শোনার এত অভ্যাস ছিল না, তো ওর কাছ থেকে জানতে পারছি যে এরকম একটা প্রোগ্রাম খুব সুন্দর, এরকম সবাই সবার মনের কথা বা নিজের জীবনের কথা এসে বলে আর কি, তো ওর কাছ থেকেই এটা শোনা, ওর কাছ থেকেই এটা পাওয়া। যে তো প্রতি বৃহস্পতিবার আমরা খুব ইয়ে থাকি কলেজ থেকে এসে যে শুনবো লাভ গুরু এরকম, তো গুরু মিনুরার কথা, মিনুরাকে আমি তিন বছর মানে কলেজের প্রথম, এর আগে ওর সাথে আমার কোনো পরিচয় ছিল না কলেজের প্রথম থেকে আর কি, মানে প্রথম দিন থেকে ওর সাথে আমার, আমি যাতে একই এলাকায় থাকি তো প্রথম দিন থেকে ওর সাথে আমার পরিচয়, এবং এই ব্যাপারটাও আজকে যা বললো আর কি অনুষ্ঠানে, তো সবকিছুই আমার জানা, কোনো কিছুই কিন্তু অজানা, সে সবকিছুই আমার সাথে শেয়ার করে প্রত্যেকটা কথা আর কি, যা যা বলতে পারে, তো মোটামুটি সবকিছুই আমার জানা। তো প্রথম থেকে প্রথমত আমি ভাবছি যে হয়তো বা এরকম তো সবার লাইফই হয় বা আমরা তো মানুষ, তো সবার মনের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে এই বয়সটা এরকম হয়। আমি ভাবছি যে ওরকম কোনো কেস যে এরকম তো হয় যে ভালো লাগতেই পারে, ভালো লাগে এরকম অনেকেই ভালো লাগে, তো প্রথমে সেটাই ভাবছি। কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে যে কি হচ্ছে আসলে, কি হচ্ছে আর এত ব্যস্ত একটা সময় কাটায় কি আমরা মেডিকেল লাইফে, যে এত ব্যস্ত থাকতে হয় বা পড়াশোনা নিয়ে বা এত টেনশন কাজ করে যে অনেক কিছু মানে আমার কিন্তু 24 ঘন্টা দেখা যাচ্ছে একই সাথে কাটাচ্ছে। ফ্রেন্ড বলতে যেটা বুঝায় কি যে অনেক সময় সে কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড বাসায় যে যা বাসায় চলে গেলো হলো, আমরা তো একই সাথে থাকি, তো আমার বাসায় এসে পড়ে বা আমি ওর বাসায় গিয়ে পড়ি, একই সাথে থাকা হয় আর কি আমাদের। মানে তো আমি যেটা বুঝতে পারছি যে ও কোন দিকে আগাচ্ছে, কি ভেবে আগাচ্ছে। মানুষ তো একটা জিনিস মানে আমরা যখন মেডিকেলি উঠছি তখন আমাদের আমরা এতটা ছোট না, মানে মোটামুটি একটা ম্যাচিউর একটা বয়সে আমরা আছি, তো সেখানে সে কি ভাবতেছে কি ভেবে সে আগাচ্ছে। তোকে বলতাম যে মিনুরা এটা কি সত্যি কি তুই ভালোবাসিস নি এমনিতেই শুধু ভালো লাগা, মানে কোনটা। তো আমি যতটা কথা বলে বুঝতে পারছি যে তার ভালো লাগাটা ভালোবাসার দিকে আস্তে আস্তে মানে এগুলো থাকে যে এই তো গুরু এই শেষ মানে আজকে যে ঘটনাটা শেষ যে পর্যন্ত মানে শুনলেন আপনারা বা কিছু সেটা হচ্ছে যে সেটা আমি ওকে আগেই বলতাম যে এরকম কোন একটা কিছু হবে। আর ভাইয়ার যে রিলেশন আসছে সেরকম একটা কিছু আমরা মানে শুনছি, অতটা ভাইকে চিনি জানি বা অতটা ভালো মতো খুব বেশি জানি না আর কি, যত জানি যে ভাইয়ের একটা রিলেশন আসছে এটা এটা জানতাম, তো এটা ওকে বলছি ওকে বুঝাইতাম।
কিন্তু প্রথম থেকে যদি এই ব্যাপারে আমরা আরেকটু বেশি রিয়েলিস্টিক হইতাম তাহলে হয়তো সুযোগ ছিল যে রক্তক্ষরণটা এতদিন ধরে হচ্ছে সেটা একটা জমাটবদ্ধ অবস্থায় চলে এসেছে।
ও যেটা বলতেছে যে আমরা সবাই, ও কিন্তু একবারও কিন্তু বলে নাই যে আমরা সব খুব বলতাম যে না তুই বল বা এরকম, আমরা সবাই খুব বুঝাইতাম, কিন্তু ও এত বেশি জিদি মানে ও নিজে নিজে যেটা ভাবছে সেটা করবে সেটা করবেই, সে দেখা যাচ্ছে যে বুঝানো ধর কোনো কিছু হচ্ছে না এরকম।
সবাই মিলে একসাথে থাকবো, এখানে আছে আমার দুই আরজে এবং স্বভাবতই একদম প্রচন্ড রকমের আকর্ষণে এবং মিনুরার প্রতি সমর্থন জানানোর জন্য এখন আমার স্টুডিওটা একদম ভরপুর অবস্থা। এখানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর উপস্থিত হয়ে গেছেন যে কিভাবে কি করা যায়, তার খুব ক্লোজেস্ট একজন কলিগ তিনি আছেন, আর যে রাতুল আছে, সবাই আমাদের টেকনিশিয়ান নূরনবীর সবাই মিলে একদম একসাথে হয়ে গেছে। পিছনে উদ্দেশ্য আমাদের ইঞ্জিনিয়ার নূরনবী আছে, সবাই মিলে একজোট হয়ে গেছে, উদ্দেশ্য একটাই যে কোনোভাবে একটা মিরাকল ঘটানো যায় কিনা, একটা মিরাকল ঘটানো যাতে করে কালকে সকাল এমন হয়ে যাবে যেখানে মিনুরা পুরোপুরি তার নিজের ক্যারিয়ারের ব্যাপারে ফোকাসড হবে এবং হাতটাকে এত চমৎকারভাবে খোলা রাখবে যে স্রষ্টা যে মানুষটিকে তার জন্য ডিজাইন করে রেখেছেন সে মানুষটা যেন এসে এই মিনুরার হাতটা ধরতে পারে এবং তার জীবনটাকে পরিপূর্ণ অর্থে সার্থক করে তুলতে পারে। এখন এখন আমার কাছে মনে হচ্ছে যে লাইট ইজ অন, লাইট শুড বি রিমেইন অন, কারণ এখন আর অন্ধকারে থাকার সময় আমাদের শেষ হয়ে এসেছে। আপনি কিন্তু আমাদের সাথে থাকবেন পাপড়ি, কারণ আমি সাহস শক্তি ভরসা পাব না, কারণ আপনি শুধুই বন্ধু না, আমি যতটুকু এতক্ষণ পর্যন্ত আলাপ শুনে বুঝেছি যে আপনি অনেকাংশে এই আমার এই আজকের অতিথি বন্ধুর অস্থি মজ্জার মধ্যে মিশে আছেন এবং আরেকজন বন্ধুকে আমি এর মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধু অনেক স্বাগত জানাচ্ছি, এটা হচ্ছে মনিরার খুব ক্লোজেস্ট একজন বান্ধবী, আপনাকে স্বাগত জানাচ্ছি লাভগুরু স্টুডিওতে। আপনি কি আমাদের সাথে আছেন? আমরা এখন থেকে মিনুরাকে সাথে নিয়ে নতুন একটি দিনের উন্মোচন করতে যাচ্ছি আগামীকাল। মিনুরা, এখন বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক বা ছোট পর্যায়ে নয়, এখন আপনার জীবনের গল্প বা জীবনের কথার সাক্ষী হচ্ছে বিশ্বের লাখো মানুষ। এই মানুষগুলোকে আমার মনে হয় না যে আপনি ছোট করে দেখবেন, কালকের পর থেকে আপনার পৃথিবীতে এক অন্যরকম পরিবর্তন আসবে। এই স্বপ্নকে এখন দেখতে পারি আপনাকে সাথে নিয়ে, কিন্তু কথা দেওয়ার আগে একবার ভেবে নেবেন যে এতগুলো মানুষকে কথা দেওয়া আপনার পক্ষ থেকে সঠিক হবে কিনা। আর আমরা স্বপ্নে একটা মুহূর্তে বাঁচতে চাই না। মিনুরা নিজেকে একটি মানুষের জন্য সঁপে দিয়ে এমন একটি পর্যায়ে এসে নিজেকে দাঁড় করিয়েছে, সে পর্যায়টা মিনুরা কোনোভাবে ডিজার্ভ করে না। মিনুরা যা ডিজার্ভ করে ইন ফিউচার সেটার দিকেই আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। তাই আপনি যদি সত্যি আমাদেরকে কথা দেন এবং সেই স্বপ্ন যদি সত্যিকার অর্থে দেখান যে কালকের ভোর থেকে আপনার পৃথিবীটা সত্যি অন্যরকম হবে, আর কোন রকম ভাবে আপনার কল্পনাতে বা স্বপ্নতে আপনি বাঁচার চেষ্টা করবেন না, তাহলে আপনি কথা দিবেন। আদরে যদি কথা দিতে না পারেন সেটা আমাদেরকে জানাবেন, তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আর কথা সামনের দিকে আগানোর চেষ্টা করব না।
জি গুরু, আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, আমি জানি আমি নিজেকে আবার মানে নিজেকে রিকভার করতে পারবো, আমি জানি একটু সময় হয়তো বা লাগবে, বাট আমি এটা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি আমার প্রাণপণে চেষ্টা করব। আর গুরু যেটা বলছিলাম গুরু, যে ভালোবাসা তো কখনো মনে যাবে না গুরু, তাই না? সেটা আসে, ছিল, থাকবে, সেটা এখন আমার মধ্যেই থাকবে, বা আমি আগে যেরকম সবাইকে এক্সপ্রেস করতাম, সবাইকে বলতাম, সে উঠতে সেরকম বলা হবে না, সে হতে চিন্তা করা হবে না, কিন্তু গুরু আমার মনে তার প্রতি ফিলিংস থাকবে, সবসময় থাকবে গুরু। আর আমি এটাই কামনা করি যে উনি যেখানে থাকুক, যেভাবে থাকুক, সবসময় ভালো থাকুক গুরু, আমি ওনার সুখ কামনা করি, উনি যেভাবে ভালো থাকুক, উনি আমাকে লাইফে না নিয়ে হ্যাপি আছে, আমাকে সব ব্লক করে হ্যাপি আছে, উনি যেটাতে হ্যাপি আছে ওকে আমি হ্যাপি, আমি ওনার সব মানে খুশিতে আমি খুশি, আমি চাই উনি অনেক ভালো থাকুক, অনেক বেশি ভালো থাকুক।
কিন্তু আমি উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিন্তু পাপড়ি এবং কৌশিকের নাম্বারটা নিয়েছি যাতে করে আমি ফলো আপ করতে পারি। আমরা কিন্তু একটা বারের জন্য বলিনি যে আপনার এই তিনটা বছরকে আপনি আপনার জীবন থেকে ডিলিট করে দেন। টাইম মেশিন দিয়ে যদি আমরা পেছনেও যাই, কোন সুযোগ নেই আমাদের জীবন থেকে সময়গুলোকে ডিলিট করে দেওয়া। আমাদের যা সময়গুলো আমরা পার করে আসি সবই কিন্তু স্রষ্টার এক স্পেশাল রহমত। ওই তিনটা বছর ওই তিনটা বছরের জায়গাতেই থাকুক, তার মানে এটা কখনোই না যে আমাকে কল্পনাতে বাঁচতে হবে। আমরা একদম বাস্তব পৃথিবীতে বাঁচব আগামীকালের ভোর থেকে, কিন্তু যে জায়গাতে যে অনুভূতির জায়গাটা যেমন ছিল সেই জায়গাটা সযত্নে সেভাবেই থাকুক, ওইটা নিয়ে আমরা আর কোন রকমের নার্সিং করব না। আমরা শুধু এতটুকু কথা আপনার কাছ থেকে নিতে চেয়েছি। আর পাপড়ি এবং কৌশিকের সাথে কথা বলা এবং আজকে আরেকজন আপনার বান্ধবী আমাদের সাথে উপস্থিত স্টুডিওতে, তাদেরকে আমরা সাক্ষী রাখা এবং আমি যাতে পরবর্তীতে ফলো আপ করতে পারি যে তার ভালোবাসার জায়গা আছে ঠিক আছে, কিন্তু সেটার কারণে তার ব্যক্তিগত চলাফেরা অথবা তার ক্যারিয়ারের উপর এর ইম্প্যাক্ট পড়ছে কিনা সেই ব্যাপারটা কিন্তু আমি ফলো আপ করব। যদি ফলো আপ করে নেগেটিভ কিছু পাই তাহলে বুঝব যে আজকে আপনি এতগুলো মানুষকে একদম প্রতারণার মধ্যে রেখে গেছেন। আর যদি বুঝি যে না আপনি নিজের জায়গাতে থেকে সবসময় চেষ্টা করেছেন যে নিজের ক্যারিয়ারের উপর নেগেটিভ যেন ইম্প্যাক্ট না পড়ে, তাহলে বুঝব যে এতগুলো মানুষকে আপনি ঠকাননি। পাপড়ি আপনি আমার সাথে আছেন?
জি গুরু।
এবং আপনি নিজ উদ্যোগে আমাদেরকে এই ইনফরমেশন দিবেন অথবা আমি আপনার কাছ থেকে ইনফরমেশন সংগ্রহ করব। আজকে যে বান্ধবীটি এখানে উপস্থিত আছেন আপনি আমার সাথে আছেন, এই 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 আপনারা খুব কাছ থেকে তাকে অবজার্ভ করবেন যে তার ভালোবাসা তার টান তার ভেতরেই থাকুক, এটার কেন কোন রকমের নেগেটিভ ইম্প্যাক্ট যেন তার ক্যারিয়ার বা তার পরবর্তী চলাফেরার মধ্যে না আসে। আপনার হাতগুলো আমি দেখতে চাই, অর্থাৎ হাতের যে দশটি আঙ্গুল সেটি দেখতে চাই। এই যে দশটা আঙ্গুল এখন সামনে আছে যে কথা আমি প্রায়শই বলি, এটা একদম ফাঁকা থাকুক। আপনি 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 তো আপনি হিজাব করেন, এটা বলা অপেক্ষা রাখে না যে আপনি স্রষ্টায় বিশ্বাসী। অনেক চমৎকার একটি দৃশ্য স্রষ্টা আমার জন্য আপনার জন্য তৈরি করে রেখেছেন, অনেক চমৎকার একটি পৃথিবী আপনার জন্য সাজিয়ে রেখেছেন। এত বড় অন্যায় করবেন না আপনি। আপনি সেই মানুষ যেই পৃথিবীতে যেই দেশে জন্ম নিলে নাকি সেখানে গোরে রাজা ভয় না, আপনি সেই জায়গাতে কাটিয়ে এসেছেন আপনার স্বর্ণালী শৈশব এবং কৈশোর। আমি সৌদি আরবের কথা বলছি। এরকম পুণ্যভূমি যার রক্তে যার অস্থিমজ্জায় যার শরীরের সঙ্গে মিশে আছে, যার শরীরের ঘ্রাণে মিশে আছে এই পুণ্যভূমি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে সমগ্র পৃথিবীকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন, মুসলমানদের ইসলামের ঝান্ডা যেখান থেকে উড়িয়েছিলেন, যে নামটি শুনলে যেখানে স্রষ্টার ঘর আছে যে কথাটি ভাবলে আমাদের ভেতর প্রকম্পিত হয়ে ওঠে, সেই জায়গার পুণ্যভূমি সেই জায়গার চমৎকার ঘ্রাণ আপনার শরীরে মিশে আছে। আপনি সেই দিক থেকে চিন্তা করলে অনেক ভাগ্যবান একজন ব্যক্তি। আপনার মতো মানুষ যে আপনি বারবার বলছিলেন যে সৌদি আরব আমার সেকেন্ড হোম, আপনার মতো মানুষের পক্ষে কোনোভাবেই আমি আশা করতে পারি না, কোনোভাবেই কল্পনা করতে পারি না যা স্রষ্টা আপনার জন্য চিন্তা করে রেখেছেন। স্রষ্টা যে আপনার জন্য চমৎকার একটি পৃথিবী ডিজাইন করে রেখেছেন সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন। সো প্লিজ ইউ জাস্ট ওপেন ইউর হ্যান্ডস, সমস্ত হাতের পাঞ্জাগুলোকে আলাদা করে রাখুন যাতে করে স্রষ্টা আপনার এই এই ফাঁকা আঙ্গুলোকে অঙ্গুলিগুলোকে পূরণ করার জন্য যে মানুষটিকে ডিজাইন করে রেখেছেন, যে মানুষটিকে আপনি ডিজার্ভ করেন, এমন একজন মানুষ আপনার এসে হাত ধরুন। যতক্ষণ পর্যন্ত এই হাতের এই বাঁধনিগুলোকে আলগা না করবেন ততক্ষণ পর্যন্ত স্রষ্টার নির্ধারিত সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটি অনেক হয়তো পুণ্যবান কোনো ব্যক্তি, আপনার মতো মেয়েকে যে ডিজার্ভ করে, সে আপনার কাছে আসার সুযোগ পাচ্ছে না। সো প্লিজ প্রকৃতির এই মেলটাকে আপনি দূরে ঠেলে রাখবেন না, স্রষ্টার এই আকাঙ্ক্ষাটাকে আপনার মতো মানুষ যার শরীরের ঘ্রাণে মিশে আছে সেই সৌদি আরবের পুণ্যভূমির গন্ধ, সে দূরে ঠেলে রাখতে পারে না। আপনি কি আমাকে কথা দিচ্ছেন?
জি গুরু, আমি প্রাণপণে চেষ্টা করব গুরু।
আপনি কি আমাকে কথা দিচ্ছেন? আমি কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছি এখানে, এবং যে ধরনের রেফারেন্স টেনেছি সেটাকে অস্বীকার করার সামান্যতম কোনো জায়গা নাই। কিন্তু পৃথিবীর লাখ লাখ মানুষ কিন্তু সাক্ষী হয়ে থাকলো আপনার এই কথা।
কথা দিচ্ছি,
আপনি যখন কথা দিচ্ছেন আপনার মানসপটে একটু এই পিকচারগুলোকে নিয়ে আসবেন, সেই সৌদি আরবের কথা, জেদ্দার কথা, হেরেমের কথা। হেরেমের পাশেই ছিল আপনার বাসস্থান, খুব কাছ থেকে দেখেছেন এসবের জীবন প্রণালী, যেগুলো আমাদের জন্য ড্রিম যারা ইসলাম ধর্মে বিশ্বাসী। আমি যেহেতু ইসলাম ধর্মের রেফারেন্স এখন টানছি, যেহেতু আপনি ইসলাম ধর্ম বিলংস করেন তাই, এবং আপনার যে বাহ্যিক অবয়ব তা বলে দিচ্ছে আপনি অনেক বেশি মাত্রায় এই ধর্মের প্রতি আপনি ইনভলভ, এবং যে দেশ থেকে আপনি এসেছেন সেটা তো ইসলাম ধর্মকে লালন পালন করবার জন্য যদি সবচেয়ে পুণ্যক্ষেত্র যে বলে থাকি সেটা ডেফিনেটলি সৌদি আরব, যেখান থেকে ইসলামের ঝান্ডা উড়েছিল, যেখান থেকে নেতৃত্ব সমগ্র বিশ্বে ছেয়ে গেছিল। আমাদেরকে এতগুলো মানুষকে কথা দেওয়ার আগে আরেকবার সেকেন্ড থট দেন এবং বলুন আগামীকালের পর থেকে আপনার কোন রকমের ফোকাস থাকবে না এসব বিষয়গুলোকে ঘিরে, এবং আপনি স্রষ্টার এই পিকচার, স্রষ্টার এই ফ্রেমটাকে পূর্ণ করবার জন্য আপনি নিজেও সহযোগিতা করবেন, প্রকৃতির এই ফ্রেমিংটাকে কমপ্লিট করার জন্য আপনার তরফ থেকে চেষ্টা থাকবে।
জি গুরু, কথা দিচ্ছি গুরু, আমি ইনশাল্লাহ আমি আবার মানে আমি আমার আগের মানে আমি যা ছিলাম আমি আবার আগের মতোই হওয়ার চেষ্টা করব।
আমরা দোয়া করি যেন আপনি আগের মতোই হন, বাট কি আমি কিছু একবারের জন্য বলিনি আপনার সমস্ত পৃথিবীকে আপনি ভুলে যান। তো আমাদের সাথে সাক্ষী হয়ে থাকলো আজকের মিনুরার ক্লোজের যে বান্ধবী, যে আমাদের সাথে স্টুডিওতে আছে, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।
থ্যাংক ইউ গুরু।
এবং আমরা এই আশা এবং এই স্বপ্ন নিয়ে যাচ্ছি যে আমরা এরকম সকালে দেখব কাল থেকে। পাপড়ি, অনেক ধন্যবাদ আপনি ফোনে আছেন অনেকক্ষণ এবং সাক্ষী হয়ে থাকলেন আজকের এই মুহূর্তে।
আপনাকেও ধন্যবাদ,
অনেক ভালো থাকবেন। আমরা এখন
প্রিয় বন্ধু, আমরা কিন্তু কথা দিয়েছিলাম যে সেই দু একজন বন্ধুকে ফোন করব,
কল নিয়ে নি
যারা
সিলেকশনের মাধ্যমে, সো সিলেকশন হয়ে গেছে, এখন ফোন করার পালা। সো
অনেক সুন্দর সুন্দর কিছু কথা লিখেছিলেন, তাদের মধ্য থেকেই আমরা একজন বন্ধুকে এখন ফোন দিচ্ছি। হ্যাঁ, তবে তার আগে আমরা কিছু প্রাপ্তি স্বীকার করে নিই মেঘলা।
ওকে, আমাদের সাথে আছেন হীরা বাড্ডা থেকে, আছেন আকাশ, মালিহা আছেন খিলক্ষেত থেকে, আনন্দিতা আছেন আছেন স্বপন মিরপুর থেকে, আরো অনেকেই আছেন। মিনুরাকে অনেকে উইশ করেছেন যে ভেঙে পড়েন না আপনি, কান্নাকাটি করবেন না, সবাই আপনাকে বেস্ট অফ লাক জানিয়েছেন। এই তো, আর আমাদের ফোনের ব্যাপার চলছে।
হ্যাঁ, ব্যাপার চলছে আছে। এখানে রনি শান্তিনগর থেকে আমাদের এক বন্ধু জয়েন করেছে, জাকারিয়া জিঞ্জিরা থেকে জয়েন করেছে, জিঞ্জিরার নাম শুনলেই কিন্তু তোমাকে কেরানীগঞ্জের সেই ওই এলাকাটাই যেতে হবে, বুড়িগঙ্গার ওই পারে। আচ্ছা, আমাদের সাথে অনুধা, অনুধা নামটা চমৎকার,
খুবই সুন্দর, আনকমন অনুধা।
আচ্ছা, আমি বলেছি তো, আচ্ছা মৌ আছে ঢাকা থেকে, আসলে সুন্দরকে সবাই মিলেই সুন্দর বলি আমরা। আচ্ছা, আমরা কি পাচ্ছি সেই বন্ধুকে, যাচ্ছি আরো কিছু বন্ধুর কাছে। তবে বন্ধু, এই মুহূর্তে কিন্তু আপনিও চাইলে আপনার মনের খোঁজ খবরগুলো জানিয়ে দিতে পারেন এবং ফোনও করতে পারেন, তাই না?
রাইট। আর আমাদের ল্যান্ডলাইন নাম্বারটা হচ্ছে 9893666, এই নম্বরে ট্রাই করতে পারেন।
তবে তার আগে মেঘলা, আমরা কিন্তু বন্ধুদেরকে একটু থামিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আপনারা ফোন টোন করবেন না, কারণ আমরা একজন বন্ধুর কাছে যাচ্ছি, প্লিজ একটু থামুন তারপরে।
আর যে টুটুল এবং মেঘলার কথা অনুযায়ী যে যে বেশি মাত্রায় ভালো মেসেজ দিয়েছে তাদের কাছে আমরা ফোন করব, সেই কিন্তু যেহেতু হিউজ ট্রাফিক, নির্দিষ্ট ব্যক্তির কাছে ফোন করতে হয় কারণে সমস্যা হচ্ছে,
একটু সমস্যা হচ্ছে, তবে তাতে কি লাইন তো পেয়ে যাবো।
ফোন না করলে বন্ধুরা কিন্তু এসএমএস করতে পারে, সেটা জানি।
এক্স্যাক্টলি, বন্ধু এসএমএস করতে থাকুন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, স্পেস দিয়ে মনে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিন স্ট্রেইট 2323 এই নম্বরে।
আর বন্ধু, দেশের বাইরে থেকে যারা শুনছেন এই মুহূর্তে, আপনাদের মনের খোঁজখবরগুলো পাঠিয়ে দিতে হলে আপনি কিন্তু যেতে পারেন এফবিতে, আমাদের একটা আইডি খোলা আছে লাভ গুরুস আমার ভালোবাসা নামে, সেখানকার ওয়াল বা প্রাচীর যাই বলুন না কেন, সেখানটাতে আপনি আপনার ভালোবাসার কথাগুলো এই মুহূর্তেই লিখতে পারেন, একদম সেখানে যত কথা।
এক্স্যাক্টলি। আর একটা জিনিস জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু এসএমএস লাইন খোলা থাকবে 2:30 পর্যন্ত, তো যারা আমাদের নেক্সট এপিসোডে আসতে চান তারা ইচ্ছে করলে এসএমএস করতে পারেন। আর নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে লাভ গুরু, দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেশাল লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর আমরা বোধহয় লাইনটা পেয়ে গেছি না?
হ্যালো বন্ধু।
হ্যালো
হ্যালো হ্যালো,
জি বলুন, আজকে আমাদের, জি ভালো আছি, আজকে অতিথি বন্ধু মিনুরা আমাদের সামনে উপস্থিত, যদি আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকে। আপনি হচ্ছেন সেই, আমি যতটুকু জানি যে সিলেক্টেড টেক্সট, তাই তো? সেখান থেকে আমরা ফোনটা দিয়েছি আপনাকে। আপনার যদি কোনো পরামর্শ থাকে, জি প্লিজ বলুন।
কথা বলবো মানে যে আপা ভাইয়া যে ঘটনা বললো, ঠিক আছে? হ্যালো,
জি আপনার কথা শুনছি আমরা এবং খুব মনোযোগ দিয়ে শুনছি, প্লিজ বলুন।
খুব ভালো লাগবে, ঠিক আছে? প্রায় একই অবস্থা, আপার জীবন যা ঘটছে, ঠিক আছে, যেন কি বলবো, বুঝতে পারতেছেন? আমার এই এখন মনে করেন যে আমরা যে আপনার কাছে মেসেজ দিয়েছি,
আপনার কথাটা আমরা আসলে বুঝতে পেরেছি, সেটি হচ্ছে যে আপনি সমভাবে সমব্যথিত আমাদের এই বন্ধুর সাথে। আমরা আসলে সমব্যথিত মানুষজনের এক্সপেক্ট করছি না, বরং চাচ্ছি যে সেই ধরনের শক্তিমান মানুষগুলো, মানসিকভাবে যারা অনেক বেশি শক্তি রাখে এবং আমার বন্ধুকে নিয়ে সামনের পৃথিবীর দিকে এগিয়ে যাবে, সেই স্বপ্নে আমরা বিভোর থাকলাম। যদি আর কোনো ফোন কল এবং অটোমেটিক কিছু ফোন কল আসলে আমরা কিন্তু নিতে পারি।
হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো,
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 আমরা মনে হয় লাইনটা পাচ্ছি না মেঘলা।
হ্যাঁ, মেবি। ওকে, দেখি আর একটা ফোন আসছে কিনা।
আচ্ছা, তার আগে প্রাপ্তি স্বীকার করে নাও। আচ্ছা, ফোনেই যাচ্ছি আমরা। হ্যালো,
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 সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, লাভগুরু আছেন, কথা বলুন।
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আমি শাহরিয়ার বলছিলাম গুরু।
শাহরিয়ার ভাই, আজকে আমাদের অতিথি বন্ধু উপস্থিত আমাদের এখানে, আপনার যদি আপনার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে।
আসলে গুরু, আমি আপনাকে আপনার এতক্ষণ যে কথা বলছে সেজন্য শুনছি সবকিছুই, কিন্তু এখন সবকিছু বাদ দিয়ে বাস্তবতাকেই দেখতে হবে। আসলে সামনের দিনগুলো কি বলবো, মানে সামনের যে
সারে ভাই, আপনার টেক্সট যেটা মানে যে কথাগুলো আপনি বলতে চাইছেন সেটা আমরা বুঝেছি। মনিরা, এই বিষয় নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। এই মানুষগুলো কিন্তু আপনাকে চেনে জানে না, কিন্তু দেখেন কেমন যেন একটা আত্মিক সম্পর্ক আপনাকে ঘিরে তৈরি হয়েছে। আর আজকে তো মনে হয় আপনার আপনাদের আর যে টুটুল এবং মেঘলা, তোমাদের সিস্টেমে যে অবস্থা, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে যে পরিমাণ টেক্সট এসেছে তোমাদের কাছে। এবং মূল কথা তো একটাই, যে সবার সম্মতি, সবাই সাথে আছে, আপনাকে নিয়ে কালকে সকালটা অন্যরকম ভাবে দেখবে। তাই চলে যাচ্ছে নেক্সট ফোন কলে।
হ্যালো, হ্যালো, লাইনে কে আছেন? লাইনটা ডিসকানেক্টেড। ওকে, আবার ফোন কলের জন্য ওয়েট করছি, আর তার মধ্যে আমরা কিছু এসএমএস নিয়ে নেই।
যাও, তার আগে কিন্তু ফোনটা পেয়ে গেছি আবার।
ওকে, হ্যালো,
হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম।
হ্যাঁ ভাই, ঘুমোলে চলবে না, লাভগুরু আছেন কিন্তু, কথা বলুন, নামটা বলুন।
ফাহিম, আমাদের আজকের অতিথি বন্ধু মিনুরা আমাদের সাথে উপস্থিত, আপনার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে।
ওহো, লাইনটা আবার ডিসকানেক্টেড। ওকে, মেবি নেটওয়ার্কের প্রবলেম, কোনো সমস্যা নেই, আমরা আরো একটা ফোন কল নিব। এনিওয়ে, আমরা এসএমএস এর দিকে চলে যাই। রোদেলা আছেন আমাদের সাথে আজিমপুর থেকে, মৌ আছেন উত্তরা থেকে, নাজমুল আছেন আমাদের সাথে, রেজা আছেন ঢাকা থেকে, রানা আছেন জুরাইন থেকে, এবং
সব মিলিয়ে প্রত্যেকটি মেসেজ যেগুলো আসছে, আমি টেক্সটগুলো যতটুকু অ্যানালাইসিস করলাম যে সবগুলোর মূল বক্তব্য কিন্তু একটাই, সেটি হচ্ছে যে সবাই মিলে কালকে সকাল দেখতে চাই।
রাইট,
একদম শেষ প্রান্তে মিনুরা, আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে এসেছি, একদম শেষ প্রান্তে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আর ফাইনালি সব মিলিয়ে যদি কিছু বলার থাকে খুব সংক্ষেপে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দিচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সকল দর্শককে, সরি, সকল শ্রোতাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে ধৈর্য সহকারে এতক্ষণ আমাকে তারা শুনল। আর হচ্ছে যে আমার সবাইকে এটা বলার যে আসলে ভালোবাসায় আমরা যতই বলি যে ক্যালকুলেশন চলে না, কিন্তু একটু ক্যালকুলেশন দরকার আছে, অন্তত যেখানে 100% ভালোবাসার মধ্যে নিজের জন্য অন্তত 10-20% বাঁচিয়ে রাখলে আমার মনে হয় সামনের পথ চলাগুলো অনেক ভালো হবে। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের মনের মানুষগুলা তার পাশে আছে, আমি তাদেরকে বলতে চাই যে হ্যাঁ, খুনসুটি তো হয় রিলেশনের মধ্যে, বা ছোট ছোট খুনসুটি নিয়ে যাতে অনেক বড় ডিসিশন না নিয়ে ফেলে, যে দে আর শুড বি প্রাউড অ্যান্ড লাকি যে তারা তাদের মনের মানুষকে নিয়ে আছে। আর হচ্ছে এটা বলতে চাচ্ছিলাম যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব ভালো একজন ডাক্তার হতে পারি, আর তার চেয়ে সবচেয়ে বড় কথা যে অনেক ভালো মানুষ হতে পারি। আর গুরু একটু আমার বাবা মাকে একটু কিছু বলার ছিল যে মানে আব্বু আম্মু তো অনেক কিছুই করে আমাদের জন্য, বা দেখা যায় যে অনেক সময় অনেক কারণে অনেক আমরা রাফ বিহেভ করে ফেলি বাবা মার সাথে, কিন্তু সেই অর্থে কখনো সরি বলা হয় না। তো আমি আজকে বলতে চাই যে আব্বু আম্মু হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি, তোমাদের কাছে যদি মনে হয় সেটা তোমাদেরকে কষ্ট দিয়েছে, তাহলে আমি অনেক অনেক সরি, অ্যান্ড আই লাভ বোথ অফ ইউ সো মাচ, থ্যাংক ইউ।
অ্যান্ড উই অফ কোর্স লাভ আওয়ার প্যারেন্টস এ লট। এবং আমরা একদম শেষ প্রান্তে, একদম চলে যাওয়ার মুহূর্তে খুবই মূল্যবান দুই তিনটি কথা উঠে এসেছে আপনার মাঝ দিয়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, একদম তীর্থের কাকের মতো তাকিয়ে থাকবো পরবর্তী জীবনগুলো কেমন হচ্ছে আপনার সেটি দেখবার জন্য। আমার বিশ্বাস যে বিশেষণ দিয়ে আপনাকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, এর পরে আর কিছু হয়তো বলার থাকে না আমার জায়গা থেকে, আপনি নিরাশ করবেন না। এবং আমরা যারা ভালোবাসি, এটা তো বারংবার বলেছি, এটা সত্য যে ভালোবাসার ক্ষেত্রে আসলে জ্ঞানের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রেমিক পাগলের মতো প্রেম করে যাব, ভালোবেসে যাব, কিন্তু যে কথা মিনুরা বলছিল 10-20%, যে কথা আমার ভাষায় আমি বলি যে পেছনের দরজাটা খোলা রাখুন, যাতে করে যদি কখনো সময় আসে, যদি কেউ কড়া নাড়ে, আমার যেন মনে হয় এখন ফিরে আসা উচিত, তখন যেন ফিরে আসতে পারি। আসলে আমাদের প্রায়শই এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি, এই ধরনের ঘটনায় যেন না চলে আসি, যে 3 বছর নিজের ভেতরে এই স্বপ্নকে লালন করতে গিয়ে তার রীতিমতো এক্সিস্টেন্সটাই পাচ্ছি আমি আমার পাশে, তখন কিন্তু ওই জায়গা থেকে ফিরে আসাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। এবং ফাইনালি এই ভালোবাসাকে আমি স্যালুট জানাই, যে পাগলের মতো কাউকে আপনি ভালোবাসতে পারেন। আমি একদম শেষ মুহূর্তে মিনুরার ব্যাগ থেকে বের করে নিয়ে আসা 3টি জিনিস আমার কাছে নিয়ে আসতে চেষ্টা করছি, যেটা দেখানো সম্ভব না, যেহেতু আমি এখন যে জিনিসটাতে শব্দ করছি সেটি হচ্ছে মিনুরার ব্যাগ। কিছু কত কত রকমের ছেলে মানুষই থাকে, যে কথা আমি বলছিলাম যে খুব ম্যাচিউর্ড একটা মেয়ে, যার শিক্ষা দীক্ষা সমস্ত দিক দিয়ে আমি অনায়াসে বলতে পারি মিনুরার মা একজন রত্নগর্ভা, যেরকম একজন রত্ন জন্ম দিয়েছেন, যে হচ্ছেন গোল্ডেন গার্ড, শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়ছেন এবং ভালো একজন ডক্টর হওয়ার স্বপ্ন দেখেন, এবং আমরা বিশ্বাস করি তাই হবেন তিনি। আমার হাতে একটা সোফার একটা চিপস
ঝালমুড়ির
একটা প্যাকেট, আমরা আসলে কোনো বলে রাখা ভালো যে কোনো কোম্পানির প্রমোশন করছি না, এটা হচ্ছে একটা ঝালমুড়ির প্যাকেট যেটা ওর ব্যাগ থেকে আমি বের করেছি, আরেকটি হচ্ছে একটা পানির বটল যেটা ফেলে দেওয়া বটলটা আর কি। কথা হচ্ছে যে এই 2টা জিনিস অনেকদিন ধরে কেন সংরক্ষিত আছে তার ব্যাগের মধ্যে, আমি যতটুকু তার কাছ থেকে জেনেছি যে এটি হচ্ছে তার সেই যাকে সে পাগলের মতো ভালোবাসে সেই মানুষটির ব্যবহার করা 2টি জিনিস, যে ব্যবহার করা 2টি জিনিস সে তার কাছে রেখেছে, এর মানে হচ্ছে এই রকম যে সে মানুষটি যেন তার সাথে আছে। এই প্রথম আমি একটা অন্যায় কাজ করব, এই কাজটা অন্যায় না ন্যায় আমি জানি না, আমি চেয়ে নেব মিনুরা প্লিজ এই 2টো জিনিস আমাকে দিয়ে দেওয়া হোক, এই 2 জিনিসটার হয়তো আমি সদ্ব্যবহারও করতে পারি অথবা ডিস্ট্রয় করে দিতে পারি।
এবং ওই বটলটা আমরা অফিসে রেখে দিচ্ছি, আমরা পানি খাবো,
এটা অবশ্য সুভিনের হিসাবে আমরা চাইব যে বটলটা এবং এই যে ঝালমুড়ির প্যাকেটটা আপনি আমাদেরকে দিয়ে দেন, যাতে করে আপনারই ভালোবাসার কিছু মানুষ এই জিনিসগুলো সবার মধ্যে ভাগাভাগি করে নিবে, কারণ আমি চাই না যে আগামীকালের সকাল থেকে এমন আপনি যে কথা আমাদেরকে দিয়েছেন যে কোনো কিছু রেস থাকুক যে রেসের কারণে আগামীকালের সকালটা যেভাবে আপনি শুরু করতে চান সেটা শুরু করতে পারছেন না। আমরা কি নিতে পারি আপনার কাছ থেকে এটা? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চাইব না যে এখন থেকে আপনার ব্যাগের কোন একটা গোপন জায়গা যেটা এখানে থাকত সেটা আপনার মনের মধ্যে থাকুক, যেভাবেই হোক আমরা এখন আমাদের কাছে এটা নিয়ে নিচ্ছি। সবাই বন্ধুরা ভালো থাকবেন, এবং সর্বশেষ ওই মেসেজটি দিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, সেটি হচ্ছে যে যাকেই ভালোবাসুন যেভাবেই ভালোবাসুন, ভালোবাসা সত্যি মহিয়ান, পৃথিবীতে যে সত্যি ক্যারিশমেটিক কিছু থেকে থাকে তার সবকিছুই আছে এই ভালোবাসার মধ্যে, কিন্তু এমনভাবে ভালোবাসবেন না যেটার কারণে সবচেয়ে মূল্যবান যে রহমত স্রষ্টা দিয়েছেন আমাদেরকে আমাদের জীবন সেটা নষ্ট হয়ে যায়। সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
This track was downloaded from FusionBD.com.